গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধ্যে 6টাতেও জিএমটি শর্ট। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা চরিত্রহীন দ্বিতীয় ও শেষ পর্ব। শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছে ছোট্ট করে বলে দিই। সতীশ এবং সাবিত্রী দুজনের মনে এক অদ্ভুত টানাপোড়েন চলতে থাকে। অসুস্থ হারানকে দেখতে উপিন তার বাড়িতে যায়। সেখানে হারানের স্ত্রী কিরণময়ী তাকে নিজের ভালোবাসার কথা জানায়। এদিকে সতীশ কোথায় কেউ জানে না। তারপর তাহলে শুরু করা যাক। সেদিন কলকাতা ছেড়ে এসে সতীশ সাঁওতাল পরগনায় নিরালায় একটি বাসা ভাড়া নিয়ে নিজের সঙ্গে বোঝাপড়া করার জন্যই অজ্ঞাত বাস করছিল। সঙ্গে ছিল বেহারি এবং একজন এদেশি পাচক ব্রাহ্মণ। কলকাতা থেকে সে যে অপযশ ও দুঃখের বোঝা বয়ে এনেছিল, বিরলে বসে তার হিসেব নিকেশ করাই তার অভিপ্রায় ছিল। প্রথম দফায় সাবিত্রীকে তার যার পর নাই ঘৃণা করা প্রয়োজন। দ্বিতীয় দফায় পাথুরে ঘাটার বউ ঠাকরুনকে ভোলা চাই এবং তৃতীয় দফায় উপিনদার সাথে সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করে ফেলতেই হবে। সতীশ সব সময় কেবল তত্ত্বচিন্তাতেই মগ্ন রইল। মাছ মাংস ছেড়ে দিয়ে সাত্বিক আহার ধরল এবং কোথা থেকে একটা সাদা পাথর নুড়ি কুড়িয়ে এনে দিনের বেলা পুজো এবং রাতে আরতি করতে শুরু করে দিল। চিরকাল যে লোক আমোদ প্রমোদ বন্ধু বান্ধব নিয়ে হইচই করে কাটিয়েছে, তার এই অভিনব চেষ্টায় বিহারীর চোখে যখন তখন জল আসতে লাগল। বিহারীর একটা স্বভাব ছিল, সে কথা দিয়ে কথা রাখতে পারে। সে মনে মনে বুঝতে পারত সাবিত্রী সে রাতে কিভাবে মিথ্যে কথা বলে গিয়েছিল। সে যে সতীশকে প্রাণাধিক ভালোবাসত, বিহারীর তাতে বিন্দুমাত্র সংশয় ছিল না। যে পাপ কোনোদিন করেনি তারই বোঝা নিজের মাথায় তুলে কেন যে সে তার প্রভুকে এত কষ্ট দিল, এই কথাটা নিরন্তর চিন্তা করেও সে মীমাংসা করতে পারত না। তাই নিজের বুদ্ধিতে কুলকিনারা না পেয়ে এই বলে মনকে প্রবোধ দিত যে শেষকালে একটা কিছু ভালোই হবে এবং এই ভালোর আশাতেই সে ও সম্বন্ধে একেবারে চুপ করে গিয়েছিল। এমনই করেই এদের অজ্ঞাতবাসের দিনগুলো কাটছিল এবং বোধ করি আরও কিছুকাল কাটতে পারত, কিন্তু হঠাৎ একদিন বাধা পড়ল। কালবৈশাখীর সময় দুপুরবেলা হঠাৎ আকাশে প্রবল ঝড় উঠল। সতীশ হঠাৎ দেখল একটা ভালো ঘোড়া পিঠের উপর সাজসজ্জা নিয়ে ঝড়ের সঙ্গে উন্মত্ত বেগে ছুটে যাচ্ছে।
বিহারী, ও কার ঘোড়া ছুটে পালালো জানিস রে?
কোনো বাবু টাবুর হবে বোধহয়। দেওঘর থেকে প্রায়ই তো বাবু ভাইয়েরা গাড়ি করে তীরকুট দেখতে, তপবন দেখতে আসে, তাদেরই কারো হবে। ঝড়ের ভয়ে ছুট মেরেছে।
তাহলে তো তার ভারী মুশকিল।
এই বলে সতীশ আবার তার আরাম কেদারায় পড়ল। কিন্তু কথাটা সে মন থেকে তাড়াতে পারল না। তার মনে হতে লাগল, যেই হন, সঙ্গে স্ত্রীলোক থাকলে বিপদ তো সোজা নয়। এ জায়গায় গাড়ি পালকি দূরের কথা, একটা লোকের সাহায্য পাওয়াও কঠিন। তাছাড়া সন্ধ্যেরও দেরি নেই, সম্ভবত বৃষ্টিও নামবে। সতীশ থাকতে পারল না, লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় এসে দেখল সমস্ত পথটা ধুলোয় অন্ধকার হয়ে গেছে। হঠাৎ সেই অন্ধকারে ঝড়ের মুখে একটা হো হো চিৎকার শোনা গেল। ব্যাপারটা ঠিক কি জানবার জন্য সতীশ সেই ধুলোর মধ্যে কিছুটা এগোতেই দেখতে পেল পথের ওপরে একটা টমটম এবং সেটাকে ঘিরে 8-10 জন লোক আনন্দ ধ্বনি করছে। কারো মাথায় টুপি, কারো মাথায় পাগড়ি, সকলেরই হিন্দুস্তানি পোশাক। সতীশ আরো কয়েক পা এগোতেই দেখতে পেল টমটমের একটা হাতল ধরে এক মহিলা মাথা গুঁজে অত্যন্ত জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সতীশের প্রথমে মনে হল এরা এই দিকে কোথাও এই মহিলাকে নিয়ে আমোদ করতে এসেছিল, এখন ঘোড়া পালিয়ে যাওয়ায় এ আর এক প্রকারের আমোদ করছে। একবার ভাবল ফিরে যায়, কিন্তু কি জানি কেন আজ সে কোনো মতেই কৌতূহল দমন করতে পারল না। ঠিক এমন সময়ে তার দৃষ্টি পড়ল মেয়েটির পোশাকের উপর। অন্ধকারেও তার মনে হল তার পরনের কাপড়খানা যেন বাঙালি মেয়ের মতো করে পরা, পায়ে জুতো কিন্তু সে জুতো লখনউয়ের লাপেটা নয়, ইংরেজ রমণীরা যা পায়ে দেয় তাই। হঠাৎ মেয়েটি তাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল,
ও মশাই, আমাকে বাঁচান।
কি হয়েছে, কি হয়েছে?
এরা আমাকে বড্ড অপমান করছে।
অপমান করছে? কে এরা?
জানিনা।
জানো না? তুমি কি, কোথা থেকে এখানে এলে? তোমার সঙ্গে লোক কই, গাড়ি কার?
আমার সহিস ঘোড়া ধরতে সঙ্গে সঙ্গে ছুটেছে, আর কেউ নেই। আমি ত্রিকুট দেখতে এসেছিলাম, প্রায় আসি, সেখান থেকে এরা আমাকে বিরক্ত করতে করতে আসছে।
বেশ করেছে। আপনি কি মেম সাহেব যে টমটম হাঁকি এত দূরে এসেছেন? আমাদের দেশি লোক অসহায় দেশি মেয়ে পেলেই তাকে অপমান করবে, অত্যাচার করবে, এই এদেশের নিয়ম। এ কি আপনার বাপ মায়েরা জানেন না?
এই বলে হিন্দুস্থানীদের মধ্যে যে জন সকলের বড় তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল,
এই তুম লোক খাড়া কায়ে হ্যায়?
আমারা খুশি।
তাদের দিকে তাকালেই বোঝা যায় তারা নেশার ঝোঁকে রয়েছে। সতীশ হাত তুলে সোজা রাস্তা দেখিয়ে দিয়ে সংক্ষেপে বলল,
চলে যাও।
সতীশ তার গালের উপর এমন একটা চড় কষিয়ে দিল যে সে অজ্ঞান হয়ে পথের উপর শুয়ে পড়ল, এবং সেই মুহূর্তেই তার পাশের নিরীহ গোছের রোগা ছোকরাটা বিনা দোষে সতীশের বাঁ হাতের চড় খেয়ে প্রথমে টমটমের সহিসের বসার জায়গায় এবং তারপরে চাকার তলায় চোখ বুজে বসে পড়ল। বাকি কয়েকজন নেশার গুণেই হোক বা চড়ের কল্যাণে হতবুদ্ধির মতো সেখানেই দাঁড়িয়ে রইল। সতীশ তখন মেয়েটিকে বলল,
উঠুন, আপনি উঠুন, জল এলো বলে, আসুন আমার সঙ্গে।
আমি কি টাউন পর্যন্ত হাঁটতে পারবো?
টাউনে নয়, আমার বাসায়, ওই তো ওই বাগানের মধ্যে। জল আসছে আর দাঁড়িয়ে ভাবলে হবে না, না জানতো ওই ওই ওখানে দাঁড়িয়ে ভিজুন, আমি চললুম।
না না না, ঠিক আছে, চলুন না, আপনার সঙ্গে যাব, তার আবার ভাববার কি আছে।
ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছিল এবং ঝড়ের বেগ কমে এলেও একেবারে থামে। বাগানের গেটের সামনে সতীশ হঠাৎ বলল,
আমার বাসায় কিন্তু স্ত্রীলোক নেই, আমি একা থাকি।
তাহলে আপনার রাঁধাবাড়া ঘরকন্যার কাজ করে কে, নিজে?
না, চাকর আছে কিন্তু তারাও স্ত্রীলোক নয়।
নাই হলো, কিন্তু আপনি দাঁড়ালেন কেন? যেতে যেতে বলুন না, আমি কিন্তু আর দাঁড়াতে পারছি না, আমার হাত পা কাঁপছে, তাছাড়া আমার বড় তেষ্টাও পেয়েছে।
আসুন আসুন আসুন, আপনার গলা যেন কোথায় শুনেছি মনে হয়।
সরোজিনী জবাব দিল না, কিন্তু বুঝতে পারল সতীশ অন্ধকারে তার মুখ দেখতে পায়নি। বারান্দায় উঠে এসে সে সতীশের ভাঙা আরাম চেয়ারের উপর বসেই বলল,
সঙ্গে বিহারি আছে তো? বিহারি, আমার জন্য এক গ্লাস জল এনো তো।
বিহারি ওদিকের ঘরে ছিল, ডাক শুনে জল নিয়ে উপস্থিত। বারান্দার দেওয়ালের গায়ে মিটমিট করে একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছিল, সেই ক্ষীণ আলোতেও সে মেয়েটিকে দেখে সবিস্ময়ে বলে উঠল,
দিদিমণি আপনি যে!
সে অনেক কথা, তাও দেখি জলটা দাও। দাদাকে খবর দিতে হবে যে বিহারি, ঠিকানা বলে দিলে এই রাত্রিতে তুমি বাড়ি খুঁজে বার করতে পারবে কি?
না দিদিমণি, আমি তো শহরের কিছুই চিনি নি, কিন্তু আমাদের বামুন ঠাকুর এই দেশের লোক, জ্যোতিষ সাহেবের বাসা বলে দিলে নিশ্চয় যেতে পারবে, তারে গিয়ে দেখে আনি।
সতীশ এবার মেয়েটিকে চিনতে পারল।
দাদাকে একখানা চিঠি লিখে দিন, এটাও লিখে দেবেন বোনকে মেম সাহেব করে তোলবার ফলটা আজ কি হয়েছিল, সাহেব মানুষ শুনলে হয়তো খুশিই হবেন।
খোঁটা খেয়ে সরোজিনী রেগে গেল, তার আজকের আচরণ দৈব বিড়ম্বনায় অত্যন্ত বিশ্রী হয়ে পড়েছিল সত্যি, এবং সেজন্য তার নিজেরও অনুশোচনা কম হয়নি। কিন্তু তাই বলে বারবার মেম সাহেবের সাথে তুলনা করে বিদ্রুপ করলে সহ্য করা যায় না।
দাদাকে আপনি লিখে দিন, তার বোনকে কি বিপদে আজ একাকী রক্ষা করেছেন।
হ্যাঁ, সে লেখাই উচিত, তবু যদি আপনাদের সমাজের একটু চেতনা হয়।
এতক্ষণে বুঝতে পেরেছি কেন বলছিলেন অসহায় স্ত্রীলোকের অপমান করাটাই আপনাদের দেশি লোকের চরিত্র। আপনার উচিত ছিল আমার বাকি অপমানটা বাড়িতে এনে নিজেই করা। এখন চেনা লোক বলে বাঁচছে বলেই আপনার রাগ, তাই তো?
ঠিক তাই, আপনাকে অপমান করতে না পেরেই আমার যত রাগ।
সতীশ আরো কি একটা বলতে যাচ্ছিল, এই সময় বামনকে নিয়ে বিহারি এসে হাজির। চিঠি লিখে ভালো করে ঠিকানা বুঝিয়ে দিতে সে বেরিয়ে গেল।
বাবু, ঠাকুর কখন যে ফিরবে তার তো ঠিক নেই। রান্নার কি হবে?
সে হবে তখন।
কি করে হবে? আমি তো ঠাউরে পাই নে বাবু।
ঠাউরাতে হবে না বিহারি, তুই জানা, সেসব আমি ঠিক করে নেব। তাছাড়া আজ আমার খিদেও নেই।
আজ আমার জন্যই তোমাদের যত বিপদ বিহারি। রান্নার জোগাড় কি কিছু হয়নি?
হবে না কেন দিদিমণি, কিন্তু রাঁধবে কে? ঠাকুরের ফিরে আসতে যে কত দেরি হবে তার তো ঠিকানা নেই।
মিম সাহেব বা যাই হই, তবু আপনার সঙ্গে একই যাত, তো তার হাতে খেলে কি কারো যাত যাবে?
যাবে কিনা বলতে পারি নে, কিন্তু মিম সাহেবের হাতের রান্না গলা দিয়ে যাবে কিনা সেইটাই আসল কথা।
ইস, তাই বই কি, মিম সাহেবের হাতের রান্না খেলে তিনি ভুলতেই পারবেন না।
সরোজিনীর হাসি ও এসেন্সের গন্ধে সমস্ত স্থানটা যেন তরঙ্গিত হয়ে উঠল। মিনিট পাঁচ ছয় পরে যখন সে সতীশের ঘর থেকে বেরিয়ে এল, তখন তাকে দেখে সতীশ কিছুক্ষণের জন্য মুগ্ধ হয়ে রইল। জুতো মোজার পরিবর্তে পা দুখানি খালি, রেশমের জামা কাপড়ের বদলে শেমিজের উপর সতীশের একখানি সাদা সিধে লাল পেড়ে ধুতি।
বাহ, কি চমৎকারই আপনাকে মানিয়েছে, লক্ষ্মী ঠাকুরন্তি যেন।
জানতো, ঠাট্টা করলে রাঁধবো না বলে দিচ্ছি, তখন উপোস করতে হবে। এখন রান্নাঘরটা কোন পাড়ায় সেটা দেখিয়ে দিতে বলে দিন
বলে নিজেই এগিয়ে গেল। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে ফটকের সামনে দাঁড়াল।
সতীশবাবু, সতীশবাবু!
অসংখ্য ধন্যবাদ, নিমন্ত্রণ আমন্ত্রণ ইত্যাদি শেষ করার পর জ্যোতিষের কাছ থেকে সতীশ হারানের মৃত্যুর খবর সহ দিবাকরের ওখানে থেকে যাওয়া সব জানতে পারল। আবার একবার তাদের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করে সরোজিনীকে নিয়ে জ্যোতিষ চলে গেলেন। তারপর সিঁড়ির উপর দাঁড়িয়ে এইবার সতীশের চোখ দিয়ে জল পড়তে লাগল। ঠিক কেন যে পড়তে লাগল তা সে জানত না, কিন্তু কেমন যেন একটা অনির্দিষ্ট অনুভূতি তাকে বার বার জানাতে লাগল তার সাবিত্রী, তার কিরণ বৌঠান, তার উপিন্দা সকলেই একই সময়ে তাকে চিরদিনের জন্য ত্যাগ করেছে। এই নির্জন কুটির ছেড়ে যাবার জায়গা আর তার নেই। মাস দুই আগে হারানের মৃত্যুর সময় দিবাকর মাত্র দু চার দিনের জন্য কলকাতায় থেকে যেতে বাধ্য হয়েছিল। এবার কিরণময়ীর তত্ত্বাবধানে থেকে কলকাতার কলেজে বিয়ে পড়বে স্থির হওয়ায় তার নতুন কেনা স্টিলের তরঙ্গ ভরে বই খাতা এবং কাপড় চোপড় নিয়ে দিবাকর হারানবাবুর পাথুরে ঘাটার বাড়িতে একদিন সন্ধ্যের সময় এসে উপস্থিত হল। কিরণময়ী তাকে অল্প বয়স্ক ছোট ভাইটির মতো সস্নেহে গ্রহণ করল। মামা বাড়িতে সুরবালা ছাড়া দিবাকরকে যত্ন করার কেউ ছিল না, আবার সে যত্নের মধ্যেও মহেশ্বরীর খর দৃষ্টি পড়ত, কিন্তু এখানে সে সকল কোনো উৎপাতি ছিল না। ইতিমধ্যে অঘরময়ী নানা তীর্থ ঘুরে একদিন বাড়ি ফিরে এলেন। তাঁর ক্ষুধাতুর মাতৃ হৃদয় সন্তানের অভাবে একেবারে ভেঙে পড়েছিল। সন্তান পরিত্যক্ত সেই শূন্য সিংহাসনে দিবাকরকে তিনি অত্যন্ত সমারোহে অভিষিক্ত করে নিলেন। একদিকে তিনি এবং অপর দিকে কিরণময়ী। এই দুজনের মাঝখানে পড়ে এ বাড়িতে দিবাকরের যত্ন আদরের সীমা রইল না। বিয়ে ফেল করে পড়াশোনা করার অভ্যেস চলে গিয়েছিল দিবাকরের। কলেজে ভর্তির এখনো দেরি আছে, সুতরাং এই অবকাশে কলকাতায় থিয়েটার, জু, মিউজিয়াম কিছুই দেখা বাকি রইল না তার। এদিকে ক্রমশ যা দেখবার ছিল দেখা হয়ে গেল। এবার সে সভা সমিতিতে যোগ দিতে শুরু করে দিল এবং কিছুদিনের মধ্যেই এক মাসিক পত্রের উৎসাহী এবং মান্য লেখক হয়ে উঠল। ছেলেবেলা থেকে তার গান বাজনা এবং সাহিত্যে অনুরাগ ছিল। কলেজের কতগুলো ছেলে চন্দ্রোদয় নাম দিয়ে এক মাসিক পত্র বের করেছিল, তা নিয়েই সে দিন রাত মেতে রইল। কিছুদিন পরে সেই পত্রিকায় তার বিষের ছুরি নামে একটি গল্প প্রকাশিত হল। এই গল্প নিয়ে সূর্যোদয় পত্রিকায় সমালোচনা বেরোল। সেই পত্রিকা নিয়ে একদিন সকালে দিবাকর রান্নাঘরে উপস্থিত হল।
বৌদি, বৌদি ব্যস্ত?
না, ব্যস্ত নই ভাই, প্রায় শেষ হল। তোমার হাতেও কাগজখানা কি ছোট্ট করবো?
ও, এখানা? এটা তো মাসিক পত্র, সূর্যোদয় নতুন বেরোচ্ছে। কিন্তু যাই বলো বৌদি, লিখেছে বেশ।
সত্যি? তাহলে একবার দেখব, আমার বিছানায় রেখে দাও গে, দুপুরবেলা দেখব।
দুপুরবেলা কাজকর্ম খাওয়া দাওয়া শেষ হলে কিরণময় সূর্যোদয় নিয়ে বসল। এদিক ওদিক দেখতে দেখতে ঠিক জায়গাটাতেই চোখ পড়ে গেল। দিবাকর পাশের ঘরেই ছিল।
কই ঠাকুরপো, বিষের ছুরি কই? সমালোচনা দেখালে এবার আসল জিনিস বার করো।
ও, সেই গল্পটা তো, সে কিছু না বৌদি, তাড়াতাড়ি লেখা।
তা হোক, দাও।
বলে নিজেই চন্দ্রোদয় পত্রিকাখানি বের করে সেইখানেই সেটা খুলে একটা চৌকির উপর বসে পড়ল। সে নিঃশব্দে পড়তে লাগল, কিন্তু দিবাকর আশা ও আকাঙ্ক্ষার তীব্র উত্তেজনা গোপন করে মিছিয়ে মিছিয়ে একখানা বইয়ের পাতা উল্টোতে লাগল। কিছুটা পড়ে মুখ তুলে কিরণময় বলল,
ছোট্টাকুরপু নিশ্চয়ই কাউকে ভালোবাসো না?
হ্যাঁ, আমি?
হ্যাঁ গো, তুমি নিশ্চয়ই, তুমি লুকিয়ে কাউকে ভালোবাসো।
আমি? ছি ছি ছি, কখনো না, কিছুদিন না।
না, ঠাকুরপোকে কোনোদিনও বৃষ্টির দংশন করেনি?
না, কোনোদিন না।
কোনোদিন ভালোবাসনি, একটি ছোট্ট বৃষ্টিকেও কখনো চোখে দেখনি, বজ্রাঘাতের ব্যথাও যে কেমন তাও জানো না, তবে বিরহ যে এমন ভয়ানক টের পেলে কি করে?
তা বুঝি জানা যায় না।
কেমন করে যায় আমি তো জানিনি, কিন্তু শুনে কিংবা পরের বই থেকে চুরি করে লেখা যায় সে কথা ঠিক।
আমি চুরি করেছি বলছো?
চুরি করেছে তো নিশ্চয়ই, তাছাড়া চুরি যে করেছো তাও টের পাওনি, এমনি অন্ধ তুমি। রাগ করো না ঠাকুরপো, কিন্তু এক বৃষ্টিক আর বজ্রাঘাত ছাড়া হাতে তোমার আর কোনো সম্বল নেই। এইটুকু মাত্র পুঁজি নিয়ে এই সমুদ্রে পাড়ি জমাবে? নভেল লেখা তো এত ছোট জিনিস নয়। তবে যদি লাফ মেরে সমুদ্র ডিঙোতে চাও তাতেও দেবতার আশীর্বাদ চাই, অমনি হয় না।
তবে এত লোক যে লিখছে তাদের সবাই কি ভালোবেসেছে নাকি, না বিচ্ছেদে জ্বালা সয়েছে? কবে জ্বালা সইতে পাবো সেই আশায় বসে থাকতে গেলে তো, তাহলে তো আমাকে সমস্ত সাহিত্য চর্চাই ছেড়ে দিতে হয়।
একে সাহিত্য চর্চা বলে না, বলে অনধিকার চর্চা। আমার কথা আজ তুমি বুঝবে না ঠাকুরপো, আর আশীর্বাদ করি কোনোদিন যেন বুঝতেও না হয়। কিন্তু আমি তো তোমার বয়সে বড়, এই কথাটা আমার শুনো ঠাকুরপো, যা নিজে বোঝো না তা পরকে বোঝাবার মিথ্যা চেষ্টা করো না, যাকে চেনো না তার যা তা পরিচয় পরের কাছে দিও না। এ রাগ অভিমানের কথা নয় ঠাকুরপো, এ দৈবের কথা, এ অতি বড় দুর্ভাগ্যের কথা। এই সংসারে যে দু চারজন হতভাগ্যের এই নিগূঢ় রহস্যের পরিচয় দেবার সত্যকার অধিকার জন্মায়, এ গুরুভার তাদেরই হাতে ছেড়ে দিয়ে যদি অন্য কাজে মন দাও তাতে কাজও হয়তো হয়, অকাজও কমে। অনর্থক ছাতের কোণে মুখ ভারী করে বসে কল্পনা করে লাভ হবে না, এ আমি তোমাকে নিশ্চয় বলছি। গিলটি দিয়ে তোমার মতো আনাড়িকেই বোলাতে পারবে, কিন্তু যে লোক পুরে পুরে সোনার রং চিনেছে, এই দুঃখের কারবারে যার ভরা ডুবি হয়ে গেছে, তাকে ফাঁকিয়ে দেবে কি করে ছোট্ট কুর্প?
তবে কল্পনা কি কিছুই নয়?
কিছুই নয় এ কথা বলি নে, কিন্তু নিছক কল্পনা করতেও যদি বা পারে, প্রাণ দিতে পারে না, বইতে পারে পথ দেখাতে পারে না। সেই পথ দেখবার আলোর সন্ধান তুমি যতদিন না পাচ্ছ, ততদিন তোমার বৃশ্চিক শুধু তোমাকেই দংশন করবে, আর কারো গায়ে হুল ফোটাতে পারবে না। বেলা গেল, যাই তোমার খাবার করি গে।
সেদিন খাওয়ার পর এ কথা সে কথা হতে হতে দিবাকর জিজ্ঞেস করল,
আচ্ছা বৌদি, তুমি কি চোখ বুঝলেই তোমার স্বামীর মুখ অন্তরে দেখতে পাও?
স্বামীর? হুম, দেখতে পাই বই কি ভাই, যিনি আমার যথার্থ স্বামী, তিনি নিষেধেনই আমার এইখানে এই বুকের ভেতরেই আছেন।
কিন্তু এই দিকে লাভ কি বৌদি? তুমি ঠাকুর দেবতাও মানো না, ইহকাল পরকালও স্বীকার করো না, মরণের পরে কেমন করে তার কাছে তুমি যাবে বলো তো?
মরণের পর আমি কারো কাছেই যেতে চাই না ঠাকুর।
কোথাও কারোর কাছেই নয়, একেবারে একা থাকতে চাও?
যখন তখন আমার নিজের কথা এত শুনতে চাও কেন বলো তো ঠাকুর?
কি জানি বৌদি, আমার ভারী শুনতে ইচ্ছে করে।
আমি একজনের কাছে যেতে চাই, কিন্তু সে মরণের ওপারে নয়, এপারেই।
কিন্তু তিনি তো মরণের ওপারে চলে গেছেন, এপারে কেমন করে আর তাকে পাবে?
সে আমার এখনো এপারেই আছে, এতদিন চলেও যেতুম, শুধু
শুধু কি বৌদি?
শুধু যদি একবার জানাতো আমাকে চায় কিনা।
কি এপারে আছে, কি জানাবে সে তোমাকে চায় কিনা? তুমি কি যে বলো না বৌদি!
আহ, তুমি তো বড় দুষ্ট ঠাকুরপ, নিজে মুখ ফুটে কিছুই বলতে চাও না, কেবল আমার মুখ থেকে 100 বার শুনতে চাও। হুম, যাও, তার খবর আমি তোমাকে দিতে পারব।
আমার আবার কি কথা আছে বৌদি যে মুখ ফুটে তোমাকে বলবো?
এত করে এতদিন যে শেখালুম, সবই কি ব্যর্থ হলো? একবার নিজের বুকে হাত দিয়ে দেখো দেখি, একটা ভয়ানক কথা ওখানে তোলপাড় করে বেড়াচ্ছে কিনা, সত্যি বলো।
কি কথা, কি শেখালে তুমি?
অবাক করলে ঠাকুরপো, এই বয়সে কি অভিনয় করতে শিখেছো? কিন্তু তুমি মুখ ফুটে না বললে আমিও বলছি নে, এতে আমারই বুক পাটুক আর তোমারই বুক ফেটে যাক।
বলে হঠাৎ দিবাকরের দাড়িটা হাত দিয়ে নাড়িয়ে ঘর থেকে চলে গেল। দিবাকর স্তব্ধ হয়ে বসে রইল। কিরণময় এ পর্যন্ত তাকে কতবার কত পরিহাস করেছে, সহস্রবার সহস্র ছলে স্পর্শ করেছে, কিন্তু আজকের এই পরিহাস, এই স্পর্শ তার কানের ভেতর দিয়ে সর্বাঙ্গের স্নায়ু শিরায় যেন তড়িৎ প্রবাহ সঞ্চারিত করে দিয়ে গেল। নিজের দেহের প্রত্যেক রক্তবিন্দুটির এত বড় আশ্চর্য দ্রুত বেগ সে কখনো অনুভব করেনি। অনেকদিন পরে আজ আবার সকালবেলায় অঘরময় পাড়ার কয়েকজন বয়স্ক মহিলার সাথে কালীঘাটে কালী দর্শন করতে গিয়েছিলেন। কথা ছিল মায়ের আরতি হয়ে গেলে একটু রাত করে বাড়ি ফিরবেন। রাত প্রায় 8টা। দিবাকর নিজের বিছানায় চুপ করে শুয়েছিল। তার মাথার কাছে একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছিল। সেই অল্প আলোতেই আগের পড়া দুর্গেশ নন্দিনী বইখানা মুখের উপর চাপা দিয়ে বোধহয় মনে মনে সে আয়েশার কথাই চিন্তা করছিল। কিরণময়ী ঘরে ঢুকে জিজ্ঞাসা করল,
ছোট ঠাকুরপো কি ঘুমোচ্ছ নাকি?
না না, ভারী মাথা ধরেছে।
মাথার উপর আলো জ্বেলে রাখলে কি মাথা ছাড়ে না কি ঠাকুরপো?
বইটা কালই ফিরিয়ে দিতে হবে, তাই শেষ করে ফেলছি।
চোখ বুঝে আয়েশাকে ভাবলে বই শেষ হবে না ভাই, চোখ চেয়ে পড়তে হবে, তা না হয় খেয়ে দেই শেষ করো, এখন চলো খাবার জুড়িয়ে যাচ্ছে।
এখন থাক বৌদি, মাসিমা আসুন তারপরে খাবো।
তাঁরা কতক্ষণে ফিরবেন তার কি ঠিক ঠাকুরপো? আজ আমার নিজের শরীরও ভালো নয়। মনে করছি তাঁর ঘরে খাবার ঢাকা দিয়ে রেখে একটু শোব। ওঠো, তোমাকে খাইয়ে দিগে
বলে কাছে এসে দিবাকরের মুখের ওপর থেকে বই তুলে নিয়ে পাশে রাখা দিবাকরের লোহার তোরঙ্গের ওপর বসে বলল,
ওঠো না গো।
আচ্ছা বৌদি, আমার নাওয়া খাওয়া শুনে তোমার এত মাথা ব্যথা কেন?
কেন জানো না?
না বললে কেমন করে জানব?
এটি তোমার নিচে কথা ভাই, না বললেও জানা যায়, আর তুমিও ঠিক জানো।
আচ্ছা বৌদি, একটা কথা জিজ্ঞাসা করব?
একশোটা করো, কিন্তু আগে খেয়ে দে, আমাকে ছুটি দাও, তারপর না হয় সারা রাত ধরে তোমার কথার জবাব দেব।
বেশ তো বৌদি, তুমি বুঝি ওই শক্ত বাক্সটার উপর বসে সমস্ত রাত আমার কথার জবাব দেবে?
ওইটার উপর বসলে যদি তোমার ব্যথা লাগে ঠাকুরপ, তা না হয় তোমার নরম বিছানার উপরেই উঠে বসবো, কেমন? তাহলে তো আর খুব থাকবে না।
দিবাকরের কর্ণ মূল পর্যন্ত আরক্ত হয়ে উঠল, সে লজ্জায় পাশ ফিরে শুল। কিরণময় কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় রান্নাঘর থেকে ঝির গলা শোনা গেল,
আমি একান থেকে শুনতে পাচ্ছি বৌমা, তুমি পাও না গা, মাঝে নিচে ডাকাডাকি করছেন।
তোর আসপদ্দা তো কম নয় ঝি, আমি গিয়ে দোর খুলে দেবো, তুই পারিস নে?
ও আমার হাত যে জোড়া তাই বলা বৌমা। তোরা কি সব কানের মাথা খেয়েছিস? হ্যাঁ, আধ ঘন্টা ধরে করা নাচ্ছি আমরা।
কানের মাথা চোখের মাথা না খেলে কি আর বৌমার বাড়ি থেকে চাকরি করতে আসে মা? এবার চোখ কান বালা কাউকে রাখো গে মা, আমাকে জবাব দাও, রান্নাঘর থেকে আমি সদর দরজার ডাক শুনতে পাবো না।
বৌমা কই, সে কি করে?
দেওর কেনে সারাদিন সোহাগ হচ্ছে আর কি হবে? ওই যে দোর খুলে দিতে বলেছিলুম বলে আমার চোখ রাঙিয়ে আসপদ্দা দেখিয়ে দিল।
ও মা, এ যে বড় বাবু,
বলে পাশ কাটিয়ে চলে এলো।
উপিন এসেছিস? আয় বাবা, ও পরে আয়।
চলো মাসিমা যাচ্ছি,
বলে উপেন্দ্র অঘরময়ের পিছন পিছন সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো।
ও বৌমা কোথায় আছো? একবার বার হও না, উপিন এসেছে যে। ও বৌমা,
অন্ধকার ঘরের ভেতরে বসে কিরণময়ীর বুকের ভেতরটা ধড়াস করে উঠল, এবং বিছানার মধ্যে দিবাকরের সর্বাঙ্গ হিম হয়ে গেল।
গেলে কোথায়? একখানা মাদুর চাদর পেতে দাও না বৌমা, উপিন দাঁড়িয়ে থাকবে নাকি গো? ও বৌমা,
কিরণময়ী বাইরে এসে বারান্দায় একখানা মাদুর পেতে দিল, তার মুখ থেকে কথা বেরোল না। উপেন্দ্র কাছে এসে প্রণাম করে বলল,
ভালো আছেন বৌঠান?
হ্যাঁ, তুমি কেমন ঠাকুরপো? বউ ভালো আছে? খবর না দিয়ে এমন হঠাৎ?
মক্কেলের পয়সা আসা বৌঠান, আবার কাল বিকেলেই ফিরে যেতে হবে। কালীঘাটের দরকার সেরে বেরিয়ে দেখি মাসিমা, সে পর্যন্ত সঙ্গে সঙ্গে ঘুরছি। দিবাকরের খবর কি বলুন তো? সে না দেয় চিঠিপত্র, না দেয় একটা খবর, ও কি বেরিয়েছে বুঝি?
মাথা ধরেছে বলে শুয়েছেন, কি জানি বোধ করি ঘুমিয়ে পড়েছেন।
অঘরময়ীর মেজাজ আজ ভালো ছিল না, একে তো বধূর দোষ দেখাতে পারলে সে সুযোগ তিনি ছাড়তেন না, আবার দিবাকরের প্রতিও তাঁর চিত্ত প্রসন্ন ছিল না। সকালে তাকে সঙ্গে নিয়ে কালীঘাটে যেতে চেয়েছিলেন, কিন্তু কাজের অছিলায় দিবাকর রাজি হয়নি।
এই তো তুমি তার ঘর থেকে বেরুলে বৌমা, সে ঘুমোচ্ছে কিনা তাও জানো না?
না জানি নে।
দিবাকর, এ দিবা ঘুমিয়েছিস?
কখন এলে ছোড়দা?
সকালে, তোর মাথা ধরেছে নাকি?
হ্যাঁ ওই সামান্য।
চিঠিপত্র লেখা বন্ধ করেছিস? কোন কলেজে ভর্তি হলি?
এখনো হইনি, কলেজ খুললেই ভর্তি হব।
খুললে ভর্তি হবি? এখনো হসনি? 16-17 দিনের বেশি সমস্ত কলেজ খুলে গেছে।
দিবাকরের মুখখানা কাগজের মতো সাদা হয়ে গেল।
তা কি করে খবর জানবে উপিন? দুজনের কি যে রাত দিন হাসি তামাশা ফুসফুস গল্প গুজব হয় তা ওরাই জানে। আমি বারবার বলি বৌমা, ও পরে ছেলে লেখাপড়া করতে এসে ওর সঙ্গে অষ্টপ্রহর হতো কেন? তা হলই বা দেওর, বউ মানুষের সমস্ত ছেলের কাছে একটু সরম ভরম থাকবে না? তা কে কার কথা শুনে? ও আমার এমন নক্কি বউ, আমি তৃপ্তি করে বলতে পারি উপিন, সমস্ত দোষ ওই হতভাগীর।
হিরণময় একটি কথারও জবাব দিল না, ধীরে ধীরে রান্নাঘরের দিকে যাওয়ার আগে বলল,
পালিও না যেন ঠাকুরপো, আমার খানকতক লুচি ভেজে আনতে 10 মিনিটের বেশি লাগবে না। ছোট ঠাকুরপো, তোমাকে অমনি দিয়ে দিই গে, রান্নাঘরে এসো।
প্রায় ঘণ্টাখানেক পরে কিরণময়ী উপেন্দ্রর কাছে এসে বলল,
আমার ঘরে তোমার খাবার দিয়েছি ঠাকুরপো, ওঠো।
উপেন্দ্র নিঃশব্দে উঠে এসে নির্দিষ্ট আসনে বসলে কিরণময়ী অদূরে মেঝের উপর বসে বলল,
আজ এই দিয়েই যা হোক দুটো খাও ঠাকুরপো, বেশি কিছু করতে গেলেই অনর্থক রাত হয়ে পড়ত।
বৌঠান খাবার পক্ষেই যথেষ্ট, কিন্তু আমি খেতে আসিনি, আপনার সঙ্গে নিভৃতে দুটো কথা কইতে এসেছি।
সে তো আমার সৌভাগ্য গো, কিন্তু খাবে না কেন?
আপনার ছোঁয়া খাবার খেতে আজ আমার ঘেন্না করছে।
ও, তাহলে খেয়ে কাজ নেই, ঘৃণা হবার কথাই বটে, কিন্তু তোমার মুখ থেকে এ কথা শুনবো আমি কখনো ভাবিনি। সে শুধু একটি লোক ছিল যে ঘৃণায় থালাটা সরিয়ে দিতে পারত, সে সতীশ, তুমি নও ঠাকুরপো। তোমার রাগ বলো ঘৃণা বলো সমস্ত দিবাকরকে নিয়ে তো, কিন্তু বিধবার কাছে সেও যা তুমিও তো তাই। তার সঙ্গে আমার সম্বন্ধটা কতদূর গিয়ে দাঁড়িয়েছে সেটা শুধু তোমাদের অনুমান মাত্র, কিন্তু সেদিন যখন নিজের মুখে তোমাকে ভালোবাসা জানিয়েছিলুম তখন তো আমার দেওয়া খাবারের থালাটা এমনি করে ঘৃণায় সরিয়ে রাখুন, নিজের বেলা বুঝি কুলোটার হাতের মিষ্টান্নে ভালোবাসার মধু বেশি মিঠে লাগে ঠাকুরপো।
পৌঠান, তোমাকে মনে করিয়ে দিই, আজও আমার সুরবালা বেঁচে আছে, সে বলে আমাকে যে একবার ভালোবেসেছে, তার সাধ্য নেই আর কাউকে ভালোবাসে, আমি শুধু এই ভরসাতেই দিবাকে আপনার হাতে সঁপে দিয়েছিল, ভেবেছিলাম এসব বিষয়ে সুরবালার কখনো ভুল হবে না।
থামো ঠাকুরপো, তার ভুল হয়েছে তোমার হয়নি, এ কথা এত সহজে তুমি কি করে বিশ্বাস করলে?
রাত হয়ে যাচ্ছে, আমার তর্ক করবার সময় নেই, আমি আপনাকে চিনি, কিন্তু একটা কথা নিশ্চয় করে জেনে রাখবেন, ভালো আপনি কাউকে বাঁচতে পারবেন না, সে সাধ্যই আপনার নেই, শুধু সর্বনাশ করতেই পারবেন। শেষকালে কিনা দিবাটাকে।
কিরণময়ীর সমস্ত মুখ এতই বিবর্ণ হয়ে এসেছে মনে হচ্ছে যেন কে তার বুকের মাঝখানে অকস্মাৎ গুলি করেছে। এমন সময় দরজার বাইরে থেকে অঘরময়ী জিজ্ঞেস করলেন,
খাওয়া হলো বাবা উপেন?
না মাসিমা, আর খেলুম না, আমার একটু অসুখ করছে, আমাকে যেতেই হবে
বলে উপেন্দ্র ঘর থেকে বেরিয়ে এসে দিবাকরের ঘরের সামনে এসে ডাকল,
দিবা।
আসছি ছোটদা।
তোর বাক্স বিছানা বেঁধে নে, আমার সঙ্গে যাবি।
সে কি উপিন, রাত্রিরে ছেলে মানুষ কোথা যাবে?
আমার সঙ্গে যাবে মাসিমা, নেড়ে শিগগির ঠিক করে নে, আমি গাড়ি ডেকে আনি।
না বাবা, আজ অমাবস্যা রাতে ওর কিছুতে যাওয়া হবে না, ছেলে মানুষ একটা অন্যায় না হয় করে ফেলেছে, এখানে না রাখিস কাল পরশু যাবে, কিন্তু আজ রাতে কিছুতে আমি ওকে যেতে দিতে পারবো না বাবা।
কিন্তু ওকে একটা রাতও আমার এখানে রাখতে ইচ্ছা হয় না মাসিমা। আচ্ছা, আজ অমাবস্যা রাতটা যাক, কিন্তু কাল সকালে আর বাধা দেবেন না, বেলা 10টার মধ্যে যেন জ্যোতিষের বাড়ি গিয়ে পৌঁছয়
বলে উপেন্দ্র অঘরময়ীকে প্রণাম করে দ্রুত পায়ে নিচে নেমে গেল। সদর দরজার কাছে অন্ধকারে পিছন থেকে চাদরে টান পড়ল, পিছন ফিরতেই কিরণময়ী দুহাত দিয়ে তার পা চেপে ধরে বলল,
আমার বুক ফেটে যাচ্ছে ঠাকুরপো, সমস্ত মিথ্যে, সমস্ত মিথ্যে, ছি ছি ছি, এত ছোট তুমি আমাকে পাললে ভাবতে।
চুপ করুন, অনেক অভিনয় করেছেন, আর না, সরে যান।
এই বলে উপেন্দ্র অসহ্য ঘৃণায় তার মাথাটা সজোরে ঠেলে দিতেই সে পা ছেড়ে দিয়ে কাত হয়ে পড়ে গেল।
অপবিত্র ভাইপার,
কিরণময়ী বিদ্যুৎ বেগে উঠে বসে কি যেন চিৎকার করে বলতে গেল, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না, শুধু উন্মুক্ত দরজার বাইরে অন্ধকারে তাকিয়ে তার চোখ দিয়ে যেন আগুন ছড়িয়ে পড়তে লাগল।
উমা, এই যে বৌমা, এখানে এমন করে বসে কেন মা?
তুই ছাড়া আমার আর কেউ নেই জি, আমাকে বাঁচা, আমাকে এখান থেকে পরিত্রাণ কর, এখানে থাকলে আমার বুকটা ফেটে যাবে।
সমস্তই বুঝি বৌমা, আমি তো মেয়ে মানুষ, আমার মিন সে যেদিন পুকুর ঘাটে কেঁদে বলেছিল
চললুম মুক্ত, আর হয়তো দেখা হবে না। তখন আমিও তো তার পায়ে পড়ে কেঁদে বলেছিলুম, ও গো আমার সঙ্গে নাও, ফেলে রেখে গেলে আমার বুক ফেটে যাবে। তা কাল সকালে বুঝি ছোটবাবু এখান থেকে চলে যাচ্ছে বৌমা?
হ্যাঁ, কিন্তু কলকাতায় আমাদের থাকা হবে না জি, কোথায় যাই বল দেখি।
তবে আরাকানে যাও মা, মনে সুখে থাকবে, আমার ছোট বোনও সেখানে আছে, আমার নাম করলে তোমাদের সে মাতাই করে রাখবে। আজ তো মঙ্গলবার, কাল ভোরেই জাহাজ ছাড়বে, যাবে মা সেখানে?
যাব।
তবে তোমরা ঠিক হয়ে থেকো, আমি ভোরবেলায় গাড়ি এনে তোমাদের নিয়ে যাব, কাকপক্ষী জানতে পারবে না তোমরা কোথায় গেলে। যাও মা যাও, ছোটবাবুরে ছেড়ে তুমি বাঁচতে পারবে না।
ঠাকুরপো,
তখন ভোর হয়ে গেছে, দিবাকর চমকে উঠে বসল, সামনে কিরণময়ী।
কি ব্যাপার বৌদি?
ঠাকুরপো আমি
বলে হঠাৎ কিরণময়ী বিয়হল দিবাকরের বুকের উপর উপুর হয়ে বলল,
ঠাকুরপো আমাকে ছেড়ে তুমি নাকি চলে যাবে, কই যাও দেখি।
প্রত্যুত্তরে দিবাকর একটা কথাও বলতে পারল না, তার দু চোখ জলে ভরে গেল। কিরণময়ী উঠে বসে আঁচল দিয়ে তার চোখ মুছিয়ে দিয়ে বলল,
ছি কাঁদছ কেন গো?
বৌদি আমি যে নিরুপায়, ছোড়দা যে আজ সকালেই আমাকে চলে যেতে বলেছে।
কে ছোড়দা, কে সে? সে কি আমার চেয়েও তোমার বেশি আপনার? তোমাকে না দেখতে পেলে কি তার বুক ফেটে যায়? না ঠাকুরপো, সংসারে কারু সাধ্য নেই আর আমাদের আলাদা করে ডাকে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো আমরা যাই।
কোথায় বৌদি?
আমি যেখানে যাবো সেইখানে ঠাকুরপো। যাবে?
যাবো।
কাঁচপোকা যেমন করে পতঙ্গকে টেনে আনে, ঠিক তেমন করে দুর্নিবার জাদু মন্ত্রে কিরণময়ী অর্ধ সচেতন হতভাগ্য দিবাকরকে জাহাজ ঘাটে টেনে আনল এবং টিকিট কিনে আরাকান যাত্রী জাহাজে উঠে বসল। এ জাহাজে ভিড় না থাকায় জাহাজ কর্তৃপক্ষ স্বামী স্ত্রী জেনে একটা কেবিনের মধ্যেই দিবাকর ও কিরণময়ীর স্থান নির্দিষ্ট করে দিলেন। এইখানে কিরণময়ীকে বসিয়ে দিবাকর ডেকের একটা নিভৃত অংশে রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। ক্রমে ডেকের প্যাসেঞ্জারের ভিড় কমে গেল, কুলিদের গোলমাল থেমে এল, নোঙর তোলার কর্কশ শব্দে দিবাকরের বুকের ভেতরটাও কাঁপতে লাগল। কিছুক্ষণের মধ্যেই জাহাজ ভাগীরথীর মাঝামাঝি ভাসতে লাগল এবং অকুল সমুদ্রে পাড়ি দেবার উদ্দেশ্যে ধীরে ধীরে গতি বাড়াতে লাগল। যখন বোঝা গেল জাহাজ চলতে শুরু করেছে, তখন দিবাকরের দু চোখ জলে ভরে এল। পূর্ব দিকের আকাশটা তখন তরুণ সূর্যের আভায় রক্তাভ এবং তখনও তার উপিন দাদা জ্যোতিষ সাহেবের বাড়িতে শয্যা ত্যাগ করে ওঠেননি। একজন গৃহস্থ বধূকে কুলের বাইরে কোন এক অজানা দেশে নিয়ে যাচ্ছে, তার শিক্ষা সংস্কার চরিত্র স্কুল কলেজ দেশ বন্ধু বান্ধব এবং সর্বোপরি তার পিতৃসম উপিন দাদা, এই সমস্ত থেকে সে যে কেমন নির্মমভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার উপিন দাদার কাছে আজও সে বালক মাত্র। এই খবর পেয়ে সেই উপিন দাদার মনের অবস্থাটা কেমন হবে এই ভেবেই তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। এমন সময় কিরণময়ী তার পাশে এসে দাঁড়াল এবং মাথায় হাত রেখে স্নেহার্দ্র গলায় বলল,
ঠাকুরপো একবারটি ঘরে এসো।
সে কেবিনের মধ্যে গেলে কিরণময়ী জিজ্ঞেস করল,
কাঁদছিলে কেন? সত্যি করে বলো দেখি ঠাকুরপো, তুমি আমাকে ভালোবাসো কিনা? আচ্ছা আচ্ছা, শান্ত, বেলা অনেক হলো, যে স্নান করে এসো, যাও, আমি ততক্ষণ তোমার খাবার ঠিক করে রাখি।
সে নিজে এইমাত্র স্নান করে নিয়েছিল, পিঠের উপর ভেজা চুলের রাশি ছড়িয়ে কেবিনের মেঝেতে বসে হাঁড়ির মুখ খুলে আহার্য সামগ্রীর জমা খরচের হিসেব করছিল। রাতের মধ্যে সে ঝিকে দিয়ে এই সমস্তটা সংগ্রহ করিয়েছিল।
তুমি খাও, আমার খিদে নেই বৌদি।
সেও হবে না, তুমি না খেলে আমারও খাওয়া হবে না। তুমি এখন আমার সর্বস্ব, তোমাকে না খাইয়ে আমি কিছুতেই খেতে পারবো না। এই যে সপ্তরথের পুহ ঠাকুরপো, প্রবেশের পথ আছে, কিন্তু বার হবার পথ কি সবাই জানে? যদি সেই ইচ্ছেই ছিল, এ বিদ্যে তোমার উপিন দাদার কাছ থেকে শিখে নাওনি কেন? স্নান করে এসে কিছু খাও, তারপরে বাইরে রেলিং ধরে যত খুশি কিন্তু আমি আপত্তি করব না। কিন্তু এও বলে রাখি ঠাকুরপো, চোখের জলের এরপরে বিস্তর প্রয়োজন হবে, অপ্রয়োজনে বাজে খরচ করে তখন যেন আফসোস করতে না হয়।
দিবাকর কোনো জবাব না দিয়ে বাইরে বেরিয়ে আসে। শূন্য কেবিনে কিরণময়ও স্তব্ধ হয়ে বসে রইল। তার বিদ্রুপের শূল শুধু দিবাকরকেই বিদ্ধ করল না, তা সহস্র গুণ হয়ে নিজের কাছে ফিরে এলো। বাইরে এসে দিবাকর ইতস্তত ঘুরে বেড়াতে বেড়াতে জাহাজে যে অংশে তৃতীয় শ্রেণীর যাত্রীরা জড়সড় হয়ে বসেছিল সেইখানে নেমে গেল, এবং বিভিন্ন প্রদেশের নানা বর্ণের যাত্রীদের মধ্যে নিজেকে ভুলিয়ে রাখার পথ খুঁজতে লাগল। এই ভারতবর্ষের মধ্যে কত বিভিন্ন জাতি, কত বিচিত্র পোশাক পরিচ্ছদ, কত অজ্ঞাত ভাষা যে প্রচলিত, দিবাকর এই প্রথম তা দেখে খুব অবাক হল। একদিকে দিবাকরের দৃষ্টি পড়তেই একজন বাঙালি উঠে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে লাগলো,
মশাই, ও ও মশাই, ও এদিকে এদিকে এদিকে, আসুন আসুন এদিকে আসুন।
লোকটির পাশে একজন মজবুত গোছের স্ত্রীলোক বসেছিল, সেও সেই অনুরোধেরই সমর্থন করল। দিবাকর বহু পরিশ্রমে বহু লোকের তিরস্কার ও চোখ রাঙানি মাথায় করে ভিড়ের মধ্যে সাবধানে পা ফেলে কাছে আসতেই লোকটি তোরঙ্গের উপর স্থান নির্দেশ করে বলল,
এটা আমার, টিনের পেটি নয় মশাই, আসল লোহার, আপনি স্বচ্ছন্দে বসুন। মশাই আপনারা?
ব্রাহ্মণ।
নমস্কার নমস্কার, তা আছেন কোথায়?
দিবাকর আঙুল দিয়ে ওপরে দেখিয়ে দিল। হরিশ বলল,
ও কেবিনে আছেন, তা ভালো, তা যেখানেই থাকুন না কেন, দিনান্তে একটিবার পদধূলি থেকে বঞ্চিত করবেন না। তা যাবেন কোথায়? রেঙ্গুন?
না না না, আরাকানে।
আরাকান? আরে আরাকানে তো আমিও থাকি, আজ ২০ বৎসর ওখানে আছি। তো মশাইকে দেখেছি বলে তো এই এই প্রথম যাচ্ছেন বুঝি? সেখানে কেউ আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, ও নেই, তা হোক তা হোক, চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, মশাইয়ের বাপ মায়ের আশীর্বাদে আমি ওখানকার একজন বাড়িওয়ালা, অনেকগুলো ঘর আমার খালি পড়ে আছে। তা যাবেন আপনি আমার সঙ্গে?
পাশে বসে থাকা মহিলাটিকে দেখিয়ে বলল,
উনি বাড়িউলি।
বাড়িউলি এতক্ষণ এক দৃষ্টিতে দিবাকরের দিকে তাকিয়েছিল, অত্যন্ত ভারী ও মোটা গলায় জিজ্ঞাসা করল,
আপনার পরিবার সঙ্গে আছেন বুঝি?
আছেন।
স্ত্রীলোকটির কথা বাঁকা বাঁকা, কপালে উলকি, সিঁধিতে মস্ত চওড়া সিঁদুরের দাগ, নাকে নথ এবং দুকানে ২০-৩০টা মাকড়ি, মাথায় যে একটুখানি আঁচল দেওয়া ছিল, উৎসাহের আবেগে তাও নেমে গেল।
ভালোই হলো, আরাকান বড় মন্দ জায়গা মশাই, মগের দেশ, কিন্তু আমার বাড়িতে কারো দাঁত ফোটাবার জো নেই, আমি তেমনি বাড়িউলি নই, কামিনীকে ভয় করে না এমন লোক ও দেশে নেই। থাকবেন আমার বাড়িতেই, কোনো ভয় নেই, ভাড়া ৫ টাকা করে, তা দেবেন, আপনি 4 টাকা করেই দেবেন। তা গো বাড়িওয়ালা, তোমাদের বাংশালে একটা কাজ জুটবে না?
তাহা জুটবে বই কি?
মশাইয়ের নাম
হরিশ ভট্টাচার্য, আমি ব্রাহ্মণ নই, কৈবর্ত। একটু শাস্ত্রটাস্ত্র জানা আছে বলে লোকে আদর করে ভট্টাচ বলে ঢাকে। এই দেখুন, ত্রিকোণটি মালা ধারণ করেছি, মাছ মাংস সব পরিত্যাগ করেছি।
তা হ্যাঁ গো, এইবার তবে চিড়েগুলো ভিজিয়ে দি।
হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও।
আমি এখন যাই, আবার আসবো তখন।
হরিশের কাছ থেকে বিদায় নিয়ে দিবাকর অস্নাত অভুক্ত অবস্থায় ডেকের একখানা আরাম চৌকির ওপর ঘুমিয়ে পড়েছিল। ক্রমে সন্ধে হয়ে এল, ওপরের ডেক প্রায় জনশূন্য, মাথার উপরে কৃষ্ণপক্ষের গভীর কালো আকাশ, নিচে সাগরের তেমনি গভীর কালো জল। তারই মাঝখানে দিবাকর নিজের মনের সুগভীর কালিমাকে নিমজ্জিত করে কিছুক্ষণের জন্য স্বস্তি বোধ করছিল, এমন সময় হঠাৎ কার কোমল স্পর্শে তার চমক ভাঙল।
কি হচ্ছে ঠাকুরপো, তুমি কি মৃত্যুপণ করে অনশন ব্রত নিয়েছ? ঘরে এসো
বলে জোর করে তাকে কেবিনের মধ্যে টেনে এনে মেঝের উপরে পাতা শয্যার উপর বসিয়ে দিয়ে বলল,
কিছুই যদি না বুঝো, এটা অন্তত তো বুঝতে পারছো যে শত কান্নাকাটিতেও জাহাজ তোমাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবে না। না খেয়ে শুকিয়ে মরলেও না, সাগরের জলে ঝাঁপিয়ে পড়লেও না, আরাকানে তোমাকে যেতেই হবে। তবে কেন মিছে মিছে নিজে শুকিয়ে আমাকে শুকোচ্ছ? যা দি, যা পারো খাও, তারপরে জাহাজ যখন আরাকানে পৌঁছবে, যেখানে খুশি নেবে যেও, যখন খুশি ফিরে এসো। তোমার দিব্যি করে বলছি ঠাকুরপো, আমি বাধা দেব না।
দিবাকর মুখ তুলে মুগ্ধের মতো তাকিয়ে রইল। আজ এতদিন পরে সে যেন একটি কঠিন সত্যের মুখোমুখি হল। কিরণময়ীর সুন্দর দুই চোখে আর যাই থাক না কেন, তার জন্য সেখানে এক বিন্দুও ভালোবাসা নেই। তবুও সে কোনো কথা বলল না, দুহাঁটুর মধ্যে মুখ গুঁজে পাথরের মতো বসে রইল। কিছুক্ষণ পরে কিরণময়ী উঠে গিয়ে একটি হাঁড়ির ভেতর থেকে কিছু মিষ্টি একখানি ছোট রেকাবিতে এনে দিবাকরের সামনে উঁচু হয়ে বসল। তারপর জোর করে এক হাতে তার মুখ তুলে ধরে একটি একটি করে তার মুখে পুরে দিতে লাগল।
খাও খাও, না খেতেই হবে।
কিরণময়ী কিছুক্ষণ কি ভেবে নিল, পরে হঠাৎ দিবাকরের ঠোঁটে চুমু খেয়ে খিলখিল করে হেসে উঠল। এই বিষাক্ত চুম্বন এবং এই নিষ্ঠুর হাসি দিবাকর নিজের সমস্ত শক্তি দিয়ে সহ্য করল, কিন্তু রাতে যখন এক শয্যায় শোবার আয়োজন চলতে লাগল, তখন সে আর কিছুতেই স্থির থাকতে পারল না।
সে হবে না বৌদি, এই আমি কিছুতেই পারব না। তুমি আমাকে ছেড়ে দাও, আমি যেখানে হোক বাইরে এক জায়গায় পড়ে থাকি, কিন্তু তোমার এই হুকুম পালন করবার জন্য কিছুতেই আমি এই ঘরে রাখতে পারব না, কিছুতেই না, কিছুতেই না।
কি হবে না ঠাকুরপো? সোহা, তুমি কি মনে করো সমস্ত অপরাধ আমার মাথায় চাপিয়ে দিয়ে দেখবে ভালো মানুষটার মতো দেশে ফিরে গিয়ে তোমার উপিন দাদার পা ছুঁয়ে শপথ করে বলবে তুমি সাধু? তোমার উপিন দাদা মাথা উঁচু করে চলবে? সে হবে না ঠাকুরপো, সব কথা আমার বুঝবে না, বুঝবার প্রয়োজনও নেই। তুমি সাধু হও না হও সেজন্য ভাবি না, কিন্তু অপরাধের ভারে যখন আমার মাথা নুয়ে পড়বে, তখন তোমার উপিন দাদার ঘাড়েও উঁচু করে চলবার মতো মাথা আমি কিছুতেই রাখবো না, তুমি নিশ্চয়ই জেনো।
অদৃষ্টের ফেরে সর্বস্ব দান করে হরিশ্চন্দ্র যেমন করে চণ্ডালের হাতে নিজেকে সমর্পণ করেছিলেন, তেমনি ঘৃণায় দিবাকর কিরণময়ীর শয্যায় আত্মসমর্পণ করল। কিন্তু এই বিতৃষ্ণা কিরণময়ীর জানতে বাকি রইল না। ভোরের দিকে একটা দোলা খেয়ে দিবাকর একেবারে সজাগ হয়ে উঠেই কিরণময়ীর বাহুপাশ থেকে নিজেকে ছিন্ন করে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। সারা দিনের পর কোথা থেকে দিবাকর শুষ্ক ম্লান মুখে কেবিনের ভেতর এসে প্রবেশ করল।
ব্যাপার কি বলতো ঠাকুরপো, কি করে বেড়াচ্ছ? খেতে তেতে হবে না নাকি? আচ্ছা ছেলে বাবু।
তার কণ্ঠস্বরে দিবাকর এতদিন পরে একেবারে চমকে গেল। হঠাৎ মনে পড়ল যে কত শত বছর কেটে গেছে, বৌদিদির এই কণ্ঠস্বর সে শুনতে পায়নি। সে স্বরে বিদ্বেষ বিদ্রূপের জ্বালা নেই, যথার্থই স্নেহের বেদনায় কোমল। মানুষের কান সেখানে ভুল করে না, কি করে সে যেন চিনতে পারে।
সকালবেলা থেকে এতক্ষণ ছিলে কথা শুনি?
নিচে।
নিচে? এতটা বেলা পর্যন্ত নিচে বসে কেন? একবার উপরে এসে কিছু মুখে দিয়ে যাওয়ারও বুঝি ফুরসত পাওনি। কি করছিলে নিচে?
বৌদি, নিচে একজন বাঙালি পরিবার নিয়ে আরাকানা যাচ্ছে, তাঁদের সেখানে বাড়ি পর্যন্ত আছে।
বলো কি ঠাকুরপো, তাহলে আমরা তো তাঁদের বাড়ি গিয়েই উঠতে পারি, তাঁর পরিবারের সঙ্গে আমার ভাব করে দিতে পারো না?
কেন পারবো না? বাড়িউলিটি বলেছিলেন তোমার সঙ্গে একবার।
বাড়িউলি? বাড়িউলিটি আবার কে ঠাকুরপো?
কামিনী বাড়িউলির পরিচয় শুনে কিরণময় চুপ করে রইল, কারণ এই বাড়িউলি শব্দটি সে আগে কলকাতার দাসীদের মুখে যেসব গৃহকর্ত্রীর উদ্দেশ্যে ব্যবহৃত হতে শুনেছে তারা কেউই ভদ্র বাড়ির গৃহিণী নন। যাই হোক, দিবাকরের অনুরোধে কিরণময় তাদের কেবিনে আসতে রাজি হলে কিছুক্ষণ পরে দিবাকরের পিছনে বাড়িউলি এসে হাজির হল। তাকে দেখেই কিরণময় বুঝতে পারল যে যারা কলকাতায় দাসীবৃত্তি করে বেড়ায় এ তাদেরই একজন। তার বুকের উপর থেকে একটা বোঝা নেমে গেল।
এসো বসো। পেন নাম বাবুর মুখে শুনে বাড়িওয়ালা বললে, যা বাড়িউলি, বামুন মাকে একটা নমস্কার করে আয়। তা মগের দেশে যাচ্ছে বটে বৌমা, কিন্তু এই কামিনী বাড়িউলির বাড়িতে টু শব্দ করে যায়, এমন বেটা বেটি কেউ নেই। খেংড়ে বিষ ঝেড়ে দেবো না? বাঁচলুম বাছা, নতুন জায়গায় যেতে কতই না ভয় হচ্ছিল, কতই না দুজনে ভাবছিলুম।
ভয় কি মা, আমি আরাকানের একটা ডাক সাইতে বাড়িউলি, নাম করলে জমে পথ ছেড়ে যায়। তা চলো বাছা, আমার ওখানে কোনো কষ্ট হবে না। ভাড়া 5 টাকা করেই বাঁধা, তা তোমরা 4 টাকা করেই দিও। তারপরে বাবুর একটা কাজ কর্ম হলে সে তখন বোঝা যাবে। আর সেজন্যে চিন্তা করো না বৌমা, আমার বাড়িওয়ালা গিয়ে যে সাহেবকে ধরবে সে নাকি আবার না বলবে, তোমার বাপ মায়ের আশীর্বাদে তেমন খাতির আমরা রাখিনি।
ভগবান তোমাদের ভালো করবেন বাছা।
এ কি কাণ্ড বৌমা, এমনি মাথা ঘষেছ যে এক ফোঁটা সিঁদুরের দাগ পর্যন্ত সিঁথিতে নেই? কৌটাটা একবার দাও, পরিয়ে দিয়ে যাই।
না বাছা, মাথা ঘষার জন্য না, নোয়া সিঁদুর আমার 1 বছর থেকে মা কালীর পায়ে বাঁধা আছে। ও বছর বাবুর প্রাণের আশা ছিল না, সিঁদুর নোয়া বাঁধা রেখেই ও দুটো কোনো মতে বজায় রাখতে পেরেছি মা।
তাই তো বলি মা, তা আমাদের আরাকানেও কালীবাড়ি আছে, পৌঁছেই একটা পুজো আচ্ছা যা হোক দিয়ে নোয়া সিঁদুর ছাড়িয়ে নিও বৌমা, না হলে 5 জনে 5 রকম ভাবতেও বা পারে। এমন হারামজাদা জায়গা আরাকানের মতো আর ত্রিসংসারে আছে নাকি? শুধু আমাদের ভয়ই যা একটু শাসন আছে, নইলে।
দেখতে দেখতে উভয়ের ঘর কন্যা সুখ দুঃখের গল্প এমনই জমে উঠল যে কে বলবে 10 মিনিট আগেও দুজনের মধ্যে আলাপ পরিচয় ছিল না। অদূরে চৌকিটার ওপর দিবাকর সেই যে এসেই বসে পড়েছিল আর ওঠেনি। কিরণময় কত মিথ্যে যে কতটা অসংকোচে ও অবলীলায় বলে যেতে পারে, শুনতে শুনতে সে যেন একরকম হতবুদ্ধি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ কথাবার্তার পর বাড়িগুলি বিদায় নিয়ে চলে গেল। সতীশের অরণ্যবাসের ব্যবস্থাটা আজও তেমনই আছে বটে, কিন্তু তার সেই বৈরাগ্য সাধনের ধারাটা ইতিমধ্যেই যে কতখানি বিপথে সরে গিয়েছে তা যে তাকে 2 মাস আগে দেখেছে তারই চোখে পড়বে। তার এই হঠাৎ পোশাক আশাকের প্রতি আগ্রহের কারণটাই বা কি, এবং কেনই বা তার গানের খাতা, বেহালা, সেতার, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রগুলো তাদের বাক্স থেকে টেবিলের ওপর এসে জুটল, তার মুখের সেই মলিন ছায়াটাই বা কি করে হঠাৎ সরে গেল, এসব ভাবার কথাই বটে। সত্যি মাস দুই তিন আগের সতীশকে এখন হঠাৎ যেন চেনাই ভার। এটুকু আভাসে বলা প্রয়োজন যে কোন পক্ষ থেকেই যদিও বিবাহের প্রস্তাবটাকে এখনো স্পষ্ট করে তোলা হয়নি, কিন্তু আত্মীয় স্বজনের কাছে সতীশ সরোজিনীর মনের কথাটা সুস্পষ্ট হয়ে উঠতে বাকি ছিল না। সরোজিনীর মা জগত্তারিণীর আগ্রহটাই যে এ বিষয়ে সবচেয়ে বেশি তা বছরখানেক আগে কলকাতাতেই জানা গিয়েছিল, কিন্তু আগ্রহ এবং ব্যাকুলতা সবথেকে বেশি বলেই তার মনে হতো কি জানি তার শিক্ষিতা অভিমানিনী কন্যা চিরদিনের সমাজ ও সংস্কার কাটিয়ে সতীশকে গ্রহণ করতে রাজি হবে কিনা। সম্প্রতি তিনি বাপের বাড়ি শান্তিপুরে গিয়েছিলেন, ফিরে এসেই কথাটা তিনি পাকা করবেন এমনই একটা ইঙ্গিত যাবার সময় দিয়ে গিয়েছিলেন। শান্তিপুর থেকে ফিরে এসে সেই সুবাদেই একদিন বাড়ির সরকার মশাইকে দিয়ে সতীশকে দুপুরে খাওয়ার নেমন্তন্ন করলেন। সেদিন সকাল থেকেই অবশ্য তাঁর মেজাজ ভালো ছিল না। সতীশকে নিমন্ত্রণ করতে পাঠানোর পরে তিনি খবর পেয়েছেন কাল রাতে হঠাৎ শশাঙ্ক মোহন ফিরে এসেছে, সে একজন বিলেত ফেরত বাঙালি সাহেব, ব্যারিস্টারি পাশ করে বছর দুই আগে দেশে ফিরেছে। শশাঙ্ক মোহনের রংটা নেটিভ, মেজাজটা ব্রিটিশ, বাংলা বলতো অশুদ্ধ, ইংরেজি বলতো ভুল। এই লোকটাকে উৎকট সাহেবি আনার জন্য তিনি দুচক্ষে সহ্য করতে পারতেন না, এবং বিশেষ করে যখন তিনি জানতে পারলেন যে সে সরোজিনীর পানি প্রার্থী। দিন কুড়ি আগে যখন সে কি এক অজুহাত বানিয়ে কলকাতা থেকে এখানে এসেছিল, তখন জগত্তারিণী তাকে এক প্রকার স্পষ্ট করেই বলেছিলেন যে তাঁর কন্যার সাথে শশাঙ্কের বিবাহ অসম্ভব। তবুও বেহায়া লোকটা বলা নেই কওয়া নেই আবার এসে উপস্থিত হয়েছে শুনেই তাঁর মন সংশয়ে কণ্টকিত হয়ে উঠেছিল। জ্যোতিষ শশাঙ্কের পক্ষ নিয়ে কিছু বলতে গেলেই তিনি বলতেন,
তোরাও তো বিলেতে ছিলি বাছা, কিন্তু ওই রকমটি কি হয়েছিস?
মা, সবাই কি আর একরকম হয়? কেউ কেউ একটু আধটু বদলেও যায়, কিন্তু তাই বলে এমন একটা ছেলেকে কি হাত ছাড়া করা ভালো বলো? শশাঙ্ক ব্যারিস্টার হয়ে এসেছে, এর মধ্যে একটু পশারও হয়েছে, চালচলনে যা একটু তফাত ঘটেছে সেটুকু যদি মাফ করে নিতে পারো মা, ভবিষ্যতে বোধ করি ভালোই হবে।
আমি বলছি জ্যোতিষ, এ কোনোদিনও ভালো হবে না। তাছাড়া বিদেশে গিয়ে যে বিদেশি হয়ে যায় তাকে তো আমি কোনো মতেই বিশ্বাস করতে পারবো না। আর এই বা কেমন কথা যে হিন্দুস্তানে গেলে হিন্দুস্তানি হব, কাবুলে গেলে কাবলি হব, কটকে গিয়ে উড়ে হয়ে যাব। না 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 জ্যোতিষ, তুই ওকে বিদায় কর বাছা, ওটা মানুষ নয় বাঁদর, বাঁদরের হাতে আমি মাথা খুঁড়ে মলেও মেয়ে দিতে পারবো না।
সরোজিনীকে তোমরা যে শিক্ষা দিয়ে এসেছ তাতে তার অমতেও কাজ করা চলবে না, সেটা সবচেয়ে মন্দ কাজ হবে। ছোটবেলা থেকে তো তোমরা ওর ভার নিলে না ধীরে বিদেশি মেম্বের উপর, এখন বড় হয়ে ওর মনের টানটা যে কোন দিকে ঝুঁকে থাকবে সেটা বোঝা তো আর শক্ত নয় মা।
জগত্তারিণী কথাটা মনে মনে অস্বীকার করতেও পারলেন না, অথচ প্রকাশ্যে স্বীকার করতে পারাও অসম্ভব।
বেশ তো, তোমরা সবাই যদি চাই মেম হতে চাও তো হও, কিন্তু তার আগে আমাকে কাশি পাঠিয়ে দাও, আমি এতই যদি সহ্য করতে পেরে থাকি এও সইতে পারবো।
এইটা ভালো বলেছো মা, চলো সবাই গিয়ে কাশিতে থাকা যাক।
মা ছেলের এই কথোপকথনের কিছুদিন পরেই উপেন্দ্র সতীশকে নিয়ে কলকাতার বাড়িতে হাজির হয়েছিলেন। জগত্তারিণী সতীশকে দেখলেন, তার গলায় মোটা পৈতা, সে সন্ধান্নিক করে, নিষ্ঠাবান, তার বাবার অগাধ টাকা। জগত্তারিণী একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তারপরে ক্রমশ যখন আভাসে ইঙ্গিতে অনুভব করলেন সে বিলেতে গিয়ে পাশ না করলেও, এমনকি এতগুলো কুসংস্কার থাকা সত্ত্বেও মেয়ের মনে তার প্রতি অশ্রদ্ধার ভাব নেই, হয়তোবা সে মনে মনে তাকে ভালোই বাসে, তখন থেকে জগত্তারিণীর মনে কোনো সংশয় রইল না। কিন্তু তারপরে বহুদিন পর্যন্ত সতীশের আর দেখা পাওয়া গেল না। প্রত্যেক দিনই তাঁর এই ভয়েই কেটেছে, পাছে খোঁজ নিতে গেলে যদি কোনো দুঃসংবাদ শুনতে হয়। এমনই করে অনেক দিন অনেক দুঃখে ও দুশ্চিন্তায় কাটিয়ে সেদিন হঠাৎ যখন বৈদ্যনাথে এসে দেখতে পেলেন সতীশ বসে গল্প করছে, তখন আনন্দে তাঁর চোখে জল এলো। তারপর সমস্ত দিন গেল, কিন্তু সতীশের দেখা নেই। না আসার কারণও কেউ জানিয়ে গেল না। জগত্তারিণী সারা দিন ছটফট করে কাটালেন। জ্যোতিষকে একবার জিজ্ঞেস করতে গেলে তিনি জবাব দিলেন,
দরকারটা কি? সে আমাদের আত্মীয় নয়, বন্ধুও নয়, তার জন্য ভেবে মরার আমি তো কোনো প্রয়োজন দেখিনি।
দারোয়ানকে দিয়ে খবর আনার কথা বললে তিনি বললেন,
সে গেছে উপিনবাবুকে টেলিগ্রাম করতে।
উপিনবাবুকে? হঠাৎ তাকে টেলিগ্রাম করা কেন?
তার টেলিগ্রাম এলেই সব জানতে পারবে মা। সে যা করেছে তার অর্ধেকও যদি সত্যি হয় তাহলে তার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক না রাখাই ভালো।
এই বলে জ্যোতিষ চলে গেলেন। সেদিন সারাদিন সরোজিনীও খাওয়া দাওয়া না করে নিজের ঘরেই রইল। পরদিন বেলা প্রায় তিনটে বাজে গেটের থামে সাইকেল কাত করে রেখে সতীশ বাইরের বসার ঘরে এসে ঢুকল। তার শুষ্ক মুখ, এলোমেলো রুক্ষ চুল উপস্থিত সকলেরই দৃষ্টি আকর্ষণ করল। সরোজিনী মুখ তুলে তাকাল কিন্তু কোনো কথা বলল না।
সতীশবাবু আপনার অসুখ করেছে নাকি?
না।
কেউই আর কোনো কথা বলল না দেখে সতীশ একটু অবাকই হল। সে ভাবতে ভাবতে এসেছিল আজ উপস্থিত হওয়া মাত্র অভিযোগ অনুযোগের শেষ থাকবে না, তাই সে তখন বাড়ির ভেতরের দিকে এগোনোর উদ্যোগ করে নিজেই বলল,
কালকের অপরাধের জন্য আগে মায়ের কাছে মাপ চেয়ে আসি, তারপরে অন্য কাজ।
শশাঙ্ক এতক্ষণ তীব্র দৃষ্টিতে সতীশের দিকে তাকিয়েছিল, এবার বলল,
মা এখন ঘুমোচ্ছেন, তাকে জাগিয়ে মাপ চাইবার এত তাড়া কি? আপনি একটু বসুন, আপনার সঙ্গে কিছু আলোচনা করবার আছে।
আমার সঙ্গে আলোচনা?
আগে হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে আছে বই কি। আপনি নিশ্চয় জানেন আমি জ্যোতিষের একজন পরম বন্ধু। আমার ছেলেবেলা থেকে এই স্বভাব যে যাদের ভালোবাসি তাদের সম্বন্ধে কিছুতেই চোখ বুঝে উদাসীন থাকতে পারিনি। তাই তো গতবার শুনেই মনে মনে বললুম, এ তো ভালো কথা নয়, সতীশবাবুর এই নির্জন বাসের তো একটা খবর নেওয়া উচিত। আপনি হয়তো রাগ করবেন সতীশবাবু, কিন্তু আমি হয়তো নিজের স্বভাবের বিরুদ্ধে যেতে পারিনি, কি বলেন জ্যোতিষবাবু?
জ্যোতিষ নিঃশব্দ নত মুখে বসে রইলেন।
জ্যোতিষ আমার পরম বন্ধু বলেই আপনাকে গুটি কয়েক প্রশ্ন করবার অধিকার আমার আছে।
আপনার প্রশ্ন কি শুনি।
আমি জানতে চাই আপনি এখানে এসে আছেন কেন?
আমার ইচ্ছে।
সতীশবাবুর কলকাতার বাসা খুঁজে বের করতে আমাদের অনেক কষ্ট পেতে হয়েছে। রাখালবাবুকে উনি চেনেন? তিনি বললেন,
চুলোয় যাক রাখালবাবু, আপনার নিজের কথা বলুন।
সতীশবাবু, শশাঙ্ক আমার অনুরোধে আপনাকে জিজ্ঞেস করছে, আপনি ইচ্ছে না করলে জবাব দেবেন না, কিন্তু ওকে অপমান করবেন না। আমাদের সঙ্গে আপনি যে ব্যবহার করেছেন তাতে কোনো প্রশ্ন না করাই উচিত ছিল। শুধু আমার মায়ের জন্যই আপনার নিজের মুখ থেকে একবার শোনার প্রয়োজন। আপনি বলুন সাবিত্রী কে এবং তার সঙ্গে আপনার কি সম্বন্ধ?
সাবিত্রী কে তা আমি জানি না সতীশবাবু, কিন্তু তার সঙ্গে আমার কি সম্বন্ধ সে উত্তর দেওয়া আমি দরকার মনে করিনি, বললেও আপনারা বুঝতে পারবেন না।
কিন্তু যেমন করেই হোক আমাদের বোঝা একান্ত দরকার। বেশ ভালো, তাকে কোথায় এনে রেখেছেন এ সংবাদ দিলেই বোধ করি বুঝতে পারব।
দেখুন জ্যোতিষবাবু, আমি কোনোদিন গায়ে পড়ে আপনাদের সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করিনি, সুতরাং প্রশ্নোত্তরের ছলে কতকগুলো অপ্রিয় কথা কাটাকাটির দরকার মনে করিনি। আমি বুঝতে পেরেছি কি ঘটেছে, অতএব আপনাদের যতটুকু জানা প্রয়োজন আমি নিজেই জানাচ্ছি। সাবিত্রী কোথায় গেছে আমি জানি না, কেন কি বৃত্তান্ত এসব সম্পূর্ণ অনাবশ্যক। তবে একথা খুব সত্যি, সাবিত্রী যাই হোক, যদি নিজের ইচ্ছায় সে আমাকে ছেড়ে চলে না যেত আমি যতদিন বাঁচতুম তাকে মাথায় করে রাখতুম। এ কথা শুধু আপনাদের সাক্ষাতে নয়, সমস্ত পৃথিবীর সামনে স্বীকার করতেও আমি লজ্জাবোধ করিনি। আশা করি এর পরে আপনাদের আর কোনো জিজ্ঞাসা নেই, থাকলেও আমি জবাব দিতে পারব না।
সতীশের এই সুস্পষ্ট উত্তরে সকলে বিস্ফারিত চোখে পাথরের মূর্তির মতো বসে রইল। সরোজিনীর সামনে তার এই অমানসিক হৃদয়হীন স্পর্ধা তার অসীম নির্লজ্জতাকেও বহু দূরে ছাড়িয়ে গেল।
না, আপনার কাছে আমাদের আর কিছুই জিজ্ঞাসা নেই, যেটুকু ছিল সেটা উপিনের জবাবে পূর্ণ হয়েছে। এই দেখুন
বলে তিনি টেলিগ্রামের কাগজখানা সামনে ছুঁড়ে দিলেন।
উপিনদার টেলিগ্রাম? কই দেখি। সমস্ত সত্যি, আমার উপিনদা কখনো মিথ্যা বলেন না। যথার্থই আমি ভালো নই, যথার্থই আমার সঙ্গে কারো সংস্রব রাখা উচিত নয়। বোধ করি নিজেই একথা মনে মনে টের পেয়েছিলাম বলে এই জঙ্গলের মধ্যে এমন করে একদিন পালিয়ে এসেছিলাম।
এত কথা বলে সতীশ চুপ করে রইল। পরক্ষণেই তার মনে হল একটা বড় জটিল সমস্যার আজ অত্যন্ত অদ্ভুত মীমাংসা হয়ে গেল। কাল সকালেও তার জগত্তারিণীর নিমন্ত্রণের সঙ্গে সঙ্গে কত চিন্তাই না মনে এসেছিল। সরোজিনীর হৃদয় পাবার আকাঙ্ক্ষা হঠাৎ কবে যে তার মনে প্রথম জেগে উঠেছিল তার মনে নেই, কিন্তু একটা সুপ্ত বাসনা তো ছিলই, না হলে এমনটা ঘটবে কি করে? সরোজিনীকে হয়তো সে ভালোবাসে, অপরপক্ষেও হয়তো তেমনই অনুভব, কিন্তু সেই ভালোবাসাকে প্রতিষ্ঠা করতে গেলে সমাজের প্রয়োজন। আজকে ভাগ্যের ফেরে সতীশ সেই সমাজ থেকেই বহিষ্কৃত। সে সরোজিনীকে উদ্দেশ্য করে বলল,
আমি ভেবেছিলাম একদিন নিজেই সমস্ত কথা তোমাকে আপনাকে জানাব, কিন্তু কোনোদিন সে সুযোগ হল না, সে সাহসও ছিল না। জ্যোতিষবাবু, দোষ আমার, এ আমি প্রতিদিনই টের পাচ্ছিলাম, তাই মনে আমার সুখ ছিল না, অথচ আমি কোনো বিষয়ে কাউকে ঠকাইনি, ওসব আমি জানিও নে, তবু বলবারও আমার কিছু নেই। আমি চললাম, আমার একটা অনুরোধ, আমার কথা আলোচনা করে আপনারা মন খারাপ করবেন না, আমি কখনো কোনোভাবেই আর আপনাদের সামনে আসব না, আমাকে আপনারা ভুলে যাবেন।
জ্যোতিষ এবার সরোজিনীর দিকে তাকিয়ে দেখলেন তার মাথাটা একেবারে হাঁটুর কাছে ঝুমকে পড়েছে।
ওরে ও সর, কি হলো? একে জল নিয়ে এসো। সর সর, কি হলো বল?
অভিমান ও অপমানের মধ্যে জ্যোতিষের বুদ্ধি এমনই আচ্ছন্ন হয়ে গিয়েছিল যে সতীশের বিদায় পালাটা সরোজিনীর সামনে ঘটলে যে আঘাতটা তার কি কঠিন হবে এ হিসেবটাই তার মনে ছিল না। তাই অনেক শুশ্রূষার পর সরোজিনীর জ্ঞান ফিরে এলে সে যখন টলতে টলতে ঘর ছেড়ে চলে গেল, তখন জ্যোতিষের মাথায় একেবারে বাজ পড়ল। বোনটিকে শুধু যে তিনি প্রাণাধিক ভালোবাসতেন তাই নয়, তার সর্বরূপ ও লাবণ্যবতী শিক্ষিতা ভগিনীর দৃপ্ত আত্মমর্যাদা জ্ঞানের উপরেও তার অগাধ বিশ্বাস ছিল, কিন্তু ভিতরে ভিতরে সে যে এত ভালোবাসতে পারে এই সব কিছুই কোনো কাজে লাগবে না সমস্ত জেনেও তিনি একটা চরিত্রহীন লম্পটের পরম অন্যায়ের পায়ে সমস্তটা বিসর্জন দিয়ে চেতনা হারিয়ে এমন ভাবে লুটিয়ে পড়বে এ তিনি কল্পনাও করেননি। তিনি শশাঙ্ক মোহনের দিকে তাকিয়ে বললেন,
আপনি বোধহয় আজ রাতে ট্রেনে কলকাতা ফিরবেন?
না, তেমন কিছু জরুরি কাজ নেই সেখানে।
জ্যোতিষ আর কোনো প্রশ্ন না করে ভেতরে চলে গেলেন এবং নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। সে রাতে ডিনারটা শশাঙ্ক মোহনকে একাই করতে হল। সব শুনে জগত্তারিণী বললেন,
এসব আমারই পোড়া কপালের ফল জ্যোতিষ। বেশ বাবা, তোমাদের যাকে পছন্দ হয় তার সঙ্গে বোনের বিয়ে দাও, গে যাও, আমি আর কথাটি কব না। মন অন্তর জানি
তাই হঠাৎ ওর আশা শুনেই সেদিন বুক আমার দমে গিয়েছিল জ্যোতিষ।
পরদিন দ্বিপ্রহরে খাওয়া দাওয়ার পরে সরোজিনী তার ওপরের শোবার ঘরের খোলা জানালার সামনে একটা চৌকি টেনে নিয়ে রাস্তার দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ মনে হল, খানিক দূরে একখানা বোঝাই দেওয়া গরুর গাড়ির পিছনে পিছনে যে দুটি লোক ছাতা মাথায় ধীরে ধীরে চলেছে তার একজন বেহারি। সরোজিনী সতর্ক হয়ে গরাদ ধরে উঠে দাঁড়াল। গাড়ি ক্রমশ তার জানালার কাছে আসতে একটা লোক মুখ তুলে ওপর দিকে তাকাতেই স্পষ্ট দেখা গেল সে বেহারি বটে। সরোজিনী হাত নেড়ে ডাকতে বেহারি তার সঙ্গীকে এগোতে বলে জানালার নিচে এসে দাঁড়ালো।
বেহারি, ঢুকেই বাহাত, বাহাতে সিঁড়ি, উপরে এসো।
তখন বাড়ির সকলেই দিবানিদ্রায় ব্যস্ত। বেহারি একটু পরে সিঁড়ি দিয়ে সরোজিনীর ওপরের ঘরে ঢুকে তাকে প্রণাম করল। সরোজিনী মনে মনে তাকে আশীর্বাদ করে বলল,
তোমাদের গাড়ি তো সেই রাত ১১টার পরে, এখন তো তার ঢের সময় আছে, ঠাকুর সঙ্গে আছে, সে জিনিসপত্র মুটে দিয়ে নামিয়ে রাখতে পারবে, তুমি একটু বসো তো।
বেহারি তার ওড়নার আঁচলে কপালের ঘাম মুছে মেঝের উপর বসল।
আচ্ছা বেহারি, তুমি তো কখনো বামুনের মেয়ের কাছে মিথ্যে বলো না। না
বাপরে, তাহলে কি রক্ষে আছি গো দিদিমণি? সাতজন্ম কাশীবাস করলে তো এ পাপের মোচন হবে না।
সে তো জানি বেহারি, তুমি কখনো মিছে বলো না, কিন্তু আমি যা জিজ্ঞাসা করব সে তুমি কারো কাছে বলতে পারবে না, তোমার মনিবের কাছেও না। আচ্ছা সাবিত্রী মেয়েটিকে?
আমার সাবিত্রী মায়ের কথা জিজ্ঞেস করছো দিদিমণি? জানি না দিদিমণি, মহাজননী কার সাপে যে পৃথিবীতে জন্ম নিয়ে এত দুঃখ পাচ্ছেন। মা যেন লক্ষ্মীর পিতিনে।
অনেকদিন হল বিহারী সাবিত্রীর নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করবার সুযোগ পায়নি। তার কণ্ঠস্বর গদ গদ এবং চোখ ঝাপসা হয়ে উঠল। সাবিত্রীর উল্লেখে বুড়োর এতখানি ভাবান্তর লক্ষ্য করে সরোজিনী আশ্চর্য হয়ে গেল।
মা যেদিন রাখালবাবুর মেসে দাসীবৃত্তি করতে এলেন, তখন মানুষগুলো সব দেখে অবাক হয়ে গেল, মুখে যেন হাসিটি লেগেই রয়েছে। রাখালবাবু ম্যানেজার আর আমি তো চাকর, কিন্তু মায়ের কাছে সবাই সমান, সবাইকে সমান যত্ন। একাদশীর দিন কাঠ ফাটা উপোস করেও কখনো মায়ের মুখ বেজার দেখিনি দিদিমণি।
সাবিত্রীর প্রতি তার অকৃত্রিম ভক্তি উচ্ছ্বাসে সরোজিনী মুগ্ধ হয়ে গেল এবং তার বিদ্বেষের জ্বালাও যেন অনেকটা কমে গেল। বিহারী একে একে সব কথাই সরোজিনীকে জানালো। সাবিত্রীর কোথায় বাড়ি, কিংবা তার পিতৃকুল বা শ্বশুরকুলের পরিচয় কি, সকল সন্ধান বিহারি না দিতে পারলেও সে যে ব্রাহ্মণের মেয়ে, বিধবা, সুরূপা, লেখাপড়া জানে, শুধু অদৃষ্টের বিড়ম্বনায় দাসীবৃত্তি করতে এসেছিল এ কথা সে বার বার করে বলল। সতীশের উপর আর একজন নারীর এত বড় অধিকারের খবর সরোজিনীর বুকে শেলের মতো বিঁধল।
অসুখের খবর পাওয়া পর্যন্ত এই পাঁচ ছটা দিন বাবুর যে কি করে কেটেছে সে তো আমি চোখের ওপরেই দেখলো। পরশু ঘুম থেকে ওঠেই তারের খবর পেয়ে সেই যে মুখ থুবড়ে পড়লেন, সারাদিন আর উঠলেন না, তারপর রাত্রিদের গাড়িতে বাড়ি চলে গেলেন। আমাকে শুধু এই কথাটি বলে গেলেন, বেহারি তোরা সব নিয়ে চুয়ে বাড়ি চলে আয়।
কার অসুখ বেহারি?
যাবার পথে বাবু তোমাদের বলে যাননি দিদিমণি?
না তো, কার অসুখ?
তাহলে মনের ভুলে অমনি সোজা চলে গেছেন, এ বাড়িতে আর ঢোকেননি। যেদিন সকালে এখানে নেমন্তন্ন খেতে আসবেন সেই দিনই তো চিঠি এলো বুড়ো বাবুর অসুখ, তাই আর খেতে আসতে পারলেন না, টেলিগ্রাফ করে নিজেই সারাদিন পোস্ট অফিসে দাঁড়িয়ে কাটালেন, কিন্তু কোনো খবর এলো না। তারপর পরশু সকালে একেবারে শেষ খবর এলো, রাত্রিদের গাড়িতে বাবু বাড়ি চলে গেলেন।
সতীশবাবুর বাবা মারা গেলেন?
হ্যাঁ দিদিমণি, অনেক বয়স হয়েছিল, শুধু একটা উপলক্ষ করে পারানটা বেরিয়ে গেল, অন্য কিছুর জন্য দুঃখ করিলে। কিন্তু এই বুড়োটা ছাড়া বাবুর আপনার বলতে আর কেউ রইল না, তাই এই দুটো দিন এই শুধু ভাবছি এখন থেকে কি যে করতে থাকবেন তা মা দুর্গাই জানেন।
এবার থেকে সতীশবাবু ভালো হয়েও তো যেতে পারে, মন্দই যে হবেন এমন ভয় তোমার কেন হচ্ছে বিহারী?
কি জানি, তোমার মুখে ফুলচন্দন পড়ুক দিদিমণি, বাবু ভালোই হল, আর যেন সেদিকে মতিগতি না হয়। কিন্তু যাওয়ার সময় গাড়িতে উঠে নাকি বলেন, যাক এক রকমে বাঁচা গেল বিহারী, সংসারে আর কারোর জন্য ভাবনা চিন্তা করতে হবে না। তোমার সত্যি বলছি দিদিমণি, সেই থেকে যখনই মনে পড়ছে তখনই বুকের ভিতর হু হু করে উঠছে, কত টাকাই তো হাতে পড়বে এবার, সঙ্গী সাথীও বাবুর সব ভালো নয়, মন্দ পথে গেলে এখন ঠেকাবে কে? শুধু পারে আমার মা।
বেশ তো বিহারি, তাকেই কেন আসতে চিঠি লিখে দাও না?
ঠিকানা তো জানি নে, নিজে যদি একবার কাশে যেতে পারতাম যেমন করে হোক খুঁজে পেতে ফিরিয়ে আনতে পারতাম, কিন্তু আমার তো সেজো নেই, বাবুকে একলা ফেলে রেখে যেতেও তো মন সরে না। তাছাড়া আমি তো কখনো কাশী যাইনি, সে দেশ তো চিনি নেই।
বলে সে নিরুপায়ের মতো সরোজিনীর মুখের দিকে তাকালো। স্পষ্ট বোঝা গেল সতীশের এই পরম হিতৈষী বৃদ্ধ ভৃত্য প্রভুর অবশ্যম্ভাবী অমঙ্গলের আশঙ্কায় ব্যাকুল হয়ে তার কাছে নীরবে আশ্বাসের অপেক্ষা করছে। কিন্তু সরোজিনী তাকে কোনো ভরসাই দিল না, শুধুই নীরবে তাকিয়ে রইল।
আজ তাহলে আসি দিদিমণি,
বলে বিহারী উঠে এসে পায়ে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু আবার হঠাৎ ফিরে এসে হাত জোর করে সামনে দাঁড়াল।
কি হলো বিহারী?
একটা কথা নিবেদন করব দিদিমণি।
কি কথা?
আমি গোয়ালা চাষা, তাই বুড়ো মানুষ, কি বলতে যে কি বলে ফেলি মা, অপরাধ নেবেন না?
তার মুখের এই একটিমাত্র না শব্দ শুনে বিহারীর যেন চমক ভেঙে গেল। সে নিজেকে চাষা প্রভৃতি বলে নিজের বুদ্ধিহীনতার সহস্র পরিচয় দিলেও সে আসলে নির্বোধ ছিল না। সুতরাং কেন যে সরোজিনী সাবিত্রীর কথা জিজ্ঞাসা করতে তাকে রাস্তা থেকে ডেকে এনেছিল, কেন যে সে এমন মনোযোগ দিয়ে তার কাহিনী শুনছিল, সমস্ত ব্যাপারটা তার কাছে হঠাৎ সূর্যের আলোর মতো নির্মল হয়ে উঠল। এবং না জেনে সে যে তরুণীকে এতক্ষণ বেদনায় বিদ্ধ করেছে সেজন্য তার মনস্তাপের শেষ রইল না।
আমি জানি মা, তোমার কথা কখনো ঠেলতে পারবেন না, তুমিও ইচ্ছে করলে বাবুকে অসময়ে রক্ষা করতে পারো, কিন্তু আমার মন বলে তুমি যেন তাকে ত্যাগ করেছ মা।
না বিহারী, আমার দ্বারা কিছু হবে না, আমি আর তার কোনো কথাই নেই।
মা বলে দেখেছি আমি তোমার ছেলের মতো, দোষ ঘাট তার যাই হয়ে থাক আমি ঘাট মানছি, তুমি তো আমার বাবুরে চেনো, এই বিপদের দিনে অভিমান করে তারে মেরে ফেলতে তোমরে তো আমি কিছুতেই দেব না মা।
না তুমি ভয় করো না, সাবিত্রী এসে পড়লেই আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে দিয়ে তোমাদের কোনো উপকার আর হবে না।
এই নিষ্ঠুর প্রত্যুত্তরের জন্য বিহারী একেবারেই প্রস্তুত ছিল না, তার নিজের সর্বজয়ী ভালোবাসার কাছে এই শুষ্ক কণ্ঠস্বর
এমন কঠিন হয়ে বাজল যে সে কিছুক্ষণের জন্য বিয়হলের মতো শুধু তাকিয়ে রইল। তারপরে আর একটি কথাও না বলে আর একবার প্রণাম করে বেরিয়ে গেল। যক্ষা রোগগ্রস্ত স্ত্রীকে নিয়ে উপেন্দ্র মাস পাঁচ ছয় নৈনিতালে থেকে মাত্র কয়েকদিন হল বক্সারে ফিরে এসেছে। এই ছিল সুরবালার শেষ ইচ্ছা। সেদিন সন্ধ্যের পর স্বামীর হাতের উপর হাত রেখে সুরবালা বলল,
আজ আমাকে একটা কথা সত্যি করে বলবে? তোমাকে আমি আবার পাব তো?
পাবে বই কি,
কতদিনে পাব? আমি তো শিগগিরই চললাম, কিন্তু ততদিন কোথায় তোমার জন্য বসে থাকব? আচ্ছা, একলাটি কেমন করে থাকব আমি? আচ্ছা, ডাক্তারে সবাই জবাব দিয়ে দিয়েছে, এমন কোন ওষুধ নেই যাতে আমি বাঁচি? আমি গেলে তোমার হয়তো কত কষ্টই হবে।
উপেন্দ্রর চোখ থেকে জল উপচে পড়ল। ভগবান, স্বামীর বুকে এত বড় ভালোবাসাই শুধু দিলে, কিন্তু এতটুকু শক্তি দিলে না যে স্নেহাস্পদটিকে সে একটা দিনও বেশি ধরে রাখে। সুরবালা হাত বাড়িয়ে চোখের জল মুছিয়ে বলল,
কেঁদো না, তোমার কান্না যে আমি সইতে পারি না গো। আচ্ছা, আমার আর একটি কথা রাখবে? আমার ছোট বোন সচির সঙ্গে ছোট ঠাকুরপুর বিয়ে দিও। হ্যাঁ, আমি অনেক দিন তাকে দেখিনি, দু চার দিনে পড়ার এমন ক্ষতি আর কি হবে? একবার কলকাতা থেকে আসতে টেলিগ্রাফ করে দাও না গো।
উপেন্দ্রর বুকে আর একবার শেল বিঁধল। দিবাকরকে সুরবালা যে কত ভালোবাসত তা সে জানত, তবুও তার শেষ ইচ্ছা পূর্ণ করবার কোনো উপায় নেই। দিবাকরের চরম কীর্তি চিরদিনই সে স্ত্রীর কাছে গোপন রেখেছিল, আজও তা প্রকাশ করল না। টেলিগ্রাফ করবার অনুরোধটা এড়িয়ে গিয়ে বলল,
কিন্তু তার সঙ্গে সচিত বিয়ে দিতে প্রথমে তো তোমার মত ছিল না, শুধু আমার মতেই তুমি মত দিয়েছিলে, এখন আমার নিজের মত বদলে গেছে। সচির জন্য ঢের ভালো সম্বন্ধ আমি ঠিক করে দেব শুরু, কিন্তু এ বিয়েতে কাজ নেই।
না না, সে হবে না, ছোট ঠাকুরপুর সঙ্গেই সচির বিয়ে দিও। তার মুখ দেখে তুমি আর আমাদের পর হতে পারবে না। তাছাড়া সে বাড়িতে থাকলে তোমাকেও দেখতে পারবে।
আচ্ছা ঠিক আছে, যদি অসম্ভব না হয় দেব।
এই তিন দিন পরে খবর পেয়ে মহেশ্বরী এসে উপস্থিত। সুরবালা তাঁর কোলের উপর মাথা রেখে বলল,
আমি গেলে ওর উপর একটু দৃষ্টি রেখো দিদি, আমি তো জানি উনি আর কখনো বিয়ে করবেন না, কিন্তু ভারী কষ্ট হবে যে। তোমরা সবাই ওকে দেখো, হ্যাঁ, তোমাদের কাছে
এর চার পাঁচ দিন পরে একদিন সকালে স্বামীর কোলের উপর মাথা রেখে সতীসাধ্বী সুরবালা পরলোক গমন করল। উপেন্দ্র শান্ত স্থিরভাবে পত্নীর শেষ কর্তব্য পালন করে মহেশ্বরীকে নিয়ে বাড়ি ফিরে এলেন। দিন কয়েক পর শামলা মাথায় দিয়ে কোর্টে যাতায়াত শুরু করলেন। আদালতে সতীশের দাদার সঙ্গে দেখা হলে তিনি এ কথা সে কথার পরে সতীশের কথা পাড়লেন। উপেন্দ্রর ধারণা ছিল যে সতীশ বাবার মৃত্যুর পর থেকে বাড়িতেই আছে, কিন্তু এখন শুনতে পেল যে সে দেশের বাড়িতে আছে। টুনুবাবু সতীশের বইমাত্রেও বড় ভাই, কোনোদিন তাকে সুনজরে দেখেননি, এক বাড়িতে থেকেও কখনো তার একটা খবর পর্যন্ত রাখার প্রয়োজন বোধ করেননি। বস্তুত সতীশের সাথে তার সম্বন্ধ ছিল না বললেও অন্যায় বলা হয় না। পিতার মৃত্যুতে অর্ধেক শরিক হয়ে সে দাদার বিষ দৃষ্টিতে পড়েছে।
এর মধ্যেই প্রায় 30-40 হাজার টাকা খরচ করে মস্ত দুই ডিসপেন্সারি খুলেছে, 100 টাকা মাইনে দিয়ে এক ডাক্তার এনেছে, তাছাড়া বাড়িটাকে পর্যন্ত হাসপাতাল করে তুলেছে।
হ্যাঁ, মতলব তার অনেক দিন থেকেই ছিল, শুধু টাকার অভাবে এতদিন পারেনি বোধ করি।
সে তো আমিও বোধ করি হে উপিন, কিন্তু শুধু ডিসপেন্সারি খোলার মতলবই তো তুমি জানতে, কিন্তু তার সাধন ভজনের মতলবটা তো আর জানতে না ভায়া।
সাধন ভজন কিরকম?
টুনুবাবু তখন থাকো বাবার কথা তাদের সাধন পদ্ধতি সম্বন্ধে বেশ বিস্তারিতভাবেই বললেন। তার একটা সই নেবার জন্য চাকরকে পাঠিয়েছিলেন, সে নাকি ভয়ে দুদিন কাছেই ঘেঁষতে পারেনি। তার বদলে তার চাকর বিহারী সতীশের অগ্রজের কাছে উপায় ভিক্ষা করে এই পত্রখানি পাঠিয়েছে। সেই চিঠিটা উপেন্দ্রর হাতে দিলেন। আগাগোড়া চিঠিখানি পড়ে উপেন্দ্র একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। তার আবাল্য সুহৃদ, তার ছোট ভাই সেই সতীশ আজ অধঃপাতের এতই নিচে নেমে গেছে যে গ্রামের মধ্যে প্রকাশ্যে এই সমস্ত বিভৎস কীর্তি করে বেড়াতে লজ্জাবোধ তো করেই না, বরং ধর্ম সাধন করছে মনে করে আত্মপ্রসাদ লাভ করছে। হয়তো সেই কুলোটা দাসীও সঙ্গে যোগ দিয়েছে। বিহারীর চিঠিতে এটাও বোঝা যায় যে গ্রামের নিষ্কর্মা কয়েকজন লোকও তার সঙ্গী হয়ে জুটেছে। বিহারী পত্রখানি ডাকে ফেলে দিয়ে প্রথম কয়েকদিন স্বয়ং টুনুবাবুর প্রত্যাশা করে উদ্গ্রীব হয়ে রইল, পরে একখানি উত্তরের জন্য অধীর হয়ে দিন কাটাতে লাগল। কিন্তু দিনের পর দিন অতিবাহিত হয়ে গেল, না এলেন বড়বাবু, না এল তাঁর জবাব। ঠাকুর বাবা দৌরাত্মেই বিহারী অতিষ্ঠ হয়ে উঠেছে। ইনি তান্ত্রিক সন্ন্যাসী, সিদ্ধ পুরুষ, সতীশের মন্ত্রগুরু, অষ্টপ্রহর মদ ও গাঁজায় মেজাজ দুর্বাসার থেকেও তীক্ষ্ণ। মুখ এতই খারাপ যে শুধু রাগের উপর নয়, তার স্বাভাবিক কথাতেও কানে আঙুল গুঁজতে হয়। কিন্তু এটাই নাকি তান্ত্রিক সিদ্ধ সাধুর একটা লক্ষণ। তাছাড়া সতীশের গুরু যে, বেহারির নিজের তরফ থেকেও সাধুর প্রতি ভক্তি শ্রদ্ধা কম ছিল না, কিন্তু সতীশের কোন রকম অনিষ্টের গন্ধ পেলেও বেহারী হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উঠত। গুরু বাবার শিক্ষকতায় সতীশ ও তার দলের নিষিদ্ধের নিভৃত চক্র সাধনা ও ততোধিক নিভৃত আনুষঙ্গিক অনুষ্ঠানাদি এতদিন বেহারী কোন মতে সহ্য করেছিল। কিন্তু যেদিন দিনের বেলা সতীশ মদ ও গাঁজা প্রসাদ হিসেবে পেল, সে দৃশ্য এই ভৃত্য কিছুতেই সহ্য করতে পারল না। সতীশের অবর্তমানে সে গুরু বাবাকে একবার বলতে চেষ্টাও করেছিল, কিন্তু তাতে আগুনে যেন ঘি পড়ল।
বাবা, আপনি দিনের বেলায় আর বাবুরে গাঁজা মদ খাওয়াবেন না।
বাবার প্রসাদকে তুই মদ বলিস?
কি জানি, আমাদের দেশে তো ওরে মদই কয়।
মদ? কিন্তু তোর কি, তুই বলবার কে?
আমি বাবুর চাকর।
ওরে আমার চাকর, আমি তোর বাবুর বাবা, তা জানিস?
খবরদার, আমার সামনে ওসব তুমি বলো না, তা বলে দিচ্ছি।
কি করবি রে শালা? হ্যাঁ,
বলে খড়ম তুলে নিয়ে বিহারীর মাথা লক্ষ্য করে সজোরে ছুঁড়ে মারলেন। বিহারীর নাক দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে পড়ল। পরের মুহূর্তেই এসে ঘরের কোণ থেকে বাবার চার হাত লম্বা ত্রিশূল টেনে নিয়ে বাবার মাথার উপর ধরল।
ভাই, মেরে ফেললে রে!
সেই চিৎকারে বিহারীর চমক ভেঙে গেল। সে হাতের ত্রিশূলটা যথাস্থানে রেখে নাকের রক্ত মুছতে মুছতে চলে গেল। ঘণ্টাখানেক পরে সতীশ এসে জিজ্ঞাসা করল,
বিহারি, ব্যাপার কি সত্যি?
হ্যাঁ।
তোকে এ বাড়িতে থাকতে দিতে আর পারব না, কিন্তু তোকে জবাবও দেব না। সদুই টাকা নিয়ে তুই বাড়ি যা, তোর মাইনে আমি মাসে মাসে তোর বাড়িতে পাঠিয়ে দেব।
যে আজ্ঞে।
সে ক্ষোভ প্রকাশ করল না, ক্ষমা ভিক্ষা চাইল না। 200 টাকা উত্তরীয়তে বেঁধে সতীশের পায়ের ধুলো নিয়ে সন্ধ্যের আগে গ্রাম ত্যাগ করল।
যাক, এতদিনে বেহারিটাও গেল।
এবার আশ্বিনের প্রথম সপ্তাহে মহামায়ার পুজো, কিন্তু সতীশের বন্ধু মহলে জোর আলোচনা শুরু হয়েছে মহাষ্টমীর জন্য মায়ের কি কি করা চাই। কিন্তু ভাদ্রের মাঝামাঝি ম্যালেরিয়ার প্রকোপ অত্যন্ত বাড়ল, এমনকি 2-4টি সান্নিপাতিক জ্বরের জন্য ডাক্তারবাবুর হাঁটাহাঁটি আরম্ভ হয়ে গেল। আজ কদিন থেকেই সতীশের শরীর ভালো ছিল না। চতুর্দশী রাতে সতীশ পূজোয় থাকতে অস্বীকার করলে দুপুরবেলা গুরু বাবা এসে সতীশের মাথায় শান্তির জল ছিটিয়ে বললেন,
বাবা, এর উপর তো জমের অধিকার নেই, তাছাড়া তুমি মূলাধার, তুমি না থাকলে সব যে পণ্য।
গুরুজির কথা সতীশ অগ্রাহ্য করত না, তাই নিজের ইচ্ছের বিরুদ্ধেই রাজি হল। বস্তুত বিহারীকে বিদায় করবার পর থেকে সমস্ত কথা মনে মনে আলোচনা করে এসব তার কিছুই ভালো লাগছিল না। কোনো মতেই তার বিশ্বাস হয় না যে বিহারী একেবারে চলে গিয়েছে, আর আসবে না। তবুও তাকে ফেরানোর জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। সন্ধ্যের আগে দোতলার ঘরটিতে সমবেত হয়ে 2-1 পাত্র সেবন করার পরে সতীশের সেই নির্জীব ভাবটা কেটে গিয়েছিল, তবুও মনে মনে সে দারুণ কষ্ট পাচ্ছিল। ঠিক এমনই সময় পাশের ঘরে হঠাৎ বিহারীর গলা শুনতে পেয়ে সতীশ আনন্দে বিস্ময়ে চঞ্চল হয়ে উঠল।
বিহারী নাকি রে?
আগে
এ বেটা আবার ফিরে এলো নাকি? ও ঘরে ঢুকেছে কেন?
তুই বাড়ি গিয়েছিলি নাকি রে?
আগে না, আমি কাশি গিয়েছিলাম।
কাশি? কাশিতে কেন?
মারে আনতে।
সে কাশিতে থাকে নাকি?
আগে হ্যাঁ।
তুই তার ঠিকানা জানতিস?
না, কিন্তু আমি জানতুম যে মা যেখানেই থাকুন বাবার মন্দিরে একদিন না একদিন দেখা হবেই।
দেখা হয়েছিল?
আগে হ্যাঁ।
কিন্তু আমাকে না জানিয়ে সেখানে যাওয়া তোর ভালো কাজ হয়নি। তাদের মান সম্ভ্রম লজ্জা সরমের জ্ঞান নেই। তোকে আহাম্মক পেয়ে তোর সঙ্গে যদি চলেই আসত আজ, তাহলে তুই কি বিপদেই পড়তিস বলতো? বাড়িতে ঢুকতে তো দিতাম না, ফটকের বাইরে থেকেই দারোয়ান দিয়ে দূর করে দিতাম। তাকে নিয়ে এই রাতে তুই কি মুশকিলে পড়ে যেতিস ভেবে বল দেখি। আচ্ছা যা, খাওয়া দাওয়া করবি যা। যা
বাবু, বাবু, মা একবার আপনারে ডাকছেন।
কে কে ডাকছেন বললি?
আগে মা
তোর সঙ্গে এসেছে, তা আগে বললি না কেন?
তিনি এখনই একবার ডাকছেন।
বেরি, তুই তুই বলগে যে বাবুর জ্বর হয়েছে, তাই বাইরে জন কয়েক বন্ধু তাকে দেখতে এসছেন, আধ ঘন্টা পরে যাচ্ছি, বলগে যা।
বিহারী তার পাশের দরজাটা চোখের ইঙ্গিতে নির্দেশ করে আস্তে আস্তে বলল,
মা এই যে দাঁড়িয়ে রয়েছে, একবার বেরিয়ে আসুন।
সতীশ চট করে গোটা 2 লবঙ্গ এলাচ মুখে ফেলে দিয়ে ধীরে ধীরে বাইরে এসে দেখল সাবিত্রীর আঁচল দেখা যাচ্ছে। সাবিত্রী যে সব শুনেছে তাতে আর কোনো সন্দেহ নেই। তার ইচ্ছে করতে লাগলো বিহারীকে বেশ করে 2 গালে ছড়িয়ে দেয়।
ঘরের ভেতরে এসো।
এই কণ্ঠস্বরে সুরে তার বুকের সমস্ত তারগুলো যেন একসঙ্গে ঝমঝম করে উঠল। সে ঘরে ঢুকতেই সাবিত্রী বলল,
জ্বর হয়েছে বলছিলে যে?
হয়েছে তো,
কই দেখি
বলে সতীশের কাছে এসে তার কপালে হাত দিয়ে চমকে উঠে বলল,
সত্যি জ্বরছে বাবা, গা যেন পুড়ে যাচ্ছে, এই সময় বিছানা করে দিচ্ছি, ঘরে গিয়ে শুয়ে পড়বে চলো। এই বেহারি, বাবুর ঘরে একটা আলো জ্বেলে দিয়ে এসো।
বলে সাবিত্রী তেতলার সিঁড়ির দিকে এগিয়ে গেল। সে বাড়িতে ঢুকেই বাবুর শোবার ঘরটা বেহারিকে জিজ্ঞাসা করে নিয়েছিল। শয্যা প্রস্তুত করাই ছিল, শুধু আঁচল দিয়ে একবার ঝেড়ে দিতেই সতীশ শান্ত বালকের মতো চোখ বুজে শুয়ে পড়ল। শিওরে এবং পায়ের দিকের জানলা দুটো বন্ধ করে দিয়ে সাবিত্রী বেহারিকে জিজ্ঞাসা করল,
সাধুটি কোন ঘরে থাকেন?
বেহারি পাশের ঘরটা দেখিয়ে দিলে সাবিত্রী বলল,
তার কি কি আছে ওখানে নিচে দিয়ে এসো বেহারি, বাইরের একসার ঘর তো এমনি পড়ে আছে, তার কোনো একটাতে বেশ থাকতে পারবেন তিনি। আর যারা বাবুকে দেখতে এসেছিলেন তাদেরও বাড়ি যেতে বলে দাও, বলো বাবুর জ্বর বেশি হয়েছে আর নামতে পারবেন না।
সতীশ একটা কথাও বলল না। বেহারি বীর দর্পে আদেশ প্রতিপালন করতে চলে গেলে সাবিত্রী বলল,
আর উঠো না জানো, আমি খাবার ব্যবস্থাটা ঠিক করে আসছি,
বলে দরজা বন্ধ করে চলে গেল। পরক্ষণে ওধারে দরজা দিয়ে বেহারি প্রবেশ করে জোর গলায় বলল,
মা বলে দিলেন আপনারা বাড়ি যান, বাবু জ্বর বেড়েছে, আজ আর তার নামা চলবে না। ঠাকুর, তোমার জিনিসপত্র নিচে নিবারণের ঘরের পাশের ঘরে রেখে দিতে মা হুকুম দিয়েছেন, তুমি সেইখানেই থাকবে।
মা? মা কে বিহারী?
সে কথা তোমার কি দরকার ঠাকুর, যা বলছি তাই করো, নিচে যাও।
কে তা টের পাবে, বিনি পয়সায় মদ গাঁজা খেয়ে খরমারা তোমার কালামি বার করব।
সকলেই হতবুদ্ধির মতো পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে উঠে পড়ল। বেহারি সাবিত্রীকে তার ঘর দেখিয়ে দিয়ে তামাক সেজে নিঃশব্দে দরজা ঠেলে বাবুর ঘরে ঢুকল।
কে বেহারি?
হ্যাঁ বাবু, তামাক সেজে এনেছি।
সে কোথায় রে?
এখনো পর্যন্ত এক ফোঁটা জল মুখে যায়নি, তাই জোর করে চান করতে পাঠিয়ে দিয়ে তবে আসছি বাবু।
বেশ করেছিস, কিন্তু তোকে আমি খুঁজছিলাম বেহারি।
কেন বাবু, এখন কেমন আছেন?
ভালো নেই বেহারি, তোকে তাই আমি খুঁজছিলাম। যা, দোরটায় খিল দিয়ে আমার কাছে এসে একটু বসত।
বেহারি দরজা বন্ধ করে মেঝের উপর বসল।
আমি টের পেয়েছি বেহারি, এই জ্বরই আমার শেষ জ্বর, এবার আমি আর বাঁচব না।
ও কথা মুখে আনবেন না বাবু, আপনার সব বিপদ বালাই নিয়ে আমি যেন মরি, আমার পের বায়ু নিয়ে আপনি বেঁচে থাকুন বাবু, আমরা আমরা সবাই নাহলে মরে যাব, একটি প্রাণীও বাঁচব না।
বিহারি, মরা বাঁচার কথা তো বলা যায় না, যদি নাই বাঁচি তোকে যা জিজ্ঞাসা করব সত্যি কথা বলবি।
আপনার আপনার পা ছুঁয়ে দিব্যি করছি বাবু, একটি কথাও মিছে বলব না।
আচ্ছা, সাবিত্রীকে কোথায় পেলি বল দেখি?
ওই যে বললো কাশিতে।
সেখানে বিপিনবাবুর সঙ্গে তোর দেখা হলো?
রাম 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 রাম, সে আরামজাদা আমাদের কে যে তার সঙ্গে দেখা হবে বাবু?
কিন্তু তুই যে নিজের চোখে থাকি ওর বিছানায়।
বিহারি দু হাত তুলে অত্যন্ত উত্তেজিত হয়ে নিজের গালে মুখে ঠাস ঠাস করে গোটা কতক চড় কষিয়ে বলতে লাগলো,
তার শাস্তি এই তার শাস্তি, এইটাই শাস্তি, তবু তবু না জেনে বলেছিলাম বলেই এখনো পাঁচজনের কাছে মুখ বার করতে পারছি, তাহলে এই জীবটা আমার একদিনে পচে খসে পড়তো বাবু।
এর মানে কি বিহারি?
বিহারি তখন নিজে যা জানত মুখ্যদার কাছে সাবিত্রী নিজের মুখ থেকে যা কিছু জানতে পেরেছিল সমস্ত একে একে বলল। সতীশ পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে বসে রইল।
এতদিন এসব কথা তবে বলিসনি কেন?
কদিন বলবার জন্য আমার যেন মুখ ফেটে যেত বাবু, কিন্তু কিছুতেই মুখ ফোটাতে পারতাম না, আমার সাবিত্রী মায়ের মাথা দিব্যি দিয়ে নিষেধছিল বাবু।
আচ্ছা, সে হলো বেহারি, কিন্তু সেদিন রাতে সাবিত্রী নিজের মুখেই তো বলে গিয়েছিল সে বিপিন ছাড়া আর কাউকে চায় না, তার সঙ্গে সে চলে যাচ্ছে, তার কি বল দেখি?
এই কথাটা আমি নিজেও বুঝতে পারিনি বাবু, তবু আমি নিশ্চয় জানি মিথ্যে মিথ্যে একেবারে ঘোর মিথ্যে। এই যদি মিথ্যে না হয় তো আমার একটা ছেলেও যেন নাম আছে বাবু। মায়ের যাওয়ার সময় কেঁদে বললু, কেন কেন মায়ের মিথ্যে কলঙ্কের ডালি নিজের মাথায় তুলে নিলে মা? তবু মা আমাকে প্রকাশ করবার হুকুম দিলে না, আমার কাঁদতে কাঁদতে বললে, বিহারি বিহারি রে আমার মাথার তিম্বি রইল বাবা, বাবুকে এসব কথা তুমি বলো না, তিনি আমাকে ঘেন্না করুন, আর কখনো মুখ না দেখুন, কেউ আমার ঢের ভালো, তবু তাকে বলো না যে আমি নিজের পায়ে নিজে কুড়ুর মেরে চলে গেল।
কিন্তু প্রভুর চোখ দিয়েও যে হু হু করে জল গড়াচ্ছিল বৃদ্ধ ভৃত্য তা দেখতেও পেল না।
তুই বুঝতে পারিসনি বিহারি, কিন্তু আমি বুঝেছি কেন সে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিল। কিন্তু মিথ্যের তো জয় হয় না রে বিহারি।
ও কি দোর বন্ধ করে ঘুমোলি নাকি? খিল খুলে দাও, কি হলো?
বেহারি উঠে দরজা খুলে নীরবে পাশ কাটিয়ে সরে পড়ল। এক বাটি গরম দুধ হাতে সাবিত্রী ঘরে ঢুকে এল। তার পরনে ধবধবে গরদের শাড়ি, ভিজে চুল পিঠ ছাড়িয়ে নিচে নেমে এসেছে। সতীশ আর চোখে তাকিয়ে দেখতে তার হঠাৎ মনে হল সাবিত্রীকে আজ যেন সে এই প্রথম দেখল।
দৌড় দিয়ে বসে প্রভু ভৃত্তে কি পরামর্শ হচ্ছিল শুনি, বেহায় আপদটাকে কি করে ফটকের বাইরে দূর করে দেয়া যায়। এই তো
পাছে কথা বললে ভেতরের দুর্বলতা ধরা পড়ে, সতীশ এই ভয়ে চুপ করে রইল।
ছেলেবেলায় সেই বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার গল্প পড়েছ তো? আমিও দেখতে চাই এক্ষেত্রে ঘণ্টাটা বাঁধতে কে এগিয়ে আসে, তুমি নিজে না তোমার ওই সাধু জিতি?
তবুও সতীশ কথা বলল না, যেমন চুপ করেছিল তেমনটাই রইল। একটা চৌকি টেনে নিয়ে সাবিত্রী কাছে বসে বলল,
তামাশা ঠাট্টা পরে হবে, কিন্তু কাণ্ডটা কি আমাকে বুঝিয়ে দিতে পারো? উপিন্দার সঙ্গে ঝগড়া করলে, শেষে কিনা সরোজিনীর সঙ্গে পর্যন্ত ঝগড়া করে চলে এলে, তা না হয় একদিন মিটে যাবে জানি, কিন্তু এ কি হচ্ছে বলো তো? আমার গাছ হয়ে দিব্যি করেছিলে মদ ছোবে না, তা মদ চলে যায় গাঁজা খেতে ধরেছ, তা আবার সোজা করে নয়, যত সমস্ত অভাগার দল জুটিয়ে গেরুয়া কাপড় পরে যন্ত্রমন্ত্রের ঢাক পিটে প্রকাশ্যে বুক ফুলিয়ে খাওয়া চলছে।
সাবিত্রীর মুখে সরোজিনীর উল্লেখে সতীশের গা জ্বলে গেল। বেহারি যে কিছুই বলতে বাকি রাখেনি তা সে এবার বুঝল।
বুক ফুলিয়ে মদ গাঁজা খাওয়ায় দোষ কি?
আমার গাছ হয়ে প্রতিজ্ঞা করেছিলে যে খাবে না।
তুমি কে আমার? কবে একটা জোর করে দিব্যি করিয়ে নিয়েছে বলে সে একটা মস্ত বাধা?
কেউ নই আমি, একেবারেই কেউ নই।
না
তবে মদের গেলাস পিকদানিতে ঢেলে ফেলে আলার চিবোতে চিবোতে এসেছিলে কেন?
সে শুধু তুমি বকাবকি করবে এই ভয়।
তবু সাবিত্রী কেউ নয়, আচ্ছা এখন একটু দুধ খেয়ে ঘুমো
বলে দুধের বাটিটা এগিয়ে দিল। সতীশ আপত্তি করল না, সাবিত্রী বাটিটা নিয়ে চলে যাচ্ছিল।
বলছি তোমার আহ্নিক সারা হয়েছে?
হ্যাঁ।
কি খেলে?
এখনো খাইনি, এবার গিয়ে যা হোক কিছু খাবো।
শোবে কোথায়?
দেখি ফটকের বাইরে কোথাও একটু জায়গা টায়গা পাওয়া যায় কিনা, নইলে গাছতলা। আচ্ছা কথাগুলো মুখ দিয়ে বার করতে কি একটু কষ্ট হয় না? ধন্যি বাবা
বলে পরম স্নেহে সতীশের কপালের ওপর থেকে চুলগুলি হাত দিয়ে ওপরে তুলে দিতে গিয়ে তার কপালের উত্তাপ অনুভব করে চমকে উঠল। বিহারি ঘরে ঢুকেই বলল,
মা তোমার বিছানাটা?
সাবিত্রী পাশের ঘরটা দেখিয়ে বলল,
এই ঘরটাতেই আমার বিছানা হবে বিহারি, বাবুর জ্বরটা কিছু বেশি বোধ হচ্ছে, আমি এই পাশের ঘরেই শোবো, মাঝে দরজাটা খোলা থাকবে, তোমাকেও আজ এই ঘরের মেঝেতেই শুতে হবে। আর এই যে তুমি, আর রাত জেগো না, একটু ঘুমোবার চেষ্টা করো
বলে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিয়ে গেল। খুব সকালে ঘুম ভাঙতে সাবিত্রী ধরফর করে উঠে এই ঘরে এসে দেখল সতীশ ছটফট করছে। কপালে হাত দিয়ে দেখল শরীর উত্তাপে পুড়ে যাচ্ছে, তার শীতল স্পর্শে সতীশ তাকাল, দুচোখ জবা ফুলের মতো লাল, শরীরের অবস্থা দেখে সাবিত্রী ভয়ে সেই শয্যার উপরেই ধপ করে বসে পড়ল। তার আগে কিছু জিজ্ঞাসা করে তার এই ক্ষমতা রইল না।
আমি কালকেই টের পেয়েছিলাম, কালই আমি বিহারীকে বলেছি এই জ্বর আমার শেষ জ্বর, এবার আমি আর বাঁচব না। আমার একটা সাহস যে তুমি আমার কাছে আছো।
আজ সেই তার অবলম্বন, কাল রাতে যাকে সে অভিমান করে বলেছিল তুমি আমার কে, সাবিত্রীর হাতটা বুকের উপর টেনে নিয়ে সতীশ বলল,
আমিও তো কিছু কিছু ডাক্তারি পড়েছি, আমি নিশ্চয়ই জানি আমার এই জ্ঞান হয়তো ওবেলা পর্যন্ত থাকবে না, কিন্তু এখন আমার বেশ হুঁশ আছে, কিন্তু সে জ্ঞান যদি আর আমার ফিরে না আসে তো উপিন্দাকে বলো ওই দিরাজের মধ্যে আমার উইল আছে, সে আমার মুখ দেখবে না জানি, কিন্তু এও জানি আমার মরণের পরে আমার শেষ ইচ্ছার সে অপমান করবে না। সাবিত্রী, সংসারে এক তুমি ছাড়া আর কেউ বোধ হয় তার চেয়ে আমার বেশি আপনার নেই।
উইলের উল্লেখ সাবিত্রীকে আত্মহারা করে ফেলল এবং এত কালের সংযমের বাঁধ আজ এক মুহূর্তের আবেশে ভেঙে পড়ল। সতীশের বুকের উপর লুটিয়ে পড়ে সে একেবারে ছেলে মানুষের মতো কেঁদে উঠল। বিহারী প্রায় সমস্ত রাত জেগে থেকে ভোরবেলাটা ঘুমিয়ে পড়েছিল, সে চমকে উঠে বসে হতবুদ্ধির মতো তাকিয়ে রইল। তখন সতীশ দুহাত দিয়ে সাবিত্রীর মুখখানা তুলে এক দৃষ্টে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার মুখ সাবিত্রীর দু চোখের জলে ভেসে যেতে লাগল। বিহারীর চোখ দিয়ে তখন ফোঁটা ফোঁটা জল পড়ছিল। সাবিত্রী মুখের ভাবটা সামলে নিয়ে শান্ত সহজ গলায় বলল,
ভয় কি বিহারী, আমি থাকতে ওর কোনো ভয় নেই, বাবু ভালো হয়ে যাবেন, আমি ততক্ষণ বাবুর কাপড় চোপড় ছাড়িয়ে বিছানা বদলে দিই, তুমি গিয়ে ডাক্তারবাবুকে ডেকে আনোগে।
ডিসপেন্সারি ডাক্তারবাবু এসে সতীশকে পরীক্ষা করে মুখ বিকৃত করে বললেন,
তাই তো, এই যে নিউমোনিয়ার লক্ষণ দেখি, ভয় নেই, রোগ এখনো বাড়তে পারেনি।
ডাক্তারবাবু ওষুধ তৈরি করার জন্য নিচে চলে গেলে সতীশ কষ্টে একটু হেসে সাবিত্রীর মুখের দিকে তাকিয়ে বলল,
ভয় আমি একদিন করিনি,
বলে বালিশের তলায় হাত দিয়ে একটা চাবির গোছা বের করে বলল,
এই যে এটা চিনতে পারো সাবিত্রী, নিজে ইচ্ছে করে একদিন যাকে আঁচলে বেঁধেছিলে আর আমি আমি তাকে তোমার আঁচলে বেঁধে দিই।
সাবিত্রীর প্রতি বিহারীর নির্ভরতার অন্ত ছিল না, তার কাছে সাহস পেয়ে সে প্রথমটা খুশি হল বটে, কিন্তু সে তো ছেলে মানুষ নয়। দিন কয়েক পরে সেই সাবিত্রীর মুখের চেহারা দেখে মনে মনে বিহারী ভীত হয়ে উঠল। আট দশ দিন পরে একদিন সন্ধ্যায় সে সাবিত্রীকে নিভৃতে পেয়ে বলল,
মা, এই বুড়োকে ভুলিয়ে কি হবে, তোমার ওই কাঁচা মনে যা সহ্য হবে তাই বুড়ো হারে কি সইবে না মা, তার চেয়ে আমার সব কথা খুলে বলো, দেখি দেখি আমি যদি একটা কিছু উপায় বার করতে পারি।
তোমাকে এখনো বলিনি বিহারী, কিন্তু তোমার নাম করে উপিনবাবুকে আজ সকালে আমি চিঠি লিখে দিয়েছি, দেখি দুদিন অপেক্ষা করি, যদি তিনি না আসেন তোমাকে নিজে একবার তার কাছে যেতে হবে। কিন্তু
আমারে না বলে এমন কাজ তুমি কেন করলে মা?
কেন বিহারী, তিনি কি আসবেন না?
তিনি আসতেও পারেন, কিন্তু আমারে কেন একবার জানালে না মা?
কেন, এই সময় তার আসা যে নিতান্ত দরকার।
সে তো জানি মা, কিন্তু তুমি কাছে না থাকলে পৃথিবীর সমস্ত লোক বাবুর বিছানা ঘিরে থাকলেও তো তাকে বাঁচাতে পারা যাবে না, সে কথা গেল ভেবে দেখনি মা?
ভেবেছি বেহারি, ভেবেছি। আমি বাড়ির যেখানে হোক নুকিয়ে থেকে আমার কাজ করতে পারবো, কিন্তু উপিনবাবুর যে না এলেই নয়। তাছাড়া আমি মেয়ে মানুষ, এই বিপদের কতটুকু ভালো মন্দই বা বুঝি বলো। না না বেহারি, তিনি আসুন।
উপিনবাবুর কথা জানি নে মা, কিন্তু বাবুর কথা জানি। নির্বোধ বটে, কিন্তু এই 60 বছর ধরে সংসারটা তো দেখছি। কটা পুরুষ মানুষ তোমার চেয়ে ভালোমন্দ বেশি বোঝে মা। তা সে যাই হোক, তুমি কাজ থেকে সরে গেলে এ যাত্রায় বাবুরে যে আর ফেরাতে পারবো না, এ কথা আমি তোমার পাঁচুয়ে পর্যন্ত দিব্যি করে বলতে পারি মা। মা গো, এমন কাজ করো না, তুমি আমার বাবুকে ছেড়ে আর কোথাও পালিয়ে থেকো না গো মা।
এ কথা বিহারীর চেয়ে সাবিত্রী যে কম জানত তা নয়, কিন্তু সে চুপ করে রইল। তাকে হাতের কাছে না পেলে সতীশ যে কতখানি ব্যাকুল হবে সে সতীশই জানে, কিন্তু এই নিদারুণ রোগশয্যায় সতীশকে চোখের আড়াল করে সাবিত্রী নিজেই বা বাঁচবে কি করে?
না বিহারি, সে আমি হতে দিতে পারব না। তিনি পরশুর মধ্যে না এসে পড়লে তোমাকে নিজে গিয়ে তাকে আনতে হবে।
এ কথা কেন বলছো মা? আমি চাকর, আমারে যা হুকুম করবে আমারে তাই করতে হবে। কিন্তু আমিও তো মানুষ, তোমার এই চোরের মতো নুকিয়ে থাকা যদি কোনোদিন সয়ে উঠতে না পারি মা।
কিন্তু সাবিত্রীর সে চিঠি উপেন্দ্রর হাতে পড়ল না। পিতা ও মহেশ্বরীর বারবার অনুরোধে উপেন্দ্র মাসখানেক আগে নিজের ইচ্ছের বিরুদ্ধে জল হাওয়া বদলাতে পুরী যেতে বাধ্য হয়েছিল। এখানে কারো সাথে পরিচয় ছিল না বলে প্রথম রাতে তাকে একখানা ছোট হোটেলে আশ্রয় নিতে হয়েছিল। হোটেলের মালিক ভুবন মুখুজ্জে মহাশয় কিন্তু খাতির যত্নে ত্রুটি রাখলেন না, আলাদা ঘরে বিছানা করে দিলেন। এমনকি যতদিন খুশি এখানে থাকলেও যত্নের ত্রুটি হবে না বলে ভরসাও দিলেন। সকালে একজন প্রৌঢ়া স্ত্রীলোক ঘর ঝাঁট দিতে এসে উপেন্দ্রকে বারবার নিরীক্ষণ করে অবশেষে ঝাঁটা ফেলে প্রণাম করে বলল,
প্রণাম বাবু। বাবুর কি কোনো ব্যারাম হয়েছিল? বড্ড রোগা দেখছি যে, সে চেহারা নেই, সে বর্ণ নেই।
তুমি আমাকে চেনো নাকি?
আমি যে মোক্ষদা বাবু, আপনাকে চিনি নে।
উপেন্দ্রর মনে পড়ল মোক্ষদা, যে বহুকাল আগে সতীশের বাড়িতে কাজ করত।
ও হ্যাঁ, মনে পড়েছে। তো তুমি এখানে কাজ করো বুঝি?
তা একরকম কাজ করা বই কি, মুকুজ্জি মশাই বললে আর কলকাতায় পড়ে থাকা কেন, বরং চল কোনো তীর্থস্থানে গিয়ে থাকি গে, যা হোক একটা হোটেল টোটেল করে।
তা এই হোটেল চলছে, ভালো চলছে?
অমনি চলে যাচ্ছে। তা বাবু, এই বয়সে আমার চাকরি করতেই বা হবে কেন, আর মুকুজ্জেরই বা ছায়া মারাতে হবে কেন? মেয়েটাকে ধরতে গেলে আমি তো একরকম মানুষ করলুম, মাসি বলে ডাকত, সত্যিকারের মাসির মতোই তাকে বুকে করে রেখেছিলুম, সে কে না জানে। সাবি বললে, মাসি এসব করব না, আমি চাকরি করে মাসি বন্ধির পেট চালাবো, তাই সই। বাবুদের মেসের বাসায় চাকরি করে দিলুম, বাবুরা বাড়ির গিন্নি বলে মানত, না যাবে সে, না আজ আমাকে এসব করতে হবে। কিন্তু যাই বলো বাবু, আমি সত্য কথা বলবো, আমাদের ছোট বাবুর জন্যই আজ আমার এত দুঃখ।
ছোট বাবু কে, আমাদের সতীশ নাকি?
হ্যাঁ, ছুরি কি চোখেই যে ছোট বাবুকে দেখলে, তার জন্যে সর্বস্ব ত্যাগ করলে, আর ছোট বাবুকেই কি ধরা ছোঁয়া দিলে? তাও দিলে না। বিপিন বাবু লক্ষপতি জমিদার, আমার বাসায় রাত নেই, দিন নেই, হাঁটাহাঁটি কাঁদাকাটি করে পায়ের তলা খইয়ে ফেললে, সোনা রূপা জড়োয়ার গয়নায় 10,000 টাকা ধরে দিতে চাইলে, কিন্তু ছুরি তো তার মুখ পর্যন্ত দেখলে না। কি নিয়ে তেজ বাবা, 10,000 টাকার মায়া যেন খোলাম কুচির মতো পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ঘর দুয়ার জিনিসপত্র পর্যন্ত ফেলে রেখে এক কাপড়ে বেরিয়ে গিয়ে চিতলার কোন এক বামনের ঘরে 6 মাস চাকরি করে খেটে খেটে হার পাজরা সার করে শেষে কোথায় যে চলে গেল মা দুগ্গাই জানেন। হতভাগী বেঁচে আছে না মরে গেছে। হ্যাঁ বাবু, ছোট বাবু এখন কোথায় একবার দেখা পেলে জিজ্ঞাসা করি, তার খোঁজ টোজ কিছু জানেন কিনা।
সতীশ এখন ঠিক কোথায় তা আমিও জানি না, শুনেছি তাদের দেশের বাড়িতে আছে। আচ্ছা, এই সাবিত্রী মেয়েটি কে মুখ্যদা?
কে? কুলিন বামুনের মেয়ে বাবু, বাছা 9 বছর বয়সে বেদবা হয়ে ঘরেই থাকে। এই মুখ পোড়া মিনছে বিয়ে করব, রাজরানী করব বলে ভুলিয়ে বের করে নিয়ে এসে শেষে হাড়ির হাল করে ফেলে পালালো। আমি যাই তাই মুখ দেখি, নইলে বামুন নয় ও চামার, চামার।
কার কার কথা বলছো মুখ্যদা?
ওই মুখ পোড়া ভুবন মুখুজ্জে, নইলে এমন চামার তি সংসারী আর কে আছে? তুই বড় ভগ্নিপতি, তোর এই কাজ? হ্যাঁ,
এই হোটেল যার তিনি?
হ্যাঁ বাবু হ্যাঁ, এই লোককে ছাড়া হাবাতে নিনছে, কিন্তু কি করতে পারলি তার, অকুলে ভাসিয়ে দিলি, তাছাড়া কোনোদিনও তার গা ছুঁতে পারলি কি? নিয়ে এসে আজ নয় কাল করে মাস খানেক কাটিয়ে যেদিন বললি বিয়ে হবে না সেই দিনই মুখে নতি মেরে দূর করে দিলে। ছেলে মানুষ অল্প বুদ্ধি মেয়ে, তবু কি আর কখনো তার ঘরের চৌকাট মারাতে পারলি? এ তো আর মুখই নয় যে দুটো সোহাগের কথা বলে ভুলবি, সে হলো সাবিত্রী যে 10,000 টাকার জড়ো আর গয়নায় নাতি মেরে চলে যায় সে।
মুখদা, তোমার মুখুজ্জে মশাইকে একবার ডাকতে পারো, দুটো কথা জিজ্ঞাসা করব।
মিন সে বাজারে গেছে, মাঝে একদিন রাস্তায় চক্রবর্তী ঠাকুরের সঙ্গে দেখা, ঠাকুর বলে আর কাঁদে, মাকে আমার সবাই ভালোবাসত কিনা, যেমন রূপ তেমনি গুণ তেমনি দয়া মায়া।
চক্রবর্তী ঠাকুরকে?
তিনি বাবুদের মেষের বাসায় রাঁধত, সব কথাই জানত, বিহারীর মুখে শুনে সমস্ত আমাকে বললেন। চেতলার বামুন বাড়ি থেকে ব্যারাম হয়ে মা আমার ছুটি চাইলে, তা আচ্ছা বাবু বামুন মারতেই কি এত নিষ্ঠুর? সে স্বচ্ছন্দে বললে, তোমার ওষুধের দেনা হয়েছে 7 টাকা, দিয়ে তবে যাও। টাকা কটি শোধবার জন্যে আমার সাবিত্রী সতীশবাবুর বাসায় সারা পথ হেঁটে আসে। তা ছোটবাবুর একদিকে মেজাজটা খুব উঁচু কিনা, টাকা করি চাইলে তার যতই হোক কখনো না বলেন না তো, কিন্তু এমনি পোড়া অদৃষ্ট। সে রাতেই বাবুর কোন এক মুখ পোড়া বন্ধু পরিবার নিয়ে এসে হাজির, সমস্ত দিনের পর চান্তি করে বাচা সেই ঘরে উঠেছে, অমনি তারা এসে পড়লেন। তা বন্ধু মানুষ এসেছিস রাতটা থাক, তা নয় রাগ করে পরিবারের হাত ধরে ফরফর করে বেরিয়ে গেলেন। ছোট বাবু তো অবাক, কিন্তু সবই আমাদের বড় অভিমানী মেয়ে, তার কি অপমান সয়? জলগ্রহণ না করে বাঁচা সেই যে বেরিয়ে গেল, আর তো তার কোনো খোঁজ পাওয়া গেল না।
উপেন্দ্র স্তব্ধ হয়ে বসে রইল। তার সেই রাতের নিষ্ঠুর ইতিহাস চোখের ওপর উজ্জ্বল হয়ে ফুটে উঠল এবং বার বার মনে হতে লাগল, মোক্ষদার কাহিনী যদি অর্ধেকও সত্য হয় তাহলে যার নামটাকে পর্যন্ত সে ঘৃণা করে এসেছে সে কি আশ্চর্য এক নারী। মোক্ষদা নিজে কাজে চলে গেল, কিন্তু উপেন্দ্র সেইখানে নিস্পন্দ হয়ে বসে রইল। কোন অজানা সাবিত্রীর ভালোবাসার ইতিহাস তার সুরবালার শেষ মুহূর্তের সেই অনির্বচনীয় করুণ চোখ দুটির মতো তার চোখের ওপর চোখ রেখে স্থির হয়ে রইল। হোটেলের মালিক ভুবনবাবু এলে তাঁর কাছেই উপেন্দ্র জানতে পারল মোক্ষদার সব কথাই সত্যি। তাকে বিদায় দিয়ে উপেন্দ্র তেমনি অষাঢ়ের মতোই বসে রইল। শুধু তার মন তাকে অবিশ্রাম এই বলে বিঁধতে লাগল,
ভালো করনি উপে, ভালো করনি, যে নিরুপায় নারী এত বড় প্রলোভন অনায়াসে জয় করে চলে যেতে পারে তাকে অপমান করার তোমার কোনো অধিকার ছিল না।
সেই দিন দুপুরেই উপেন্দ্র ভুবন মুখুজ্জের আশ্রয় ছেড়ে অন্যত্র চলে গেল, কিন্তু সমুদ্রের জলবায়ু তাকে কিছুতেই সুস্থ করতে পারল না। বেলা যতই পড়ে আসতে থাকে চোখ মুখ জ্বালা করে জ্বর আসে এবং দিনের শেষে সে যে তার পরলোকবাসিনী সুরবালার কাছেই এগিয়ে চলেছে এটাই যেন অনুভব করতে থাকল। এইভাবে সমুদ্র তটের এই অজ্ঞাত বাসে ইহকালের মেয়াদ যখন প্রতিদিন ফুরিয়ে আসতে লাগল, একদিন সকালের ডাকে বিহারীর পত্র বাড়ির ঠিকানা থেকে উপেন্দ্রর হাতে এসে পৌঁছল। যাকে মনে পড়লেই তাঁর বুকে ছুঁচ ফুটেছে, তার সেই চিরদিনের বন্ধুকে অপমান করে ত্যাগ করার দুঃখ যে তার অন্তরে অহরহ কত বড় হয়ে উঠছিল সে শুধু অন্তর্যামী দেখেছেন, কিন্তু আজ যখন তারই কঠিন অসুস্থতার সংবাদ নিয়ে বিহারীর পত্র চিকিৎসা ও শুশ্রূষার অভাব জানালো, তখন অনেক দিন পরে উপেন্দ্রর শুষ্ক মুখে হাসি দেখা দিল। সে বেচারা জানে না যার দিনগুলো শেষ হয়ে এসেছে তারই হাতে সে আরেকজনের সেবার গুরুভার নষ্ট করতে চাইছে। উপেন্দ্র সেই দিনই পুরী ত্যাগ করল। শুনছেন গপ্প মীরে থেকের আজকের গপ্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা চরিত্রহীন দ্বিতীয় ও শেষ পর্ব। এখনো যদি ঢেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। তাহলে বাকিটা শোনা যাক। যতীশ হাইকোর্ট থেকে ফিরেই দেখতে পেল সামনের বারান্দায় দুখানা আরাম চৌকির উপর শশাঙ্ক ও সরোজিনী মুখোমুখি বসে গল্প করছে। মায়ের আদেশে তাকে আদালত থেকে ফিরে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তবে জলযোগ করতে হতো। মায়ের সাথে দেখা হতেই জ্যোতিষ বলল,
শশাঙ্ক এসেছে না, খাবারটা বাইরে পাঠিয়ে দিও মা।
আচ্ছা, বাইরে সরোজ আছে বুঝি?
হ্যাঁ আছে। আচ্ছা মা, এমন মানুষ কোথায় আছে জানো যার শরীরে কোনো দোষ নেই, শুধুই গুণ?
কেন তোরা যখন তখন আমাকে ওকথা বলিস জ্যোতিষ? আমি তো অনেকবার বলেছি, আর আমার আপত্তি নেই। তোরা ভালো বুঝিস ওর হাতেই সরোজকে দে।
মা দোষ ছাড়া মানুষ হয় না, কিন্তু আমি অনেক রকম করে ভেবেও দেখেছি সরোজিনী অসুখী হবে না মা, কিন্তু ও বড় হয়েছে, ওর অমতেও তো কাজ করা যায় না।
বলেই দেখতে পেল সরোজিনী এসে ধীরে ধীরে দাদার পিঠ ঘেঁষে দাঁড়াল। মা ভাঁড়ার ঘরের ভেতর থেকে কথা বলছেন, সুতরাং তিনি কন্যার আগমন টের পেলেন না।
এ কথা তো আমি কোনোদিন বলি না জ্যোতিষ, ওই মেয়ের বিয়ে তার অমতেই দেওয়া হোক। আমার যা সাজ ছিল সে যখন তোরা দুই ভাই বোনে মিলে গুজিয়ে দিলি, তখনই কি মেয়ের মনের ভাব আমি বুঝিনি বাচ্চা? আমি সব বুঝি রে, বুঝেই তো মুখ বুঝে আছি। এখন আমাকে মিথ্যে খোটা দেওয়া জ্যোতিষ, যাকে পেলে তোমার বোন খুশি হবেন তাকেই দাও গে বাচ্চা। আমার মত আর বারবার জানতে হবে না, আমার মত আছে তোমাদের বলে দিলাম।
সংকোচে লজ্জায় সরোজিনী মাটির সঙ্গে মিশে গেল। মা কিন্তু তার কিছুই জানলেন না। জ্যোতিষ একটুখানি চুপ করে ভেবে দেখল, ব্যাপারটা যদি এতটাই গড়ালো তবে মায়ের বিরক্তি সত্ত্বেও আজই একটা মীমাংসা করে নেওয়া উচিত, কারণ তাদের ক্লাবে লাইব্রেরিতে এ কথাটা আজকাল প্রায় আলোচনা হচ্ছে, অথচ ঠিক কি হবে তাও বোঝা যাচ্ছে না। শশাঙ্ককেও অনিশ্চিতের মধ্যে দীর্ঘকাল ফেলে রাখা যায় না।
মা, তাহলে আমি মনে করছি দু চারজন বন্ধু বান্ধবদের সামনে পরশু রবিবারেই কথাটা পাকা হয়ে যাক, কি বলো?
ভালোই তো।
সরোজিনী ধীরে ধীরে তার ঘরে চলে গেল। রবিবারে সকালে জ্যোতিষের বসার ঘরটা বন্ধু বান্ধবে পরিপূর্ণ হয়ে উঠেছে। নবদম্পতির বিবাহ সম্বন্ধে পাকা কথা হবার পরে এইখানেই মধ্যাহ্ন ভোজেরও একটা আয়োজন করা হয়েছে। আজ শশাঙ্কর বেশভূষাতেই শুধু যে বিশেষ একটু পারিপাট্য দেখা যাচ্ছিল তাই নয়, তার মুখ চোখেও আজ একটু স্ত্রী ফুটে উঠেছিল। কয়েকটি মহিলাও উপস্থিত ছিলেন, কিন্তু উপস্থিত ছিল না শুধু সরোজিনী। বেহারাকে দিয়ে ডাকাবার পরে জ্যোতিষ নিজে গিয়ে তাকে নিচে আসার জন্য অনুরোধ করে এসেছিল। তারপরে অনেক ডাকাডাকিতে বেলা দশটার কাছাকাছি সরোজিনী যখন উপস্থিত হল, তখন তার চেহারা দেখে উপস্থিত সকলেই বিস্মিত হলেন। তার মুখ পাণ্ডুর, চোখের নিচে কালি পড়েছে, যেন সারা রাত্রি সে এতটুকুও ঘুমোয়নি। জ্যোতিষ অত্যন্ত অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলতে পারল না। কিন্তু এর থেকেও শতগুণ বড় বিস্ময় যে মুহূর্তকাল পরে তার অদৃষ্টে ছিল তা তিনি তখন জানতেন না। সেই প্রচণ্ড বিস্ময় যেন উপেন্দ্রর অতীতের ছায়া নিয়ে সামনের পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করল।
কি উপিন,
উপিন বাবু
শরীরটা দেন। শরীরটা তেমন ভালো নেই, পুরী থেকে আসছি, আজ ব্যাপার কি?
সরোজিনী উঠে এসে উপেন্দ্রর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল,
কি অসুখ হয়েছে উপেনবাবু?
অসুখ তো একটা নয় বোন,
চলুন ও ঘরে গিয়ে বসি।
বলে তার হাত ধরে টেনে নিয়ে এই জনাকীর্ণ কক্ষ থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গেই এ ঘরের সমস্ত আনন্দ উৎসব একেবারে যেন নিভে গেল।
উপিন ততক্ষণ বিশ্রাম করুক, তুমি একবার ও ঘরে এসো।
আজ থাক দাদা।
থাকবে? থাকবে কি রকম?
না, আজ থাক।
জগত্তারিণী খবর পেয়ে ঘরে ঢুকে কাঁদো কাঁদো হয়ে বললেন,
কেমন করে এত রোগা হলি বাবা, কিন্তু আর কোথাও তো তোর থাকা হবে না উপিন, আমার কাছে থেকে ডাক্তার দেখাতে হবে, নইলে এ অসুখ সারবে না।
হ্যাঁ উপিনদা, তোমাকে আমাদের কাছেই থাকতে হবে।
ফিরে এসে না হয় আপনাদের কাছেই থাকবো, কিন্তু আজ আমাকে এক ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে।
আজই? এক্ষুনি? কেন রে উপেন?
উপেন্দ্র সতীশের কঠিন অসুখের সমস্ত কথা জানালো। সরোজিনী চিঠিখানি আগাগোড়া দু তিনবার করে পড়ে সিদ্ধান্ত নিল সেও উপেন্দ্রর সাথে সতীশের বাড়ি যাবে। এই কথাটা জ্যোতিষকে গিয়ে বলতেই সে বলল,
তুমি যাবে? কোথায় যাবে?
সেখানে।
তুই পাগল হলি নাকি? তার অসুখ তো তোর কি, তুই কেন যাবি?
আমি যাব, আমি যাব না তো কে যাবে? না দাদা, তার শক্ত অসুখ, আমাকে যেতে।
জ্যোতিষের চোখের উপর থেকে অনেক দিনের একটা কালো পর্দা যেন প্রচণ্ড হাওয়ায় চোখের পলকে সরে গেল।
আচ্ছা যাও, সঙ্গে ঝি আর দারোয়ানো যাক, আর কেমন থাকে গিয়ে টেলিগ্রাফ করিস। আমি তাহলে কাল পরশু রমণী ডাক্তারকে সঙ্গে নিয়ে গিয়ে পড়ব। ও যে এত ব্যাকুল হয়ে উঠবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এরা বলে একরকম, করে একরকম, যে কি কাণ্ড হতে চলল কে জানে।
স্টেশনে নেমে উপেন্দ্র যে ভদ্র যুবকটির কাছে সতীশের গ্রামের পথ জিজ্ঞাসা করল, ভাগ্যক্রমে সে ছোকরা তারই ডিসপেন্সারির কম্পাউন্ডার, নিজের কি একটা কাজে স্টেশনে এসেছিল। বাবুর বাড়ি গন্তব্য স্থান শুনে সে বিস্তর ছুটোছুটি করে একখানা মাত্র পালকি সরোজিনীর জন্য জোগাড় করতে পারল এবং উপেন্দ্রকে তার সাথে হেঁটে যাওয়ার অনুরোধ করল। যেতে যেতে উপেন্দ্র সতীশের ডিসপেন্সারি খোলা এবং থাকো বাবার সান্নিধ্যে সতীশের উন্নতির কথা জানাতে ভুলল না, সাথে জনৈক গিন্নিমার কথাও জানাল। এক কড়ির সঙ্গে উপেন্দ্র যখন সতীশের বাড়িতে এসে পৌঁছল তখন বেলা ডোবে ডোবে। সরোজিনীর পালকি ফটকের বাইরে বটগাছতলায় নামিয়ে দারোয়ান অপেক্ষা করছে। সামনেই দাতব্য চিকিৎসালয়, সেখানে লোকজনের অসম্ভব ভিড়। ডাকাডাকি করে বিহারীকে পাওয়া গেল না, ডাক্তারবাবুও বাইরে রোগী দেখতে গিয়েছিলেন। উপেন্দ্রর এই গিন্নিমা সম্বন্ধে অত্যন্ত সংশয় ছিল, তাই সরোজিনীকে সেইখানেই অপেক্ষা করতে বলে সোজা সামনের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। সতীশ ঘুমোচ্ছিল, তার শিয়রে বসে সাবিত্রী জ্বরের কাগজখানা নিবিষ্ট মনে পরীক্ষা করছিল। এমন সময় দরজার ভারী পর্দা সরানোর শব্দে সাবিত্রীর মুখ তুলে দেখল একজন অপরিচিত ভদ্রলোক। শশব্যস্ত হয়ে মাথায় আঁচল তুলে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই আগন্তুক কাছে এসে বলল,
আপনি উঠবেন না, আমি উপেন, আপনি সাবিত্রী তো? সতীশ ঘুমোচ্ছে, এখন কেমন আছে ও?
এখন ভালো আছেন।
আমাকে সে চিঠি যে আপনি লিখেছিলেন তা এখন বুঝতে পারছি। আমাকে আসতে বলে নিজের সুখ দুঃখ ভালো মন্দ যে আপনি কতখানি তুচ্ছ করেছিলেন, মনে করবেন না যে সে আমি বুঝিনি। এই তো চাই, এই তো নিজের পরিচয়।
সাবিত্রীর মনে হল সে যেন স্বপ্ন দেখছে।
তোমার চেয়ে আমি বয়সে বড়, তোমাকে আমি সাবিত্রী বলে ডাকব, তুমি আমাকে দাদা বলে ডেকো, আজ থেকে তুমি আমার ছোট বোন।
তা দাদা, আসতে এত দেরি হলো কেন? চিঠি কি সময় পাননি?
না ভাই, পাইনি। আমি পরশু পুরীতে তোমার চিঠি পেয়ে আসছি, কিন্তু তোমার যে একটা ভারী শক্ত কাজ বাকি রয়েছে দিদি।
কি কাজ দাদা?
তুমি ছাড়া এ কাজ আর কারোর সাধ্য নেই করে। হ্যাঁ, আর একজন পারত, সে সুরবালা। সরোজিনীর নাম শুনেছ? সমস্ত শুনেছ বোধ হয়?
শুনেছি।
সতীশের অসুখ শুনে তাকে কোনো মতেই ধরে রাখা গেল না, আমার সঙ্গে সে এসেছে, ওই নিচের ঘরে অপেক্ষা করে বসে আছে। তার কোনো উপায় করো দিদি।
তিনি এসেছেন? আমি এখনই কি, কিন্তু আমি কি তার কাছে যেতে পারি দাদা?
এ ইঙ্গিত উপেন্দ্র বুঝল।
তুমি যেতে পারো না। আমার ছোট বোন কি সংসারে কোনো মেয়ের চেয়ে ছোট যে কোথাও তার মাথা উঁচু করে দাঁড়াতে সংকোচ হবে? যাও দিদি, যার বোন বলে তার কাছে নিজের পরিচয় দেবে, তাকে বলো আমরা দু ভাই বোন আজ পর্যন্ত কখনো সংসারে ছোট কাজ করিনি।
সাবিত্রী চলে গেলে উপেন্দ্র ঘুমন্ত সতীশের দিকে তাকিয়ে ডাকল,
সতে, ওরে সতীশ। তোর উপিন্দা আমার চিনতে পারিস না?
উপিন্দা, তুমি এসেছ উপিন্দা?
হ্যাঁ ভাই, এসেছি।
তবে পা দুটি একবার তুলো না উপিন্দা, অনেক দিন তোমার পায়ের ধুলো মাথায় দিতে পাইনি।
উপেন্দ্র দুহাত বাড়িয়ে তার চিরদিনের বন্ধুকে বুকে টেনে নিল। কিছুক্ষণ পরে সতীশ স্তম্ভিত চোখে দেখল সাবিত্রীর হাত ধরে সরোজিনী আসছে। সে যে নিজের দৃষ্টিকে প্রত্যয় করতে সাহস করছে না তা উপেন্দ্র এবং সাবিত্রী উভয়েই বুঝল। সরোজিনী কিছুক্ষণ সতীশের কঙ্কাল সার পাণ্ডুর মুখের দিকে তাকিয়ে দ্রুত পদে এগিয়ে গিয়ে তার পায়ের কাছে বিছানার উপর উপুর হয়ে পড়ে কাঁদতে লাগল।
অপরাধে জারি হয়ে থাক সতীশ, আমার এই বোনটিকে আস্তে মাফ কর। ওর বুকের ভেতরের অনেক দিনের অনেক সঞ্চিত দুঃখ আজ তোকে সেবা করবার জন্যই আমার সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সাবিত্রী, তুমি যদি অমন মুখটি বিমর্ষ করে দাঁড়িয়ে থাকলে হবে না। কিন্তু তোমার এই মরণ মুখ দাদাটির অনেক উৎপাত, অনেক ভার আজ থেকে তোমাকে বইতে হবে বোন। আমার কাছে কাছে এসে বসো।
সাবিত্রীর নাম শুনে সরোজিনী লজ্জা সরম বেদনা সমস্ত ভুলে মুখ তুলে দাঁড়াল। এতক্ষণ পর্যন্ত সে তাকে উপেন্দ্রর কোন রকম আত্মীয়া বলেই মনে করেছিল। সাবিত্রী নিঃশব্দে এসে উপেন্দ্রর পায়ের কাছে মেঝের উপর বসল। উপেন্দ্র তার মাথার উপর হাত রেখে বলল,
তুমি মনে করো না দিদি তোমার কাছে মাপ চেয়ে আমি তোমার অমর্যাদা করব। কিন্তু সতীশ, তুই আমাকে মাফ কর। তোর যত অপমান যত অনিষ্ট আমি করেছি সমস্ত আজ ভুলে যাবায়। আমি আমি বুঝেছি সতীশ, তোরা ভাবছিস যে সেই উপিন্দা ছেলে মানুষের মতো এত বকে কেন। কিন্তু তোরা জানিস না ভাই, কতকাল তোদের উপেন্দার এই মুখখানা একেবারে বোবা হয়েছিল। তাই তাই যত কথা জমা হয়েছিল সব আজ মাতালের মতো বেরিয়ে আসছে। কাকে আটকে রাখবি বল?
উপেন্দ্রর কথার ভঙ্গিতে সতীশের বুকের ভেতরটায় কি এক রকমের অজানা ভয়ে তোলপাড় করতে লাগল। উপেন্দ্র সরোজিনীর মুখের দিকে তাকিয়ে সতীশকে বলল,
তুই ভালো হ, আমি আশীর্বাদ করি তোরা সুখী হ। আমি আমার বোনটিকে নিয়ে চলে যাব।
বলে উপেন্দ্র আস্তে আস্তে সাবিত্রীর মাথার উপর হাত রেখে বলল,
তুমি ছাড়া আমার ভার নেবার আর কেউ নেই দিদি। আর যে অসুখ তাতে আর কাউকে কাছে ডাকতে সাহস হয় না, হওয়া উচিত নয়। শুধু তোমার মতো যার পরের জন্য কেবল বেঁচে থাকা, আমার সেই বোনটির উপরেই নিজেকে সঁপে দিতে পারি। দিদি যাবে আমার সঙ্গে? সতীশকে ছেড়ে যেতে কষ্ট হবে, তা হলই বা এর চেয়ে কত বেশি দুঃখ কষ্ট যে ভগবান মানুষকে সইতে দিয়ে মানুষ করে তোলেন ভাই।
উপিন্দা, আমাদের বৌঠান কেমন আছেন? তার চেয়ে অসুখ শুনে এসেছিলাম,
মারা গেছে।
সুরবালা বৌদি নেই।
সতীশ মোটা বালিশটায় হেলান দিয়ে মূর্ছা হতের মতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল।
ভগবান নিলেন তার আর নালিশ কি, কিন্তু এ সময় দিবা ছড়াটা যদি কাছে থাকত। মা বাপ নেই, ছেলেবেলা থেকে মানুষ করে এত বড় করলাম, সেও কোথায় গেল? কি জানি কি জানি, মরবার আগে একবার তাকে দেখতে পাবো কিনা।
দিবার কি হলো বিন্দা?
কি জানি তার কি হলো, কলকাতায় হারান্দার বাড়িতে থেকে পড়তে দিলাম। এ লজ্জার কথা কারুকে বলা যায় না, বলতে ইচ্ছেও করে না। বাড়িতে আজও জানে সে কলকাতায় পড়ছে। সুরো সুরো তাকে ভারী ভালোবাসত, সে বেচারা মরবার আগে দেখতে চেয়েছিল, কিন্তু এই সাত তার পূর্ণ করতে পারলাম না। ওই হারানবাবু স্ত্রীর সঙ্গে কোথায় চলে গেল।
সমস্ত ঘরটা যেন একটা শূন্য শ্মশানের মতো থমথম করতে লাগলো।
দাদা, এসব ব্যারামে তোমার পক্ষে পাহাড়ের হাওয়া খুব ভালো না?
হ্যাঁ ভাই, তাই তো ওই ডাক্তারেরা বলেন, কিন্তু ভগবান যাকে তলব করেন তার কিছুই কাজে লাগে না।
তা হোক দাদা, আমরা কিন্তু পাহাড়ে গিয়ে থাকবো।
আচ্ছা আচ্ছা, তাই তাই হবে।
দুর্গাপূজার পরে ত্রয়োদশীর দিন উপেন্দ্র ও সাবিত্রী যাবার জন্য স্থির করল।
আবার কতদিনে দেখা দেবে মা?
তোমার বাবুর যেদিন বিয়ে হবে বিহারি, তখন আবার দেখা হবে। অবশ্যই তোমার বাবু যদি দয়া করে আনেন তবে।
দিন দশেক আগে সরোজিনীকে নিয়ে যাবার জন্য জ্যোতিষ নিজে এলো। উপেন্দ্রর মধ্যস্থতায় বিবাহের পাকা কথাবার্তাই হয়ে গিয়েছিল। সতীশ আপত্তি করেনি, ঠিক হয়েছিল তার কালা শৌচ গত হলেই বিবাহ হবে। সাবিত্রী এখন সেই ইঙ্গিতই করল এবং সতীশ চুপ করেই শুনল। যাবার দিন সকালে সতীশের ঘরে এসে সাবিত্রী বলল,
কথা রাখবে, মদ গাঁজা হাত দিয়েও কখনো ছোবে না বলো?
না।
আমাকে জিজ্ঞাসা না করে ওই তন্তর মন্তরের দিকেও যাবে না?
না।
যতদিন না শরীর একেবারে সারে দুদিন অন্তর চিঠি লিখবে।
লিখব।
তবে চললুম,
বলে সাবিত্রী তাড়াতাড়ি একটা নমস্কার করে বেরিয়ে গেল। সতীশ বিছানার উপর বসেছিল, শুয়ে পড়ল। বিদায় দেবার জন্য নিচে নামার চেষ্টাও করল না। বাইরে দুখানা পালকি প্রস্তুত ছিল। কাছে দাঁড়িয়ে উপেন্দ্র ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছিল। মোটা চাদরে সর্বাঙ্গ আবৃত করে সাবিত্রী ধীর পায়ে এসে অন্যটায় প্রবেশ করতে যেতেই বিহারী ছুটে এসে চুপি চুপি বলল,
একবার ফিরে চলো মা, বাবু একটা কি বিশেষ প্রয়োজনে ডাকছেন।
সাবিত্রী ফিরে গেল। উপেন্দ্র কথা বলতে বলতে তা লক্ষ্য করল। সাবিত্রী ঠিক এই ভয়টাই করছিল। ঘরে ঢুকে দেখল সতীশ ওদিকে মুখ করে শুয়ে আছে।
ব্যাপার কাদা কি, আমাদের ট্রেন ফেল করে দেবে নাকি?
সতীশ মুখ ফিরিয়ে থেকেই হাত বাড়িয়ে সাবিত্রীর গায়ের চাদরটা চেপে ধরে বলল,
বসো, আমি তোমাকে যেতে দেব না। এ আমার গ্রাম, আমার বাড়ি, আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে জোর করে নিয়ে যেতে পারে এ সাধ্য দশটা উপিন্দার নেই।
সাবিত্রী অবাক হয়ে দেখল সতীশের চোখে এমন একটা হিংস্র তীব্র দৃষ্টি যাকে কোনো মতেই স্বাভাবিক বলা চলে না।
ছি ছি ছি, ও কি কথা, তিনি আমাকে জোর করে নিয়ে যাননি, তার স্ত্রী নেই, ভাই নেই, তুমি নেই, এত বড় সাংঘাতিক অসুখে সেবা করবার কেউ নেই, তাই
তাই তিনি আমাকে তোমার কাছ থেকে চেয়ে নিয়ে যাচ্ছেন। একটি জোর করা বলে বলতো
অমিকে স্তোক দেওয়া। তিনি তার বন্ধু জ্যোতিষবাবুর মুখ চেয়ে শুধু তোমাকে সরিয়ে নিতে চান। এই দুদিন আমি ভেবে দেখেছি, যে চুপ করে সহ্য করে সবাই তার উপর অত্যাচার করে, তা সে কারণ যার যাই থাক, আমি তোমাকে যেতে দেব না। যাক, এ নিয়ে তর্কাতর্কি করে মাথা গরম করতে আমি চাইনি। বিহারীকে দিয়ে নিচে বলে পাঠাও তোমার যাওয়া হবে না। বিহারি,
তুমি কি পাগল হলে? বেশ, তার না হয় ভালো মতলবই নেই, কিন্তু তুমি বা আমাকে নিয়ে কি করবে শুনি?
যদি বলি বিয়ে করব,
আর আমি যদি বলি আমার তাতে মত নেই?
তোমার মতামতে কিছুই যায় আসে না।
তুমি কি জোর করে বিয়ে করবে নাকি? এমন কথা কখনো ভ্রমেও মনে করো না। আমি বিধবা, কুলত্যাগিনী, আমাকে বিয়ে করার দুঃখ যে কত বড় সে তুমি বোঝনি বটে, কিন্তু যিনি আজন্ম শুদ্ধ, শোকের আগুন যাকে পুড়িয়ে হীরের মতো নির্মল করেছে, তিনি বুঝেছেন বলেই এই হতভাগিনীকে আশ্রয় দিয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। তার মঙ্গল ইচ্ছে আজ তুমি ঝোঁকের উপর দেখতে পাবে না, কিন্তু কিন্তু তাই বলে তাকে মিথ্যে দোষারোপ করে অপরাধী হয়ে থেকো না।
সমস্ত মিথ্যে। তুমি এমনি করেই নিজেকে আমার কাছ থেকে ঠকিয়ে রেখে আমার সর্বনাশ করেছ। উপিনদাই বলেছেন, তুমি সংসারে কারো চেয়ে ছোট নয়, এই সত্যি কথা।
না তা নয়, দাদা এখন সমাজের অতীত, ইহ লোকের অতীত, তাই তার মুখে যা সত্য অন্যের মুখে অন্যর প্রয়োজনে সে সত্য নয়। তুমি বলবে সত্য হোক মিথ্যে হোক, আমি সমাজ চাইনি তোমাকে চাই, কিন্তু আমি তো তা বলতে পারিনি। সমাজ আমাকে চায় না, আমাকে মানে না জানি, কিন্তু আমি তো সমাজ চাই, আমি তো তাকে মানি। আমি তো জানি শ্রদ্ধা ছাড়া ভালোবাসা দাঁড়াতে পারে না। সমাজ যে স্ত্রীকে তার সম্মানের আসনটি দেয় না, কোনো স্বামীরই তো সাধ্য নেই নিজের জোরে সেই আসনটি তার বজায় করে রাখেন। ওগো, তুমি অসাধ্য সাধনের চেষ্টা করো না।
সতীশ সাবিত্রীর দুটো হাত সবলে চেপে ধরে বলে উঠল,
সাবিত্রী, এসব কথা শুনবার আজ আমার ধৈর্য নেই, বোঝবার শক্তি নেই। আজ শুধু আমাকে ছুঁয়ে তুমি এই সত্য কথাটা সোজা করে বলো, আমাকে তুমি ভালোবাসো কিনা।
ভালোবাসি কিনা, নইলে কিসের জোরে তোমার উপর আমার এত জোর বলো তো? কিসের জন্যে আমার এত সুখ, আমার এত বড় দুঃখ? তাই তো তোমাকে এত দুঃখ দিলাম, কিন্তু কিছুতেই আমার এই দেহটা দিতে পারলাম না। আজ আমি তোমার কাছে কোনো কথা গোপন করব না। এই দেহটা আমার আজও নষ্ট হয়নি বটে, কিন্তু তোমার পায়ে দেবার যোগ্যতা হয়নি। এই দেহ নিয়ে আমি ইচ্ছে করে অনেকে মন ভুলিয়েছি, এ তো আমি কোনো মতেই বলতে পারব না। না জানি সেবা চলুক, তোমার পুজো হবে না গো, কি করে তোমাকে আমি সেই কথা বোঝাবো বলো? এত ভালো যদি নাই পাস তুম, হয়তো এমন করে তোমাকে আজ আমায় ছেড়ে যেতে হতো না।
তবে আর চাই নেই, কিন্তু তোমার নেই এই দিয়ে তো তুমি কাউকে কখনো ভোলাতে যাওনি, এ তো আমার।
এদি কোনোদিন কাউকে ভোলাতে চাইনি, আমি তোমারই, এখানে তুমি চিরদিন আমার প্রভু। অন্তর্যামি জানেন যতদিন বাঁচব যেখানে যেভাবেই থাকি আমি চিরদিন তোমার দাসেই থাকব।
সাবিত্রী, ভগবানের নাম নিয়ে আজ যে অঙ্গীকার করলে এই আমার যথেষ্ট, আমি এর বেশি কিছু চাইনি।
এমন সময় বিহারী দরজার বাইরে থেকে ডেকে বলল,
মা, বাবু বললে না সময় নেই।
আসছি।
বেলা 5:30টায় কাঠের কারখানার ছুটি হলে দিবাকর আরাকানের একটা রাস্তা দিয়ে বাড়ি ফিরছে। ধুলোয় করাতের গুঁড়োয় তার সর্বাঙ্গ আচ্ছন্ন, গলায় উত্তরীয় নেই, পোশাক জীর্ণ মলিন, হঠাৎ দেখলে যেন চেনাই যায় না। সারাদিন খাবার জোটেনি, এই অবস্থায় সে ধুঁকতে ধুঁকতে কামিনী বাড়িউলির বাড়িতে এসে উপস্থিত হল। মাসিক চার টাকা ভাড়ায় নিচের তলার একটি ঘরে তাদের বাসা। অপ্রশস্ত বারান্দাটির একধারে রান্না হয়, একধারে কাঠ ঘুঁটে জলের বালতি প্রভৃতি ঠেসাঠেসি করে রাখা। দিবাকরের পায়ের শব্দে পাশের একটা ঘর থেকে বাড়িউলি বেরিয়ে এসে ঝংকার দিয়ে বলল,
আশা হল তা বেশ, এসব কি বাপু তোমাদের? রান্না বাড়া নেই, নাওয়া খাওয়া নেই, কেবলই রাত দিন ঝগড়া, কিচি কিচি, দাঁতের বাদ্দি। এ যে আমাদের শুদ্ধ লক্ষ্মী ছাড়িয়ে দেবার জো করলে তোমরা।
দিবাকর ম্লান মুখে মাথা হিঁট করে রইল। সে দুপুর বেলায় ভাত খেতে এসে কিরণময়ীর সাথে ঝগড়া করে অভুক্ত অবস্থাতেই তার কাজে ফিরে গিয়েছিল।
ও তোমার বিয়ে করা পরিবার নয় বাপু, যে এত জোর জুলুম লাগিয়েছ। বের করে যেমন এনেছিলে সেও তেমনি ধম্ম রেখেছে। এখন তোমারও যা হোক একটা চাকরি বাকরি হয়েছে, এইবার সরে যাও। আর কেন বাপু তাকে দুঃখ দেওয়া? অমন সমস্ত মেয়ে মানুষটা খাওয়া পড়া বিহনে একেবারে শুকনো কাঠ হয়ে গেল যে। নইলে ওর ভাবনা কি? মোড়ের মাথায় গোলদান মারওয়াড়ি বাবু আমাকে নিত তিলক পাঠাচ্ছে, বলে সোনায় সর্বাঙ্গ মুড়ে দেবে। আর তোমারই বা মেয়ে মানুষের ভাবনা কি বাপু? ভাত ছাড়ালে কি কাকের অভাব হবে? যাও সরে যাও। আমার কথা শোনো, কদিন থেকে বলছি আর তোমাদের বনিবনা হবে না।
থাক থাক, আমার কথায় কাজ নেই। কিন্তু ওরও কি তাই মত? হ্যাঁ, তুমি তাহলে তার মন্ত্রীমশাই, তাই না?
ঠিক এই সময় কিরণময়ী ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। অবস্থার পরিবর্তনে মানুষের দৈহিক মানসিক সর্বপ্রকার পরিবর্তন যে কত দ্রুত হতে পারে তা দেখলে অবাক হতে হয়। ছমাস আগে সেই যে একদিন সে সমাজকে ধর্মকে ব্যঙ্গ করে মনুষ্যত্বকে পদদলিত করে এক অবোধ অপরিণামদর্শী যুবককে রূপ ও ভালোবাসার মোহে প্রতারিত করে তার সব রকম সার্থকতা থেকে বিচ্যুত করে এনেছিল, আজ সেই প্রতারণার ফাঁসি কিরণময়ীর নিজের গলায় এঁটে বসেছে। পাপের সাথে নিষ্ফল খেলা করতে গিয়ে সেই দিবাকরের বুকের ভেতর থেকে আজ বাসনার যে রাক্ষস বেরিয়ে এসেছে, আত্মরক্ষা করতে তারই সাথে অহর্নিশি লড়াই করতে করতে কিরণময়ী আজ ক্ষত বিক্ষত। সে ধীরে ধীরে বারান্দায় এসে উভয়ের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়াল। তাকে দেখা মাত্র ক্ষুধার্ত দিবাকর গর্জন করে উঠল,
কি গো বৌঠান, তাই নাকি? হ্যাঁ, এখন মারোয়াড়ি মুসলমান মগ মাদ্রাজি এদেরও দরকার নাকি? ও তাই দিন রাত ঝগড়া, তাই আমি এখন হয়ে গেছি দুচক্ষের বিষ।
কেন চাইবে না শুনি? আমরাও আর গেরস্থের মা ঠাকুর নই গো যে একজনকেই কামড়ে পড়ে থাকতে হবে। আমরা হলুম সুখের পায়রা বেবুশ্যে, যেখানে যার কাছে সুখ পাবো সোনাদানা পাবো তার কাছেই যাব। এতে লজ্জাই বা কি? আর ঢাকা ঢাকাই বা কিসের জন্য?
তুই থাম বুড়ি, যাকে জিজ্ঞাসা করছে সে বলুক।
কি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা? বেরো বলছি আমার বাড়ি থেকে।
কি তুই আমাকে বলছিস বেরোতে? ভাড়া খাসনি তুই? হ্যাঁ
ইস, ভাড়া দেনে বালা তোকে, ছি তোর গলায় দেবার দড়ি জোটে না রে। বেরো বলছি, নইলে ঝাঁটা মেরে দূর করবো।
আচ্ছা বের করছি আমি।
এই বলে দিবাকর দাঁতে দাঁত ঘষে উন্মত্ত প্রায় হয়ে ছুটে গিয়ে নির্বাক কিরণময়ীকে সজোরে ধাক্কা মারল। ক্লান্ত অবসন্ন কিরণময়ী সে ধাক্কা সামলাতে পারল না।
যাও বেরো, বেরো এখান থেকে, কে তোমার মারোয়াড়ি আছে যাও তার কাছে, দূর হও,
বলে ঘরের ভেতর গিয়ে ঢুকল।
কে কোথায় আছো গো? একবার দেখে যাও, বউটাকে মেরে ফেলেছে গো। কত ভাগা ছোড়াটাকে তোমরা মারতে মারতে দূর করে দাও, আর যেন আমার বাড়িতে না ঢোকে।
কারখানা থেকে শব্দ বেরোনো কুলি কামিনের দল এই চিৎকারে চমকে উঠে ছুটে এলো। কামিনীর আদেশে তারা ভিড় করে ঘরের মধ্যে ঢুকতেই কিরণ মাথায় আঁচল দিয়ে উঠে বসে বলল,
ঝগড়াঝাঁটি কার ঘরে না হয়, আমার গায়ে হাত দিয়েছে তা তোমাদের কি, তোমরা ঘরে যাও,
বলে সঙ্গে সঙ্গে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। লোকগুলো বিক্রম প্রকাশের সুযোগ হারিয়ে ক্ষুণ্ণ মনে ফিরে গেল। দরজা বন্ধ করে কিরণময় দেশলাই বের করে আলো জ্বালল। কাঠের ঘর অপ্রশস্ত হলেও দীর্ঘ, একধারে দড়ির খাটের উপর দিবাকরের শয্যা, অপর প্রান্তের কাঠের মেঝের উপর কিরণময়ীর বিছানাটি গোটানো রয়েছে। পায়ের দিকে কতকগুলি হাঁড়ি কলসি উপরি উপরি সাজানো এবং সেই কোণেই কাঠের শিকে রান্নার হাঁড়ি কড়া চাটু প্রভৃতি তোলা রয়েছে। এই তাদের গৃহস্থালীর সমস্ত সাজ সরঞ্জাম। আলো জেলে কিরণময়ী দরজার কাছে মেঝের উপর স্থির হয়ে বসল। দিবাকর খাটের উপর মুখ গুঁজে বসে, দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর একসময় কিরণময়ী ধীরে ধীরে দিবাকরের সামনে এসে সহজভাবে বলল,
হাঁড়িতে ভাত রান্না আছে, বেড়ে দি, খাও।
না।
না কেন? সারাদিন খাওনি, আজ না খেলেও কাল খেতে হবে, খাওয়া পড়ার উপর রাগ করা কারো চলে না। হাত মুখ ধুয়ে এসে যা পারো দুটি খাও, আমি ভাত বেড়ে দিচ্ছি।
দিবাকর সাড়া দিতে পর্যন্ত পারল না, লজ্জায় অনুশোচনায় সে পুড়ে যাচ্ছিল। সে সত্যি কিরণময়ীকে ভালোবেসেছিল। এখানে এসে অবধি অনেক দিন পর্যন্ত বাইরের কেউ জানতে না পারলেও ভেতরে অত্যন্ত গোপনে আসক্তি ও বিরক্তির যে নির্মম সংগ্রাম উভয়ের মধ্যে প্রত্যহ ঘটছিল, তার সমস্ত অভিঘাতই দিবাকর নীরবে সহ্য করে চলেছিল। কিছুদিন থেকে এই যুদ্ধ প্রকাশ্য ও দুর্বার হয়ে উঠলেও আজকের মতো এমন পাশবিক আচরণ সে কোনোদিনই করেনি। এখন কিরণময়ীর অনুরোধের পরে সে আর থাকতে না পেরে কিরণময়ীর পায়ের ওপর উপুড় হয়ে পড়ল।
আমি একটু পশু, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও।
তোমার একার দোষ নাই, মানুষ মাত্রই এসব কাজ করে ফেলে। আমাকেও এক তিল কম পশু করেনি ঠাকুরপো।
না না না, অন্য কারো কথায় আমার কাজ নেই বৌদি, কিন্তু আমার আজকের অপরাধের প্রায়শ্চিত্ত হবে কি করে তুমি আমাকে বলে দাও, বলো না বৌদি, আমি তুমি তাই প্রার্থনা করব।
অপরাধ আবার কি? শুনোনি, এত মানুষে মানুষকে খুন করে ফেলে, তুমি তো শুধু ঠেলে দিয়েছ। অপরাধ আমি করিনি, সব কি কেবল তোমারই দোষ? কিন্তু যাকে এসব, সমস্ত অভিযোগ অনুযোগ আজ শেষ হয়ে গেছে, এতে তোমারও ভবিষ্যতে আর দরকার হবে না, আমারও না। এখন যাও, হাত মুখ ধুয়ে এসে ভাত খেতে বসো, আমি যেন আর দাঁড়াতে পারছি না।
দিবাকর ধীরে ধীরে উঠে বসল। কিরণময়ীর কথায় বোঝা গেল সে আর কথা বলতে ইচ্ছুক নয়। খাওয়া দাওয়া শেষে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে আশ্চর্য হয়ে দেখল, কিরণময়ী তার বিছানাটা গুটিয়ে খাট থেকে নিচে নামিয়ে রাখছে।
কি নামছো কেন?
আগে বললে হয়তো তোমার খাওয়া হতো না, তাই বলিনি। আজ থেকে আমাদের মধ্যে আর দেখা সাক্ষাৎ হবে না, রাত এখনো বেশি হয়নি, আজকের মতো কালীবাড়িতে গিয়ে শোগে, কাল সুবিধে মতো একটা বাসা খুঁজে নিও। আর যদি এদেশে না থাকতে চাও, পরশু স্টিমার আছে, আমি টাকা দেব, দেশে ফিরে যাও। মোট কথা, যা ইচ্ছে হয় করো, আমার সঙ্গে তোমার আর কোনো সম্বন্ধ থাকবে না।
তুমি
আমার কথা শুনে তোমার লাভ নেই, তবে এদেশে যদি থাকো কাল পরশু শুনতেই পাবে।
তাহলে বাড়িওয়ালির কথাই সত্যি, সেই খোট্টা মারোয়াড়িটাই?
হতেও পারে, কিন্তু আর যাই হোক, তোমার কাঁধে ভর দিয়ে অধঃপথে নেমেছিলুম বলেই যে তার শেষ ধাপটি পর্যন্ত তোমাকেই আশ্রয় করে নামতে হবে তার কোনো মানে নেই। আমার শরীর ভালো নেই, এক্ষুনি শুয়ে পড়ব। আর তুমি অনর্থক দেরি করো না, যাও। কাল সকালে তোমার জিনিসপত্র তোমাকে পাঠিয়ে দেব।
মোদি, এত তাড়া? আজ রাতের মতো আমাকে তুমি থাকতে দেবে না?
না,
শুধু আমার সর্বনাশ করবার জন্য বিপদে টেনে এনেছিলে। কোনদিন ভালোবাসুন?
না, ঠিক তোমার নয়, আর একজনের সর্বনাশ করছি ভেবেই তোমার ক্ষতি করেছি। আর আমার থাক, আমার কথা সমস্তই আগাগোড়া ভুল হয়ে গেছে, আর এই ভুলের জন্যই আজ তোমার পায়ে ধরে মাপ চাচ্ছি ঠাকুরপো।
আমার সর্বনাশের ধারণা নেই তোমার, তাই তুমি এত সহজে মাপ চাইতে পারলে। কিন্তু এই সর্বনাশের চেয়েও আজ আমার ভালোবাসাটা অনেক বড়, তাই এখনো বেঁচে আছি। নইলে বুক ফেটে মরে যেতাম সেই কবে। কিন্তু তুমি একটা কথা আমাকে বুঝিয়ে বলো, যার কাছে তুমি যাবে তাকেও তো ভালোবাসো না, হয়তো তুমি চেনো না, তবু আমাকে ছেড়ে তুমি সেখানে যেতে চাও কেন? কেন বলো? আমি তো কোনোদিন তোমার কোনো অনিষ্ট করিনি, কিন্তু সত্যিই কি যাবে?
সত্যিই যাব, আজ আর কিছুই গোপন করব না। আমি ভগবান মানি নে, জন্মান্তর মানি নে, স্বর্গ নরক ও সব কিছুই মানি নে, ও সমস্তই আমার কাছে ভুয়ো। মানি শুধু ইহকাল আর এই দেহটাকে। জীবনে কেবল একটা লোকের কাছে একদিন হার মেনেছিল, সে সুরবালা। কিন্তু সেই কথা থাক, কিন্তু আমার এমনি পোড়া কপাল যে এই দিয়ে অনঙ্গের মতো পতঙ্গটাকেও একদিন মজাতে চেয়েছিল। তারপরে একদিন, যেদিন সত্যি সত্যি ভালোবাসলুম ঠাকুরপো, সেদিনই টের পেলুম কেন আমার সমস্ত দেহটা এতদিন এমন করে জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করেছিল।
কাকে কাকে ভালোবাসলি পতি?
ভেবেছিলুম আমার এই ভালোবাসার তুলনা বুঝি তোমাদের স্বর্গেও নেই, কিন্তু সে গর্ব টিকল না। সেদিন মহাভারতের গল্প নিয়ে সেই যে মেয়েটার কাছে হেরে এসেছিলুম, আবার তার কাছেই ভালোবাসার দ্বন্দ্বেও মাথা হেঁট করে ফিরে এলুম। মোহের ঘোর কেটে স্পষ্ট দেখতে পেলুম, তাকে রূপ দিয়ে বোলাতে পারি এ সাধ্য আমার নেই।
দিবাকরের একবার মনে হল তার নিবিড় অন্ধকার বুঝি স্বচ্ছ হয়ে আসছে।
সেই মেয়েটার কাছে একটা জিনিস শেখবার বড় লোভ হয়েছিল, সে আমার আপন স্বামীকে ভালোবাসা। হয়তো শিখতেও পারতুম, কিন্তু এমনি পোড়া অদৃষ্ট যে সে পথ দুদিনে বন্ধ হয়ে গেল। ভালো কথা, কি জিজ্ঞাসা করছিলে ঠাকুরপো? তোমাকে ভালোবাসিনি কেন? কে বললে বাসিনি? বেসেছিলুম বই কি, কিন্তু বয়সে আমি বড়, তাই যেদিন তোমার উপিন্দা আমার হাতে তোমাকে সঁপে দিয়ে যান, সেই দিন থেকে তোমাকে ছোট ভাইটির মতো ভালোবেসেছিলুম। তাই তো এই ছটা মাস নিজের ছলনায় আমি ক্ষত বিক্ষত। তোমার চোখের ক্ষুধায়, তোমার মুখের প্রেম নিবেদনে আমার সমস্ত দেহ ঘৃণায় লজ্জায় কেমন করে শিউরে ওঠে তা একটা দিনও বুঝতে পারোনি ঠাকুরপো। যাও, এবার তুমি সরে যাও। আমার পাপ পুণ্য স্বর্গ নরক না থাক, কিন্তু এই দেহটার উপর তোমার লুব্ধ দৃষ্টি আর আমি সইতে পারিনি।
বলে সে বিছানাটা তুলে এনে দিবাকরের সামনে ফেলে দিয়ে বলল,
আর তোমাকে আমার বিশ্বাস হয় না। আমার আরো একটি ছোট ভাই আজও বেঁচে আছে, সেই সতীশের মুখ চেয়েও আমাকে চিরদিন তোমার কাছ থেকে আত্মরক্ষা করতে হবে। তুমি যাও।
দিবাকর আর দ্বিরুক্তি না করে বিছানাটা তুলে বাইরের অন্ধকারে কোথায় পেরিয়ে গেল। সকালবেলা কিরণময়ী শ্রান্ত অবসন্ন দেহে কাজ করছিল। কামিনী বাড়িউলি এসে দোরগোড়ায় দাঁড়াল।
গেছে ছোড়া, বালাই গেছে। কাল আমাকে যেন তেরে মারতে আসে। আরে তোর কম্ম মেয়ে মানুষ রাখা, ছাগলকে দিয়ে জব মারানো গেলে না লোকে আর গরু পুষত না।
কে বললে সে গেছে?
নাও আর ঢং করতে হবে না। কে বললে? আমি হলুম বাড়িউলি,
আমাকে আবার বলবে কে গা? হ্যাঁ, নিজে কান পেতে শুনেছি, নইলে কি এতকাল এবারই রাখতে পারতুম? কোন কালে পাঁচ ভূতে খেয়ে ফেলতো তা জানো? কতদিন থেকে বলছি বৌমা তারাও আপদটাকে। তা না, থাক, কোথায় যাবে? আরে কোথায় যাবে তার আমি কি জানি, অত ভাবতে গেলে তা চলে না। খাও পরো মাখো সোনা দানা গায়ে তোলো, সঙ্গে সঙ্গে পীড়িত কর। তা এ কোন দেশি সৃষ্টি ছাড়া পীড়িত করা বাছা?
কিরণময়ী একবার মুখ তুলে আবার চোখ নামিয়ে ফেলল। বাড়িউলি বুঝল তার বহুদর্শিতার উপদেশ কাজে লাগছে।
আর এই কি বাছা তোমার পীড়িত করবার সময়? সমস্ত মেয়ে মানুষ এখন শুধু দুহাতে লুটবে, তারপর দু পয়সা হাতে করে নিয়ে গেঁট হয়ে বসে ভারী বয়সে পীড়িত করো না। কে তোমাকে মানা করেছে? হাতে পয়সা থাকলে কি ছোড়ার অভাব হয়? কত গন্ডা চাই? দু পায়ে যে তখন জড়ো করে উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যাই, আবার দুপুরে আসব।
কিরণময়ী অন্য মনস্ক ছিল, কি জানি সব কথা তার কানে গেল কিনা। সে কোনো কথা বলল না। বেলা দুটো আড়াইটের পর বাড়িউলি এসে আবার দরজার কাছে দাঁড়াল।
খাওয়া হলো বৌমা? কি রাঁধলে?
কিরণময়ী আজ উনুনে আগুন পর্যন্ত দেয়নি, তবুও বাড়িউলির প্রশ্নে ঘাড় নেড়ে বলল,
হ্যাঁ হয়েছে, এসো বসো।
দুদিন মনটা খারাপ হবে বই, একটা পশু পাখি পুষলে মন কেমন করে? তাই তো মানুষ, যেমন করে হোক ছ সাতটা মাস ঘর সংসার তো করতে হয়েছে নাকি? হ্যাঁ, তা ওই দুটো দিন তিন দিনের দিন আর কেউ নামগন্ধও করে না বৌমা, চোখের উপর কত গন্ডা দেখলুম।
সে তো সত্যি।
সত্যি নয়? তুমি বলো না বাছা, সত্যি নয় কি? আবার নতুন মানুষ আসুক, নতুন করে আমোদ আহ্লাদ করো, বাস সব শুধরে গেল। ও ভালো কথা মনে পড়েছে বৌমা, খোট্টা মিনসেকে তো সকালেই খবর পাঠিয়েছিল, বেটারা তর্ষ হয় না, বলে লোকজন কাজে বেরিয়ে গেলে দুপুর বেলাতেই আসবো, কি জানি এখনই এসে পড়বে নাকি।
এখানে কেন?
মরছুরি, সে আসবে না তো কি তুই সেখানে যাবি নাকি? তোর কথা শুনলে যে হাসতে হাসতে পেটে নাড়ি ছিঁড়ে যায়,
বলে কিরণময়ীর গায়ের ওপর একেবারে ঢলে পড়ল। কিরণময়ী কথা না বলে একটু সরে বসল। বাড়িউলি আত্মীয়তার আবেশে আজ প্রথম তাকে তুই সম্বোধন করল। সখিত্বের এই একান্ত মাখামাখি সম্ভাষণ এই ইতর স্ত্রীলোকটার মুখ থেকে কিরণময়ীর কানে একেবারে তীরের মতো বিঁধল। এই একটিমাত্র শব্দের কঠিন আঘাতে তার ঘুম ভেঙে গেল এবং ভদ্র নারীর লুপ্ত মর্যাদা তার মনের মধ্যে দৃপ্ত হয়ে উঠল। কিন্তু তবুও সে আত্মসংবরণ করে চুপ করেই রইল।
তুই দেখিস দেখিনব, ছমাসের মধ্যে যদি না তোর বরাত ফিরিয়ে দিতে পারি তো আমার কামিনী বাড়িউলি নাম নয়। তুই শুধু আমার কথা মতো চলিস, আর আমি কিছুই চাই নে। খোট্টা মারোয়ারি দু পয়সা আছে, ঝোঁকে পড়েছে দু হাত দিয়ে দুই এনে, তারপর যাক না বেটা গোল্লায়, আবার কত এসে জুটবে? এমন হয়ে আছিস তাই, নইলে তোর রূপটা কি সোজা রূপ বউ?
এমন সময় বাইরের বারান্দার প্রান্ত থেকে ভাঙা গলার ডাক এলো।
এই যে এই যে যাই।
না না, এখানে কিছুতেই নেই, এই ঘরে কেউ যেন না ঢোকে।
কেন, কে আছে এখানে?
কেউ থাক না থাক এখানে না, কিছুতেই না।
তুই তো আর কারো কুলের বউ নস, মানুষ তোর ঘরে আসবে বসবে তাতে ভয়টা কাকে শুনি? তুই হলি বেবুসে।
কি কি আমি? আমি বেশ্যা?
তা নয় তো কি বল, নেক আমি দেখলে গা জ্বালা করে। এখন আমরাও যা, তুইও সেই পদার্থ, ভদ্রন্যক আসছে নে ঘরে বসা।
এই ভদ্র নোকটির কাছে বাড়িউলি টাকা নিয়েছিল এবং আরো কিছুর প্রত্যাশাও রাখে। ভদ্রলোক দরজার কাছে এসে দাঁড়ালো।
বাড়িউলি, এই খবরটা সব ভালো?
যেমন তোমাদের মেহরবানি, যাও ঘরে গিয়ে বসোগে, আমি পান সেজে আনি। এখন এ ঘরদোর সব তোমার বাবুজি,
ভালো করে সাজিয়ে গুজিয়ে দিতে হবে তো, তা কিন্তু বলে রাখছি।
আচ্ছা আচ্ছা, সে সব হবে, ঠিক আছে।
বলে লোকটা বিন্দু মাত্র সংকোচ না করে ঘরে ঢুকে খাটের উপর বসতে গেল। কিরণময়ীর স্নায়ুর জোর ইস্পাতের থেকেও দৃঢ়, তাই এতক্ষণ পর্যন্ত বরদাস্ত করতে পেরেছিল, কিন্তু আর পারল না। অপরিচিত হিন্দুস্থানি খরিদ্দারের গৃহপ্রবেশের সঙ্গে সঙ্গেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। লোকটা এই আকস্মিক ঘটনায় হতবুদ্ধি হয়ে গেল।
কে কোথায় আছো গো, তাড়াতাড়ি এসো।
কি হলো কি হলো, চোখে মুখে জল দাও, বাতাস করো, কি হয়েছে দেখো না।
বাপ রে বাপ, কি ভয়ানক মেয়ে মানুষ রে, এই কাজ করে আর চুল পাকিয়ে ফেললো, কিন্তু এখনো এত নষ্টামি এত ঢং করতে পারিনি বাবা।
এই দুর্ঘটনার মধ্যে আবার এক নতুন গোলমাল শোনা গেল। সদর দরজায় কি একটা নতুন বাবু এসে দিবাকর ও বৌঠানের নাম ধরে মহা হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে।
বৌঠান, দিবাকর।
তার ডান হাতের আঙুলে প্রকাণ্ড একটা হীরের আংটি ঝলমল করছে। বাড়িউলি সসম্ভ্রমে দাঁড়িয়ে বলল,
কাকে খুঁজছেন?
দিবাকর থাকে এখানে, আমার বৌঠান, কিরণময়ী বৌঠান, কোন ঘরে থাকেন?
না, সে চলে গেছে। আর তোমার বৌঠান, সে তো মূর্ছা গেছে গো।
কই দেখি।
বলে এক লাফে ভিড় ঠেলে ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হল। অচেতন কিরণময়ী তখন মাটিতে পড়ে, আগন্তুক সতীশ। এবার তার চোখ পড়ল হিন্দুস্থানিটার উপর। এতক্ষণ সে কাছে সরে এসে নির্নিমেষ চোখে কিরণময়ীর দিকে তাকিয়েছিল।
হেই, তুমি কোন হে?
আহা, উনি যে আমাদের মারোয়ারি বাবু গো।
বাহার যাও।
কাহে বাহার যায়?
বাহার যাও উল্লু কাহিকা, যাও।
সমস্ত লোকগুলোর সঙ্গে সমস্ত বাড়িটা পর্যন্ত চমকে উঠল। বিরক্তি না করে মারোয়ারি বেরিয়ে গেল। সতীশ কিরণময়ীর অগোছালো শাড়ি ঠিক করে দিয়ে নিজেই একটা হাত পাখা নিয়ে সবেগে বাতাস করতে লাগল এবং তাদের ঘিরে সমবেত মহিলাকুল বিচিত্র কলরব করতে লাগল। এদের নানাবিধ আলোচনার মধ্যে থেকে সতীশ কিছুক্ষণের মধ্যেই সব কথা জেনে নিল। মিনিট কুড়ি পরে জ্ঞান ফিরে এলে কিরণময়ী মাথায় কাপড় দিয়ে উঠে বসল।
ঠাকুরপো।
হ্যাঁ বৌঠান, আমি। কিন্তু কি কাণ্ড বলতো, যেমন কাপড় চোপড় তেমনি ঘরদোর, তেমনি স্ত্রী। কে বলবে যে ইনি সতীশের দিদি? যেন কোথাকার একটা অনাথা পাগলি। ছেলে মানুষে তো ঢের হলো, এখন কালকের জাহাজে বাড়ি চলো।
এরপর মেয়েদের দিকে তাকিয়ে বলল,
আর দরকার নেই, তোমরা ঘরে যাও। সে শুয়োরটা কই উঠান?
এতদিন তো এখানেই ছিল, কাল রাতে অন্যত্র গেছে।
কেন?
আমি চলে যেতে বলেছিলাম বলে। আমি ডাকিয়ে দেখছি।
এই বলে কিরণময়ী বাড়ির চাকরকে কালী বাড়ি পাঠিয়ে দিয়ে এসে বলল,
তুমি আসবে হে আমার স্বপ্নের অতীত ঠাকুরপো।
আমার আশাটা কি আমার নিজেরই স্বপ্নের অতীত নয় বৌঠান?
তা বটে।
বলে কিরণময়ী আবার ঘাড় হেঁট করে বসে রইল। সতীশ যে তাদের বাড়ির মুক্ত দাসীর কাছ থেকে সন্ধান নিয়ে এসেছে তা বোঝা শক্ত নয়, কিন্তু হঠাৎ এতকাল পরে খোঁজ নিয়ে এত দূরে আসার যথার্থ কারণ অনুমান করা কঠিন। সেই কাজটা সতীশ নিজেই করে দিল।
কাল জাহাজ আছে, তোমাদের নিতে এসেছি বৌঠান।
উপিন ঠাকুরকে পাঠিয়েছেন তো? বেশ, দিবাকরকে নিয়ে যাও, প্রার্থনা করি সে যেন যেতে পারে।
শুধু পরের হুকুম তামিল করতেই এতদূর আসিনি, আমার নিজের তরফ থেকেও বড় তাগিদ আছে। ভাবছো তবে এতকাল পরে কেন? খবর পাইনি, তারপরে বাবা মারা গেলেন, নিজেও যেতে বসেছিলাম, হয়তো আর দেখাই হতো না।
আমি কার কাছে যাব ঠাকুরপো, আমার কে আছে?
আমার কাছে যাবে বৌঠান, আমি আছি।
কিন্তু আমাকে আশ্রয় দেওয়া কি ভালো হবে?
তোমার কি মনে নেই বৌঠান, অনেক দিন আগে এই ভালো মন্দ একদিন চিরকালের জন্য স্থির হয়ে গিয়েছিল, যেদিন ছোট ভাই বলে আমাকে দেখেছিলে। অন্যায় যদি কিছু করে থাকো তার জবাব দেবে তুমি, কিন্তু আমার জবাবদিহি এই যে আমি ছোট ভাই, তোমাকে বিচার করবার অধিকার আমার নেই।
কিন্তু ঠাকুরপো, সমাজ আছে তো?
না, নেই। যার টাকা আছে, গায়ের জোর আছে, তার বিরুদ্ধে সমাজ নেই। ও দুটো জিনিসই আমার একটু বেশি রকম জোগাড় হয়ে গেছে বুঠান।
ঠাকুরপো, টাকা আর গায়ের জোরে তুমি সমাজ না মানতে পারো, কিন্তু নিজের অশ্রদ্ধার হাত থেকে এই পাপিষ্ঠাকে বাঁচাবে কি করে?
আমি লেখাপড়া শিখিনি, আমি গোঁয়ার মুখ্যসূক্ষ্ম মানুষ বৌঠান, অত তর্কের জবাব দিতেও আমি পারিনি, অত চুল চিরে লোকের ভালো মন্দর হিসেব করতেও আমি জানিনি। আর এ কি সত্য যুগ যে পৃথিবী শুদ্ধ সবাই উপিন্দার মতো যুধিষ্ঠির হয়ে বসে থাকবে? এ হল কলিকাল, অন্যায় অকাজ তো লোক করবেই, তার কে আবার জমা খরচ খতিয়ে বসে আছে? আমার উল্টো বিচার, তা ভালোই বলো আর মন্দই বলো বৌঠান, আমি দেখি কে কি কাজ করছে। হারান্দার মৃত্যুকালে তোমার সেই স্বামী সেবা, সে তো আমি নিজের চোখেই দেখেছি। সেই তুমি হবে অসতী, এ আমি মরে গেলেও বিশ্বাস করব না। তা সে যাই হোক, নিয়ে তোমাকে আমি যাবই, কাল তোমাকে কাঁধে করে জাহাজের উপর আমি তুলবই, তা সে তুমি যত আপত্তিই করো না কেন।
কিরণময় হেসে ফেলল। কিছুক্ষণের জন্য তার মনে হল সে যেন শুধু রাগ করে দুটো দিনের জন্য শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছিল, স্নেহময় দেওর ফিরিয়ে নিয়ে যাবার জন্য সাধাসাধি করতে বসেছে। এমন সময় দরজার বাইরে থেকে ডাক দিয়ে দিবাকর এসে বলল,
আমাকে ডেকে পাঠিয়েছিলে?
বলেই তার খাটের উপর দৃষ্টি পড়ায় যেন ভূত দেখে চমকে উঠল।
নে নে, আমাকে দেখে এমন শুকিয়ে কাঠ হবার দরকার নেই, বস বস। উপিন্দার পরোয়ানা নিয়ে এসেছি, কাল ভোর 6:30 আগেই জাহাজ ছাড়বে, মনে থাকে যেন।
দিবাকর সেইখানে বসে পড়ে দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে অনেকক্ষণ পরে বলল,
আমি যাব না সতীশদা।
তোর ঘাড় যাবে, উপিন্দার হুকুম জীবিত কি মৃত, বিদ্রোহী দিবাকরের মুন্ডু চাই।
তবে তার মরা মুন্ডুই নিয়ে যাও সতীশদা, সে আমি কাল সকালে 6:00 মধ্যে তোমাকে অনায়াসে দিতে পারব।
তরে বাপরে, ছেলের রাগ দেখো। হ্যাঁ, কিন্তু যাবি না কেন শুনি?
তুমি কি পাগল হয়েছো সতীশদা? সংসারে কি কেউ আছে এরপরে তাঁর কাছে কি মাথা উঁচু করে দাঁড়াতে পারে?
বেশ তো, মাথা উঁচু করতে যদি আপত্তি থাকে নিচু করে গিয়ে দাঁড়াস, কিন্তু যেতে তোকে হবেই। আরে তুই আর কি এমন বেশি করেছিস যে লজ্জায় মরে যাচ্ছিস? আমি যেসব কাণ্ড এর মধ্যেই করে বসে আছি সেসব গিয়ে শুনিস নে, চল। উপিন্দার সে উপিন্দা নেই রে, আমরা পাঁচজনে তাকে একরকম ঠিক করিয়ে এনেছি। বুঠান, যা গুছিয়ে নেবার নাও, আমি টিকিট কিনতে চললুম।
ঠিক করে আনা কিরকম ঠাকুরপো?
গেলেই দেখতে পাবে বৌঠান।
কিন্তু আমি তো তোমাকে বলেছি ঠাকুরপো, আমি যেতে পারবো না।
আমিও কিছুতেই যাবো না সতীশদা, তুমি মিথ্যে আমার জন্য টাকা নষ্ট করো না।
আমি অনেক গর্ব করে বলে এসেছি তাদের আনবই, আমার মুখ তোমরা না হয় নাই রাখবে, কিন্তু তিনি কি তোমাদের কাছে এমন কোন গুরুতর অপরাধ করেছেন যে এই ব্যথা তাকে দিতে হবে? আমি শুধু হাতে ফিরে গেলে তার যে কত কষ্ট হবে সে তো আমি নিজে চোখেই দেখে এসেছি। দিবাকর, এত অধর্ম করিস নে রে, তোকে দেখবার জন্যই তার প্রাণটা এখনো আটকে আছে, হলে অনেক আগেই যেত।
কি বলছ?
এই মাঘের শেষে যক্ষা রোগে বৌঠান যখন স্বর্গে গেলেন তখনই বোঝা গেল উপিন্দাও চললেন, কিন্তু তার যাবার তারা যে এত ছিল সে কথা কেউ আগে টের পায়নি। চিরকালই কম কথা কন, স্বর্গের রথ একেবারে দোরগোড়ায় এসে হাজির না হওয়া পর্যন্ত একটা খবরও দিলেন না যে তার সমস্তই প্রস্তুত। তোর ভয় নেই রে দিবাকর, নির্ভয় চল, আমাদের সে উপিন্দার নেই, এখন সহস্র অপরাধেও আর অপরাধ নেন না, শুধু মুচকে মুচকে হাসে। এ কি ছিছি, ওই ধুলোবালির ওপর ওখানে অমন করে শুয়ো না বুঠান। আচ্ছা, আমরা বাইরে যাচ্ছি, তুমি একটু শো, উঠো না যেন।
বলে তাড়াতাড়ি উঠে এসে সতীশ পায়ের উপর একটু ঠেলা দিয়েই বুঝল কিরণময় জ্ঞান হারিয়েছে। সতীশ এবং দিবাকর উভয় পরস্পরের মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
ঠিক এই ভয়ই আমার ছিল দিবাকর, আমি জানতুম এ খবর উনি সইতে পারবেন না,
দিবাকর অবাক হয়ে সতীশের মুখের দিকে তাকাতে সতীশ বলল,
এতদিন এত কাছে থেকেও কি তুই একথা টের পাসনি দিবা? ভয় হয় বুঝি বাবু, উঠানকে আমি মেরে ফেলতেই নিয়ে যাচ্ছি, কিন্তু তবুও নিয়ে যেতেই হবে। এ জগতে দুটি লোক কিছুতেই সে শোক সইতে পারবে না, কিন্তু একটি তো স্বর্গে গেছে, আর একটি, কিন্তু যা জল নিয়ে আদিবা, আমি বাতাস করি। ওকে রে, কথা কস না কেন?
আমি সমস্ত বুঝেছি বৌদি, তুমি আমার পূজনীয় গুরুজন, তবে কেন এতকাল গোপন করে আমাকে নরকে ডোবালে? আমি এই মহাপাপ থেকে কি করে উদ্ধার পাব বৌদি?
সাবিত্রী উপেন্দ্রর শেষ ইচ্ছা এবং শেষ চিকিৎসার জন্য কিছুদিন হল কলকাতার জোড়াসাঁকোয় একটা বাড়ি ভাড়া নিয়েছিল। সাবিত্রী কোনো খামতি রাখে না, তার বুঝি যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। উপেন্দ্র একদিন বলল,
এত মায়া তো ভালো নয় দিদি, আমি চলে গেলে তুমি কি করবে বলো তো?
তুমি তো আমাকে কাজ দিয়ে যাবে বলেছ, আমি তাই সারা জীবন ধরে করব। তুমি আমার চোখের উপরেই দিন রাত থাকবে।
পারবে, করতে পারবে?
কেন পারবো না দাদা, তোমার কথায় উনি তো কখনো না বলবেন না।
উনিটা কে? সতীশ তো, সাবিত্রী, সতীশ যে আমার কি সে পরের পক্ষে বোঝা শক্ত। বাইরে থেকে যেটা দেখা যায় তাতে সে আমার সঙ্গী, আমার আজন্ম সুহৃদ, কিন্তু যে সম্বন্ধটা দেখা যায় না সেখানে, সেখানে সতীশ আমার ছোট ভাই, আমার চিরদিনের অনুগত সেবক। সেই রাতের তুই যদি দিদি আত্মপ্রকাশ করে আমাদের ফিরিয়ে নিয়ে যেতিস, আমার শেষ জীবনটা হয়তো এত দুঃখে কাটত না। দিবাকরও হয়তো আমাকে এত ব্যথা দেবার সুযোগ পেত না।
আমি ফেরাতে তোমাদের চেয়েছিলাম দাদা, কিন্তু উনি কিছুতেই যেতে দিলেন না। দুই চৌকাতে হাত দিয়ে আমার পথ আটকে রাখলেন, বললেন আমি তোমাদের সামনে গেলে তোমাদের তোমাদের অপমান করা হবে।
তিন দিন পরে সোমবার সকালবেলা সাবিত্রী একখানি টেলিগ্রাফ হাতে নিয়ে ঘরে ঢুকে বলল,
দাদা কাল সকালে তারা জাহাজে উঠেছেন।
কারণ নামলেনি সতীশ, একবার দেখি।
কাগজখানি সাবিত্রীর হাত থেকে নিয়ে সে উল্টে পাল্টে দেখে সাবিত্রীকে ফিরিয়ে দিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। এই নিঃশ্বাসটুকুর অর্থ সাবিত্রীর অগোচর রইল না। যাবার সময় সতীশ তাকে বলে গিয়েছিল, কিরণময়ের দেখা পেলে সে যেমন করে হোক তাকে ফিরিয়ে আনবেই। তাদের ভাই বোন সম্বন্ধটাও সে উল্লেখ করতে ত্রুটি করেনি। এই পরমাশ্চর্য রমণীকে একবার চোখে দেখবার কৌতূহল সাবিত্রীর বহু দিন থেকে ছিল, কিন্তু পাছে কাণ্ডজ্ঞানহীন সতীশ তাকে এই বাড়িতে এনে হাজির করে এ আশঙ্কাও তার যথেষ্ট ছিল।
তিনি সব দিক বিবেচনা করে কাজ করেন না, আমার ভয় হচ্ছে দাদা, পাছে কিরণ বৌঠানকে তিনি এখানে এনে তোলেন।
এ বাড়িতে সে আসবে কেন? এদেশে যদি সে ফিরেও আসে তার অন্য হেতু আছে, কিন্তু সে তো আর সাবিত্রী নয়, তোর মতো ইহকাল পরকাল এক করে বসে নেই। সে কেন সাথ করে এই ভয়ানক ব্যাধির গারদের মধ্যে ঢুকতে যাবে বলতো? অথচ আশ্চর্য ব্যাপার সাবিত্রী, এক সময় সে নাকি সত্যি সত্যি আমাকে ভালোবেসেছিল।
শুনে সাবিত্রী সত্যি অবাক হল, কারণ এ কথাটা সে সতীশের কাছে কোনো দিন শোনেনি।
মোর কাছে শুনেছিলাম তার স্বামী সেবার কাহিনী, সে কি তবে সত্যি নয় দাদা?
তাও সত্যি বোন, সে এক অদ্ভুত ব্যাপার। তোকে আর সুরকে না জানলে আমার মনে হতো এমন সেবা বুঝি আর কোন মেয়ে মানুষ পারে না। স্বামীকে এত ভালোবাসা বুঝি আর কারোর সাধ্য নয়।
কিন্তু এই জিনিস তো কখনো ছলনা হতে পারে না।
না, ছলনা তো নয়, সে তো কখনো কাউকে দেখাতে যায়নি, কখনো কারোর কাছে প্রকাশও করেনি। তার বোধি সেবার সাক্ষী শুধু ভগবানই ছিলেন, আর ছিলাম আমরা দুজন, সতীশ আর আমি। আজ তো আমার কারোর উপর রাগ নেই, ঘৃণা নেই, বিতৃষ্ণা নেই। আজ আমার বড় ব্যথার সঙ্গে কি মনে হচ্ছে জানিস দিদি? মনে হচ্ছে সে সারা জীবন শুধু হাতড়ে বেড়িয়েছে, কিন্তু কোনোদিন কিছু পায়নি। আমাকেও সে কখনো ভালোবাসেনি। এতটুকুই ভালোবাসলে কি কেউ এত ব্যথা দিতে পারে? দিবাকর যে কি ছিল আমাদের কাছে সে কথা তো সে জানত। তার হাতেই তো তাকে সঁপে দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার স্নেহের বস্তুকে সেও স্নেহের চোখে দেখবে। ও কত বড়ই ভুল ভেবেছিলাম, ভুল সব ভুল। তাই সতীশ যদি সব না বুঝে সকলকে এখানে নিয়ে এসে ওঠে,
সে কিছুতেই হতে পারে। তার মনে থাকবার ব্যবস্থা তিনি করুন, কিন্তু এখানে নয়।
বৃহস্পতিবার বেলা 10:11 সময় সতীশ জাহাজ ঘাটে নেমে গাড়ি ভাড়া করতে গিয়ে দেখল বিহারী দাঁড়িয়ে আছে। কিরণময় অদূরেই ছিল। বিহারীর একবার সন্দেহ হল হয়তো তিনি, সে আগে কখনো দেখেনি, শুধু শুনেছিল ইনি অসাধারণ রূপসী। অথচ রূপের বিশেষ কিছুই এই মলিন বস্ত্র পরিহিতা সাধারণ রমণীটির মধ্যে খুঁজে না পেয়ে সে এই স্ত্রীলোকটিকে অন্য কেউ ভেবে আস্তে আস্তে বলল,
বাবু, মা বলে দিলেন সেই বৌটি যদি এসে থাকে তাকে আর কোথাও রেখে আপনারা দুজনে বাসায় আসবেন, সঙ্গে যেন আনবেন না।
সতীশ ক্ষুধা তৃষ্ণায় শ্রান্তিতে এমনই বিরক্ত হয়েছিল, কিরণময়ীর সামনে বিহারীর এই অপমানকর প্রস্তাবটা হতে দেখে রেগে গিয়ে বলল,
কেন শুনি, তাকে গাছতলায় বসিয়ে রেখে আমরা বাসায় গিয়ে উঠব? যা বলগে, আমরা কেউ সেখানে যেতে চাই না, যা।
বিহারীর মুখ চুন হয়ে গেল। কিরণময়ী তখন এগিয়ে এসে একটু ম্লান হেসে বলল,
এ তো ঠিক কথা ঠাকুরপো, এতে রাগ করবার তো কিছু নেই। এখন বাবু কেমন আছেন বিহারি?
কে তোকে বলতে পাঠিয়েছে? সাবিত্রী, তার ভারী আশপর্দা হয়েছে দেখছি।
সাবিত্রীর প্রতি এই রূঢ় ভাষায় কষ্ট পেয়ে বিহারি কিরণময়ীর দিকে তাকিয়ে বলল,
আপনি ঠিক বলছেন মা, বাবু না বুঝেই রাগ করছেন। এইসব খারাপ ব্যারামে কেউ কি সেখানে যেতে চায়? উপিনবাবু কাল রাত্রিরে সাবিত্রী মারে ডেকে বললেন, ভয় নেই কিরণ বৌঠান, আমার ব্যারামের নাম শুনলে এ বাসায় কেন এ পাড়ায় ঢুকবেন না, সাবিত্রী মায়ের মতো সকলের তো আর মরা বাঁচার।
কিরণময়ীর ম্লান মুখখানি ব্যথায় একেবারে বিবর্ণ হয়ে গেল।
এই কথা কি বাবু বলেছিলেন বিহারি?
বিহারি মাথা নেড়ে উৎসাহে কি একটা বলবার উপক্রম করতেই সতীশ ধমক দিয়ে উঠল,
তুই থাম,
গাধা কোথাকার,
ওর উপর রাগ করলে কি হবে ঠাকুরপো? বিহারি, তোমার বাবুকে বলো ভয় নেই, তার হুকুম না পেয়ে আমি সেখানে যাব না। ঠাকুরপো, একটা ছোট বাড়ি টাড়ি পাওয়া যায় না?
কলকাতা শহরে বাড়ির ভাবনা বৌঠান, এক ঘন্টার মধ্যে আমি সমস্ত ঠিক করে ফেলবো। আয়রে দিবাকর, একটু পা চালিয়ে আয় তো।
বলে ডাক দিয়ে সে কিরণময়ীকে গাড়িতে তুলে দিয়ে নিজে কোচ বাক্সে উঠে বসল। গাড়ি চলে গেলে ক্ষুব্ধ লজ্জিত বিহারী বিষণ্ন মুখে ধীরে ধীরে বাসার দিকে চলে গেল। সুযোগ হলেই সাবিত্রী সকালে তাড়াতাড়ি গঙ্গায় একটা ডুব দিয়ে যেত উপেন্দ্রকে সতীশের জিম্মায় রেখে। দিন চারেক পরে একদিন সকালে সে স্নানাহ্নিক করে উঠে দেখল ঘাটের ওপরে একটা গোলমাল হয়েছে। এক বৃদ্ধ ব্রাহ্মণ স্নান সেরে নামাবলী গায়ে মন্ত্র আবৃত্তি করতে করতে বাড়ি ফিরছিলেন। কোথাকার এক পাগলি এসে তার পথ আটকে দাঁড়িয়েছে। পাছে স্পর্শ করে গঙ্গা স্নানের সমস্ত পুণ্যটা মাটি করে দেয় এই ভয়ে বৃদ্ধ বিব্রত হয়ে উঠেছেন। পাগলি নির্বন্ধ সহকারে অদ্ভুত প্রশ্ন করছে,
ঠাকুর ঠাকুর ভগবানকে আপনি বিশ্বাস করেন? বলুন না, তাকে না ডাকলে তিনি আসেন কি করে? আপনারা তাকে ডাকেন, আমি পারি না কেন? কেন আমার বিশ্বাস হয় না কেন?
বলুন না,
আমি ভদ্রলোকের মেয়ে গো, আমি মদ খাই না, মদ খাই না। ওই 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 ওখানে আমার বাসা, আমি শুধু তোমাদের হাত জোর করে জিজ্ঞাসা করছি, ভগবান কি সত্যি আছেন? বলো না, তোমরা কি তাকে ভাবতে পারো, ভক্তি করতে পারো? আমি পারি না কেন? আমি তো পশু থেকে তাকে কত ডাকছি কত ডাকছি, পারি না কেন?
সাবিত্রীরও তাকে পাগল বলেই মনে হলো। তবুও এই অপরিচিতা উন্মাদিনীর অদ্ভুত ব্যাকুল প্রার্থনা তার নিজের বেদনাপূর্ণ হৃদয়ের উপর যেন হাহাকার করে পড়ল এবং মুহূর্তেই তারও দুচোখ জলে ভরে গেল। পাগলির দৃষ্টি হঠাৎ এদিকে পড়তেই সে বৃদ্ধকে ছেড়ে সাবিত্রীর সামনে এসে বলল,
তুমিও তো পূজা আর্নি করো, তুমি আমাকে বলে দিতে পারো? পারো বলে দিতে পারো? বলো না, পারো পারো।
চারদিকে ভিড় জমা হয়ে উঠছে দেখে সাবিত্রী খপ করে তার হাত ধরতেই সে চমকে উঠে বলল,
আমাকে আপনি ঝুলেন? তাতে কোনো দোষ নেই, আপনি বাড়ি চলুন, পথে যেতে যেতে আপনার উত্তর দেব।
বলে হতভাগিনীর হাত ধরে পথে বেরিয়ে পড়ল। দু একটা কথা বলেই সাবিত্রী বুঝল স্ত্রীলোকটি উন্মাদ নয়, কিন্তু কোনো দিকে মন দেবার মতো তার মনের অবস্থা নয়। কথার মাঝখানে সে হঠাৎ বলে উঠল,
আমি ভগবানকে দিন রাত জানাচ্ছি, তাঁর পায়ে তো আমি অনেক অপরাধ করছি, তাই তাঁর ব্যামো আমাকে দিয়ে তাকে ভালো করে দাও। আচ্ছা ভাই, এ কি হতে পারে? হতে পারে ও উপোস করে দিন রাত ডাকলে কি সত্যি তাঁর দয়া হয়? তুমি কি জানো? বলো না।
সাবিত্রী কি যে জবাব দেবে ভেবে পেল না, কিন্তু বেশিক্ষণ ভাবতে হল না। পরক্ষণে সে সাবিত্রীর হাত ছেড়ে দিয়ে বলল,
যাই আমি গঙ্গা স্নান করে আসি, গঙ্গা স্নানে অনেক পাপ কেটে যায় না?
বলে সে উত্তরের জন্য অপেক্ষা না করে যে পথে এসেছিল সেই পথে দ্রুত বেগে চলে গেল। আজ সাবিত্রীর কোলের উপরে উপেন্দ্রর মৃত্যুশয্যা বেছানো। এই সর্বগ্রাসী শোকের মধ্যে শুধু একা সতীশই স্থির হয়ে পাশে বসে আছে। সকাল থেকে উপেন্দ্রর নিঃশ্বাস ক্রমশই ভারী এবং কঠিন হয়ে আসছে। তারই দুঃসহ কষ্ট সহ্য করে উপেন্দ্র চোখ বন্ধ করে নিঃশব্দে শুয়েছিল। কিছুক্ষণ পর চোখ তুলে সাবিত্রীর দিকে অস্ফুটে ধীরে ধীরে জিজ্ঞাসা করল,
রাত কত দিবি?
সাবিত্রী আঁচল দিয়ে তার ঠোঁটের পাশের রক্তরেখা মুছিয়ে দিয়ে বলল,
আর বেশি বাকি নেই দাদা, এখন কি কষ্ট হচ্ছে?
না দিদি, সকলের যা হয় আমার তাই হচ্ছে। সতীশ বৌঠানকে খুঁজে পাওয়া গেল?
আজ চার দিন কিরণময়ী সম্পূর্ণ নিরুদ্দেশ। কলকাতায় পৌঁছবার দিনই সতীশ কাছাকাছি বাসা ভাড়া করে দাসী রেখে সমস্ত দরকারি আয়োজন ঠিক করে এসেছিল, কিন্তু উপেন্দ্রর বেদনা অত্যন্ত বাড়ায় সে দু তিন দিন নিজে গিয়ে খোঁজ নিতে পারেনি। তিন দিন পরে গিয়ে দেখল কোনো জিনিস সে স্পর্শ করেনি। নতুন হাড়িটা কিনে যেখানে রেখে দিয়ে এসেছিল সেটা সেইখানে সেই অবস্থাতেই পড়ে আছে। উনুনে এক বিন্দু কালির দাগ পর্যন্ত নেই। ঝি এসে বলল,
কার কাজ করব বাবু, বৌমা সেই যে এসে জানলার গড়ার ধরে রাস্তার পানে চেয়ে বসল, আর উঠল নে, চান করলে নে, মুখে জল দিলে নে, বিছানায় পড়ে রইল, উঠে এসে একবার শুলেও নে। তারপর কাল সকাল থেকে তো আর দেখছি নে, জিনিসপত্র কি করবে বাবু করো, আমি খালি ঘরে পাহারা দিয়ে থাকতে পারবো না।
খবর শুনে সতীশ মাথায় হাত দিয়ে খানিকক্ষণ বসে থেকে শেষে ঝির হাতে আরো পাঁচটা টাকা গুঁজে দিয়ে ফিরে এলো। সেই অবধি লোক দিয়ে খোঁজার ত্রুটি রাখেনি, কিন্তু কোনো ফল হয়নি। সমস্ত কথাই উপেন্দ্রর কানে গিয়েছিল। সাবিত্রীর মাঝে মাঝে মনে হতো সেদিন সকালে গঙ্গার ঘাটে যাকে দেখেছিল সেই কিরণময়ী নয় তো, কিন্তু কিরণময়ী যে অসামান্য সুন্দরী, সে পাগলিটার রূপ থাকলেও তাকে সুন্দরী বলা তো যায় না।
কিন্তু সে কেন গেল, কোথায় গেল, কি জন্য গেল?
উপেন্দ্রর প্রশ্নের উত্তরে সতীশ শুধু ঘাড় নেড়ে না বলল, আর সে কোনো প্রশ্ন করল না, এবং কিছুক্ষণ পরেই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। এইভাবে বাকি রাতটুকু শেষ হল। বেলা দশটার পর আবার একবার চোখ মেলে ঠাহর করে দেখে হঠাৎ যেন চিনতে পেরে ক্ষীণ কণ্ঠে বলে উঠল,
ওকে সরোজিনী।
সরোজিনী মেঝের উপর হাঁটু গেড়ে শয্যার উপর মাথা রেখে কেঁদে উঠল।
তোমাকেই আমি মনে মনে খুঁজছিলাম, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছিলাম না, আজ না এলে হয়তো আর দেখাই হতো না। সতীশ
ওধারের জানালা ধরে সতীশ বাইরের দিকে চুপ করে দাঁড়িয়েছিল। কাছে এসে দাঁড়াতেই উপেন্দ্র বলল,
তোদের বিয়েটা আমার চোখে দেখে যাওয়ার সময় হল না সতীশ, কিন্তু তুই লক্ষ্মীবন্টিকে কোনদিন দুঃখ দিস না, তোর ডান হাত একবার আমি তোদের প্রথম পুরুতের কাজ করে যাই।
এই বলে নিজের কঙ্কাল সার হাতখানি ওপরের দিকে তুলল উপেন্দ্র। সাবিত্রীর দিকে তাকিয়ে মুহূর্তের জন্য সতীশের বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু পরক্ষণেই সে হাত বাড়িয়ে উপেন্দ্রর কম্পিত হাতখানি নিজের বলিষ্ঠ ডান হাতের মধ্যে ধরে ফেলল।
সতীশ, তুই সরোজিনীর মাকে তো জানিস, তার কাছে আমি জোর করে কথা দিয়েছিলাম যে আমার সতীশ ভাইটিকে তোমাকেই দেব, দেখিস আমার মরণের পরে কেউ জানো না বলতে পারে, আমার আমার কথা তুই রাখিসনি।
না উপিন্দা, এ কথা কেউ বলবে না,
তোমার কথা আমি অবজ্ঞা করেছি, কিন্তু তবু তো গোপন করা চলে না। আমার সকল কথাই তো খুলে বলা দরকার। বিন্দা, আমি ভালো নই, বহু দোষ বহু অপরাধে অপরাধী, তবু কেমন করে সরোজিনী আমাকে গ্রহণ করবেন? বরঞ্চ আমাকে তুমি এই অধিকার দিয়ে দাও যেন কারো ভয়ে, কোনো লোভে, কোনো দুর্বলতায় তাকে না অস্বীকার করি, যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে।
বলে সে সাবিত্রীর দিকে তাকাতেই দুজনের চার চোখের মিলন হল।
আরো গিয়ে আমার সে কথা জানতে বাকি আছে সতীশ, আমি সব জানি, সমস্ত জানি, তোদের আমি এক করে দিয়ে গেলাম।
কিন্তু আমাকে নিয়ে কি সরোজিনী সুখী হতে পারবেন?
জবাব দিতে গিয়ে উপেন্দ্র সাবিত্রীর মুখের দিকে একবার তাকানো মাত্রই হেসে বলে উঠল,
সেভার আমি নিলুম দাদা, তুমি নিশ্চিন্ত হও।
আসক্তির বন্ধন আর তোমার জন্য নয় সাবিত্রী, দুর্ভাগ্য যখন তোমাকে কুলের বাইরে এনে ফেলেছে বোন, আর তার ভেতরে যেতে চেও না, চিরদিন বাইরে থেকে তাকে বুকে করে রেখো। এই এই আমার অনুরোধ।
শুনে পাষাণ মূর্তির মতো সাবিত্রী মাথা নিচু করে বসে রইল। আজ সতীশ আর একজনের, তার উপর আর তার কোনো অধিকার রইল না। তার ভাবনার, তার বাসনার, তার পরম সুখের, চরম দুঃখের, তার দুঃসহ বেদনার আজই তার চোখের সামনেই সমাধি হল, কিন্তু ক্ষুদ্র একটা নিঃশ্বাস পর্যন্ত সে পড়তে দিল না।
আমি সমস্তই টের পাচ্ছি মন, কিন্তু বইতে না পারলে কি এ ভার আমি তোকে দিয়ে যেতাম রে?
প্রত্যুত্তরে সাবিত্রী শুধু তার কপালে চুলগুলি নেড়ে দিল।
এ এই যে বৌদি!
সাবিত্রী চমকে মুখ তুলে দেখল, এ সেই গঙ্গার ঘাটের পাগলি, পা টিপে অত্যন্ত সন্তর্পণে ঘরে ঢুকছে। কিরণময়ীর লম্বা রুক্ষ চুলের রাশি মুখে, কপালে, পিঠের উপর সর্বত্র ছড়িয়ে রয়েছে। পরনের বস্ত্র ছিন্ন মলিন, চোখে শূন্য তীব্র চাহনি, এ যেন কোনো উন্মাদ শোক মূর্তি ধরে সহসা ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছে। সতীশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল,
খুঁজে আর পাইনি ঠাকুরপো, কত লোককে জিজ্ঞাসা করি, কেউ কিছাই বলে দিতে পারলে না বাড়িটা কোথায়। আজ কালী বাড়ি থেকে আসছিলাম, ভাগ্যে বিহারীর সঙ্গে পথে দেখা হল, তাই তার পেছনে পেছনে আসতে পারলাম। আজ কেমন আছো ঠাকুরপো?
উপেন্দ্র হাত নেড়ে জানাল, সে ভালো নেই,
মরে যায়। ছোটবেলা আর নেই শুনে আমি কেঁদে পাচ্ছি নে, সেই তো আমার গুরু, সেই তো আমাকে বলেছিল ভগবান আছেন, তখন যদি তার কথাটা বিশ্বাস হতো।
হঠাৎ তার চোখ দিবাকরের পাণ্ডুর মুখের উপর পড়তেই বলে উঠল,
তুমি কেন অমন কুণ্ঠিত হয়ে রয়েছো ঠাকুরপো, তোমাকে কি এরা লজ্জা দিচ্ছে?
এই বলে উপেন্দ্রর দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে কিরণময়ী বলল,
ওকে তোমরা দুঃখ দিও না ঠাকুরপো, দুঃখ দিও না, আমার হাতে যেমন ওকে সঁপে দিয়েছিলে সে সত্য একদিনের জন্য ভাঙিনি, ওকে প্রাণপণে রক্ষা করে এসেছি, কিন্তু আর সময় নেই, এবার ওকে তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। আমার আঁচলে মা কালীর প্রসাদ বাঁধা আছে ঠাকুরপো, একটু খাবে হয়তো ভালো হয়ে যাবে। শুনেছি এমন কত লোকে ভালো হয়ে গেছে।
একদিন যে রমণীর রূপের বিদ্যাবুদ্ধির সীমা ছিল না, এ সেই কিরণময়ী। আজ সে কি বলছে সে নিজেই জানে না। এতদিন পরে উপেন্দ্রর চোখ দিয়ে কিরণময়ীর জন্য জল গড়িয়ে পড়ল। কিরণময়ী আঁচল দিয়ে সেই জল মুছিয়ে দিয়ে বলল,
কেদনা ঠাকুরপো ভালো হয়ে যাবে।
এইবার সাবিত্রীর দিকে তার চোখ গেল, কিছুক্ষণ ঠাহর করে দেখে বলল,
সেদিন তোমার সঙ্গে গঙ্গার ঘাটে দেখা হয়েছিল না গা? তোমার সঙ্গে না, একটু সরো না ভাই, তোমার মতো আমি একটু ঠাকুরপোকে কোলে নিয়ে বসি।
আমাকে চিনতে পারো বৌদি?
পারি বই কি, তুমি তো সরোজিনী।
চলো বৌদি, আমরা ও ঘরে গিয়ে একটু গল্প করি গে, এসো।
এই বলে একরকম জোর করেই তাকে পাশের ঘরে টেনে নিয়ে গেল। তারা ঘরের বাইরে যেতে না যেতেই উপেন্দ্রর সংজ্ঞা লোপ পেল। বোধহয় সেই পরিশ্রম ও উত্তেজনা তার সহ্য হচ্ছিল না। সাবিত্রী তেমনি কোলে করেই বসে রইল, আর সে জলটুকু পর্যন্ত মুখে দেবার জন্য উঠল না। সমস্ত দুপুর বেলাটা অজ্ঞান অবস্থায় কাটলেও সন্ধ্যের পর জ্বর বাড়ার সঙ্গে সঙ্গেই আবার তার চেতনা ফিরে এল। চোখ মেলে তাকাতেই প্রথমেই চোখে পড়ল সাবিত্রী।
বসে আছিস বোন, তোকে ঝেড়ে যেতেই আমার চোখে জল আসে সাবিত্রী।
আমাকে তুমি সঙ্গে নাও দাদা।
সতীশ, উঠান কোথায় রে?
নিচের ঘরে ঘুমোচ্ছেন, তাকে আমি চোখে চোখেই দেখেছি।
চোখে চোখে রাখিস ভাই, যতদিন না ভাই প্রকৃতিস্থ হন। কিন্তু তোর ভয় নেই সতীশ,
সে আমি জানি উপিন্দা, তোমার দিবাকরের ভারও আমি নিলাম, যদি বিশ্বাস করে দিয়ে যাও তবে।
অনেক কথা অনেক উত্তেজনা জীবনদ্বীপের শেষ তেলটুকু পর্যন্ত পুড়িয়ে শেষ করে দিল। কিছুক্ষণ পরেই দেখা গেল মুখ দিয়ে রক্ত পড়ছে, নিঃশ্বাস আছে কিনা সন্দেহ। ধরাধরি করে সকলে নিচে নামিয়ে ফেলল। উপেন্দ্রর প্রাণ তার সুরবানার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। তখন সকলের কান্নায় সমস্ত বাড়িটা কেঁপে উঠল, কিন্তু নিচের ঘরে কিরণময়ী নিরুদ্বেগে ঘুমোতে থাকল। এখনকার মতো গপ্প বিরে থেকে সময় শেষ, পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প বিরে থেকে আপনার গপ্পের প্লেলিস্ট।